This track was downloaded from FusionBD.com.
FM 89.2.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বুধবারের রাতে ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো ইট 920-র 172 এপিসোডে। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং আমরা খুব প্রাউডলি বলি যে একটা করে এপিসোড পার হয়ে যায়, যদিও আমাদের কাজের জায়গাটি অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে যায়, কারণ একই ধরনের স্টোরি আমরা কখনো রিপিট করি না, বিশেষ করে হ্যালো ইট 920-তে। সেই জায়গাটি থেকে একটি স্টোরি চলে যাওয়া মানে সেই ধরনের গল্প বাদ দিয়ে নতুন কোনো জীবনের গল্প আপনাদের সামনে উপস্থাপন করা। 172 পর্বে আজকে আমরা রয়েছি। এই 172 পর্ব পর্যন্ত অসংখ্য অসংখ্য মানুষের জীবনের গল্প আমরা শুনেছি, কিন্তু আপনারা শুনেছেন 172 থেকে 175 জন মানুষের। এবং এই যে জীবনের গল্প প্রতি মুহূর্তে আমাদেরকে ভিন্ন রকমের অনুভূতির মধ্য দিয়ে নিয়ে যায়। আজকে কোন বন্ধুটি আমাদের সঙ্গে আছেন যার জীবনের গল্পগুলো, যার মনের কথাগুলো 2 থেকে 2.5 ঘন্টা তিনি একেবারে নিজেকে হালকা করে মন খুলে আপনাদের সঙ্গে কিছুক্ষণ কথা বলবেন, তার সঙ্গে পরিচিত হব। তার আগে আপনাদেরকে বলি বরাবরই যেটা বলি, 172 পর্ব ধরেই বলছি, সেটা হচ্ছে আপনি যদি আপনার জীবনের গল্প এখানে এসে বলতে চান, প্লিজ কল আস। আমাদেরকে ফোন করার নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি ফোন থেকে অটোমেটিক্যালি কিছু নির্দেশনা শুনতে পাবেন, সেই অনুসারে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। আর একটি বিষয় মাথায় রাখবেন, যেখানে যারা ফোন করেন এখানে 3টি অপশন দেওয়া আছে। অপশন এ তে রয়েছে মানে আপনি যদি ফোন করেন তাহলে বলা হবে আপনি 1 চাপুন কিংবা আপনি 2 চাপুন কিংবা আপনি 3 চাপুন। 1 হচ্ছে হ্যালো 8920-র জন্য, 2 হচ্ছে যাহা বলিব সত্য বলিবর জন্য, 3 হচ্ছে ডরের জন্য। কেউ গুলিয়ে ফেলবেন না, যে যেখানটাতে জীবনের গল্পগুলো বলতে চান সেই নাম্বারটি প্রেস করে আপনার জীবনের গল্পের খুব সারমর্মটুকু বলবেন। এছাড়া আপনি অনুষ্ঠান সম্পর্কে মতামত জানাতে পারেন, যে বন্ধুটির জীবনের গল্প তাকে নিয়ে কিছু বলতে চাইলে বলতে পারেন। ওকে, আমরা শুরু করি। আর পুরনো অনুষ্ঠানগুলো ডাউনলোড যারা করতে চান, অনেকেই আছেন দেশের বাইরে থেকে শোনেন, তাদের জন্য বলছি আপনারা আমাদের ওয়েব পেজটিতে গেলেই পাবেন। অবশ্যই www তে যেতে হবে, www.abcradiobd.fm। ওখানে গিয়ে সংগ্রহশালা থেকে আপনার যে অনুষ্ঠানটি ভালো লাগে আপনি সেটা ডাউনলোড করতে পারবেন। ফেসবুকে চলে আসুন, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920, স্পেলিংটা হচ্ছে HELLO8920, পেজটি আছে আরজে কিবরিয়া নামে। ফাইন, আমার সঙ্গে যিনি রয়েছে তার সঙ্গে একটু পরিচিত হই, আপনি আপনার নামটা একটু বলবেন।
জি, আমার নাম সজীব।
সজীব, সজীব নামে কি সবাই ডাকে?
জি, আমাকে সবাই সজীব নামে ডাকে।
পুরো নাম কি?
পুরো নাম সজীব হোসেন আপন,
মানে নিকনেম সাধারণত আপন হওয়ার কথা, সেখানে আপনার নাম সজীব, সজীব বলে ডাকে। বর্তমানে আপনার বয়স কত?
বর্তমান আমার বয়স 18, দেখে বোঝা যায় না অবশ্য।
আচ্ছা, 18 বছর বয়স আপনার। ওকে, 18 বছরের সজীব আছে আমাদের সাথে, আপনি থাকেন কোথায়?
আমি থাকি আগারগাঁও তালতলা, তালতলা মোল্লাপাড়ায়।
তালতলার মোল্লাপাড়াতে থাকেন আপনি, ফাইন। আপনার জীবনের গল্প আজকে আমরা শুনবো এবং আমরা শুরু করতে চাই একবারে যেখান থেকে আপনার মেমোরি আছে সেখান থেকে, আপনার এই 18 বছরের জীবনের গল্প আমাদেরকে কি বলে। লেটস বিগিন দ্য স্টোরি, শুনি, বলুন।
আমি ক্লাস যখন অনেক পড়তাম তখন হালকা হালকা বুঝি, ছোট। আমার ফ্যামিলি সম্পর্কে আমি আগে আইডিয়াটা দিই, আমার বাবা তরকারি ব্যবসা করে, ছোটখাটো একটা ব্যবসা দোকান।
এখনো করেন?
না, এখন মারা গেছে, কিছুদিন আগে মারা গেছে।
কিছুদিন আগে মারা গেছে, আচ্ছা।
মা সারাদিন বাসায় থাকে, আমরা 3 ভাই 1 বোন, আমি মেজ, আমার বড় একজন আছে আর সবার ছোট একজন, আর আমার বোন হচ্ছে আমার ছোট, আর একদম ছোট ভাই একটা আছে। কি, আমার ছোটবেলা থেকে ফ্যামিলিগত কিছু প্রবলেম আছে, যে আমার বাবার তো ব্যবসা খারাপ, টাকা পয়সা তেমন আর্ন করতে পারে না, রেগুলার ঝগড়া জাতি এগুলো শুনতেই হয় স্কুল থেকে আসি, আসার পর ছোটবেলা, তারপর ঝগড়া জাতি শুনতেই শুনি, বাবার সাথে মার সাথে সারাক্ষণ গালাগাল, কেউ কারো কথা শুনে না, ফ্যামিলির অভাব। তো বাবার সাথে মার সাথে আমিও খুব চিলাচিলি করতাম, কারণ এই যে ঝগড়া জাতি শুনতে শুনতে আমার মেমোরিটা, আমার মাথায় এমন কিছু কাজ করতো, আমিও খুব রাগ হয়ে যেতাম ছোটবেলা থেকে, আমি খুব রাগ হয়ে যেতাম, আমি ওনাদের বকা দিতাম, আমি ওনাদের বকা দিতাম, ঝাড়ি দিতাম, যেরকম ক্যান করো তোমরা, আমাদের প্রবলেম হয়, এরকম করতে করতে আমি 4 পর্যন্ত পড়াশোনা করি, 5-এর পরীক্ষা, সে সময় আমি আর পড়াশোনাটা করতে পারি না।
করতে পারছেন না কেন, কি সমস্যা?
সমস্যা হচ্ছে ফ্যামিলিগত যে প্রবলেম গুলো, টাকা পয়সার দিক দিয়ে দেখা গেছে, খরচ, পড়াশোনার যে খরচ।
আপনি কি সবার ছোট ছিলেন নাকি?
না, আমি মেজ ছিলাম।
হ্যাঁ,
আমার বড় ভাই চাকরি করতো, ছোট একটা চাকরি ছিল, তখন তো এতটা বেতন পাইতো না, হ্যাঁ, সেটা সংসারই চলে যেত।
আচ্ছা আচ্ছা,
জি, সেই জন্য আর কি পড়াশোনাটা হলো না। মারে বললাম যে আমি আর পড়াশোনা করবো না, আমি কাজ করব। তো আমার বাবা যে এখানে ব্যবসা করতো সেখানেই বাজারে একটা দোকানে আমার দিয়ে দিল, তো আমি সে দোকানে কাজ করতে থাকলাম, কাজ করতেছি, ভালো চলতেছি। তো ছোটবেলা থেকে আমি ফ্রেন্ডের সাথে চলাফেরার জন্য একটু স্পার্ট, আমি ফ্রেন্ডের সাথে খুব ভালো মিশতে পারি বা সবাই আমাকে খুব আদর করে ফ্রেন্ডরা, এই জন্যই পছন্দ করে। মেয়েদের ব্যাপারটা আমি একটু বেশি বুঝি,
মানে মেয়েদের ব্যাপারটা আপনি একটু বেশি বুঝেন?
জি, মানে ওই দেখা গেছে কোন মেয়ের সাথে কি বললে পড়বে, হ্যাঁ, পঠানোর ব্যাপারটা। আমি ছোটবেলা থেকে আমি আমার অনেক ফ্রেন্ডের রিলেশন করাই দিছি, সেই জন্য আমাকে সবাই পছন্দ করে।
আচ্ছা,
তো ওই বাজারে যখন আমি কাজ করি, তো আমার ফ্রেন্ড একটা মেয়ের সাথে রিলেশন হয়েছে, তো তার একটা বোন ছিল, তো ওরা সবাই মিলে ডিসাইড করছে ঘুরতে যাবে, জিয়োদ্দান ঘুরতে আসবে। চিন্তা করলাম যে ঠিক আছে, আমিও তাহলে তোদের সাথে যাবো, কখনো যাইনি, আমি টাকা পাইবো এখন। তো সেটাই ছিল আমার ফার্স্ট একটা খারাপ কাজ, যে ওই দোকান থেকে আমি টাকা চুরি করেছিলাম।
কিসের দোকান ছিল এটা?
ওটা ছিল মুদির দোকান।
মুদির দোকান, মুদির দোকানে আপনি হেল্পারি করতেন?
জি।
ওকে,
তো আমাকে খুব বিশ্বাস করতো ওই লোকটা, প্লাস ওই লোকের একটা মেয়ে ছিল, আমাকে খুব আদর করতো, আমি কাকু কাকু বলে ডাকতাম। আর আমি একটু পড়াশোনার দিকে ছোটকাল থেকে একটু ভালো ছিলাম পড়াশোনা, আমার রোল ছিল দুই, মেয়েটা আমার নিচের ক্লাসে পড়তো, থ্রিতে পড়তো।
আচ্ছা,
তো প্রায় সময় আমি আমার বলতো যে তুমি আইসা, ওর একটু বুঝায়, ওর পড়াশোনা করো, আমি যেতাম পড়াশোনা করতাম, এভাবেই চললো। আমি টাকা চুরি করলাম, চুরি করে ওদের সাথে ফ্রেন্ডের সাথে ঘুরতে গেলাম, তো ঘুরলাম, খুব মজা লাগলো, খুব ভালো লাগলো, সবাই মিলে ঘুরলাম, খুব আনন্দ, এভাবেই চলতে গেল, খুব ভালো লাগলো। আমি তখনও কারোর সাথে রিলেশন করি না, যখন আমি ক্লাবে নাচ শিখতাম সময়,
ক্লাবে নাচ আপনি কি সময়টাতে শিখতেন?
হ্যাঁ, তখনই তখন আমি
ক্লাবে খোঁজ পেলেন কিভাবে?
জি,
খোঁজ পেলেন কিভাবে?
না, আমাদের এলাকায় একটা ক্লাব ছিল, নাচের ডান্সের ক্লাব ছিল,
ওখানে গিয়ে
নাচ, ওইখানে আমরা প্রায় সবাই ফ্রেন্ড
নাচ
শিখতাম। তো ওইখানে উস্তাদের একটা শালি ছিল, তো আমার পছন্দ করতো, আমি সেটা জানতাম না, তো মেয়েটি একটু কালো ছিল, আমার পছন্দ করতো, আমি কিছু বলতাম না। একবার ওর সাথে আমার ধাক্কা খাইছে, ধাক্কা খাওয়ার পরেই ও আমার ফ্রেন্ডরা শুধু চেতাইতেছে, আমার ফ্রেন্ডরা, তারপর ওর ফ্রেন্ডরা, মেয়ের ফ্রেন্ডরা, এক পর্যায়ে আমার নাম দিয়ে দিচ্ছে ওরা ধাক্কা। ওই মেয়ের নাম ছিল তানিয়া, আমার একটা ফ্রেন্ড বলতেছে যে ধাক্কা দেওয়া শুনেন। তো আমি গেলাম, জি আপু বলেন, বললো তানিয়া না আপনারা পছন্দ করে। আমি কই, তানিয়া কে? আমি তখন জানি না, যে
নামটা জানি না,
হ্যাঁ নামটা জানি না। আমি জিজ্ঞেস করছি তানিয়া কে, পরে বললো যে যার সাথে ধাক্কা খেয়েছেন। আমি কো, আচ্ছা ঠিক আছে, ওর আইসা বলতে বলেন। তো আসছে, আমার বলছে যে হ্যাঁ আমি তোমার পছন্দ করি। তা আমি বললাম যে তুমি আমার পছন্দ করো, আমি তো তোমার করি না। ও খুব কান্নাকাটি করতেছে, তারপর ওর মামা ছিল, ওর মামা আবার আমার ফ্রেন্ড, ওর মামার যারা জিজ্ঞেস করতেছে যে মামা পিচ্ছু সজীব একটু বোঝান আমার সাথে রিলেশন না করার জন্য।
পিচ্ছু সজীব?
আমাকে সবাই নাটা সজীব বলে থাকে।
কি নাম? নাটা
সজীব। মানে মানে বয়সটা বেশি, তো দেখা গেছে লম্বা হই না সবাই, তার জন্য আমাকে মোল্লাপাড়ায় সবাই নাটা সজীব বলে সবাই চিনে।
ওকে, আপনার বয়স বেশি কিন্তু আপনি লম্বা হন না,
লম্বা হন না,
সেজন্য আপনাকে
নাটা সজীব বলে সবাই চিনে।
ওকে,
তো আইসা বলতে সজীব তুই রাজি হয়ে যা। ওর কিন্তু আপন মামা না, জাস্ট মামা বইলা ডাকে।
ওকে, সম্পর্কের মামা,
সম্পর্কের মামা, এক বাসায় থাকে। তো তাই আইসা বললাম, কই না কালো মেয়ে, আমি জীবনে এটা করবো না, আর এইসব আমি জগতে জিতেছি না। আচ্ছা ঠিক আছে, ও পড়াশোনা করতো। তো বলছে ঠিক আছে, আমরা একটা কাজ করতে জিতেছি, তুই তার জন্য রাজি হয়ে যা। আমি তো আর জিজ্ঞেস করি নাই কি কাজ। আচ্ছা ঠিক আছে, যা যাই বল, দেখা করবো। তো আমার ডাকছে নতুন রাস্তা, আমাদের এখানে নতুন রাস্তা আছে, তো হকারসে, হকার মার্কেট বলো এটা, তো হকারসে আমি যে বসছি, ও আমার সাথে বসছে, বসে কথা বলতেছে, আমারও বলতেছে দেখো আকাশের তারাটা খুব সুন্দর না। আমি বললাম হ্যাঁ, আমি উপর দিকে তাকিয়েছি, আমার হাতটা ধরছে, হাতটা ধরে বলতেছে তাহলে বলো। আমি কি বলবো, তুমি আমার ভালোবাসো।
সেই সময়টাতে আপনার কোন ক্লাসে পড়ার বয়স? মানে আপনি যদি পড়াশোনা করতেন তাহলে কোন ক্লাসে
পড়তেন? পড়তাম তাহলে সেভেন থাকতাম,
ক্লাস সেভেন থাকতাম। তখন আপনার বয়স 12 থেকে 13 বছর। মেয়েটার বয়স কত ছিল?
ওর বয়স ছিল আমার সমবয়সী। তো তারপর আমার ফ্রেন্ড আসছে, ওর মামা, তারপর আমার আরো তিনটা ফ্রেন্ড আসার পর বলতেছি সজীব তোর সাথে কিছু পার্সোনাল কথা সাইডে। ওরা প্ল্যান করাইছিল, আমি এই জিনিসটা জানতাম না। হ্যাঁ, তো ওরা তো আগেই তানিয়ারে পাঠাইছে আমার কাছে, তারপর ওরা আসছে। তানিয়ারে বললো, আমার সামনে বললো যে তানিয়া আছে, ওরা আমি বুঝাইতেছি। ওর ফ্রেন্ডে বলতেছে, মানে আমার আরো কয়েকটা ফ্রেন্ড আছে, মানে চার পাঁচজন, তো বলতেছে তুই সজীবরে বুঝা, আমি ওরে বুঝাই। তো ওরা তিনজন কি করলো, তানিয়া নিয়ে একটা আড়ালে গেলো, আর আমার সঙ্গে সাথে বৈশা বৈশা কথা বলতেছে আমার অন্য একটা ফ্রেন্ড। তো কতক্ষণ পরে আমি খুব আওয়াজ শুনতে পেলাম, খুব চিল্লাচিলি, মানে তানিয়ার যে পাশে গেছে সেখান থেকে খুব চিল্লাচিল্লি আসতেছে। তো আমি আবার দৌড়ায় গেলাম, গিয়ে দেখি কি যে ওরা সবাই ওর উপরে একটা নির্যাতন করতেছে, যেটা আমি দেখলাম যে ওর সাথে ফিজিক্যালি যেটা বলে ওরকম কিছু কাজ করতে চাইতেছে, আরো আমার নাম ধরে খুব চিল্লাইতেছে। ওর মামাও ছিল সাথে, আমি দৌড়ায় গিয়ে ওদের টান দিলাম, টান দিয়ে উঠেলাম। তারপর তানিয়া উঠছে, ওইটা তো খুব কান্নাকাটি করতেছে, আমার জড়া দেওয়া খুব কান্নাকাটি করতেছে, বলতেছে যে সজীব তুমি আমার ভালোবাসো না, না বাসো, তা আমার সাথে এটা করা তোমার উচিত হয় না। আমি তো কিচ্ছু জানি না, ও ভাবছে যে আমি ওর ফ্রেন্ড, আমার ফ্রেন্ডের নিয়ে আসা ওর উপরে, এটা আমি জানি ব্যাপারটা। তারপর আমি আমার ফ্রেন্ডদের বললাম যে তোর এটা কি করলি, বলতেছে যে তুই তোর ভালোবাসিস না, তা আমাদের কাজে তুই বাধা দিয়েছেন। তারপর আমি দুইটা ফ্রেন্ডে ধাক্কা দিলাম, দেয়া বললাম আমি ওর ভালোবাসি, আমি চিৎকার করে বললাম যে আমি ওর ভালোবাসি, তারপর হাত ধরে ওর নিয়ে গেলাম। সেদিন থেকে ওর সাথে আমার খুব ভালো একটা রিলেশন।
এগুলো কি সব সাজানো ছিল?
হ্যাঁ, এগুলো প্ল্যান করা ছিল। কিন্তু
আমি প্ল্যান করেছি এটা,
এটা প্ল্যান করছে ওর মামা।
ওর মামা এটাকে, মানে যে মামাকে বলেছে যে আমার সঙ্গে ওর সজীবের সম্পর্ক করে দাও, সেই মামাই প্ল্যানটা করেছে।
সেই মামা প্ল্যানটা করছে।
ওকে, বাই দ্য ওয়ে, আপনি ডান্সের কথা বলছিলেন, আপনি সেই সময়টাতে ডান্স শিখেছেন, আপনি কি এখনো ডান্স করেন, কন্টিনিউ করেন?
হ্যাঁ, এখনো মোটামুটি পারি। গত পয়লা বৈশাখে আমি একটা আমাদের এখানে ডান্স করেছিলাম।
আচ্ছা, কি ধরনের নাচ আপনি, কি ধরনের গানের ডান্স?
ক্লাসিক বাংলা যে ডান্সগুলা বা হিন্দি গানের। এখন তো
বাই দ্য ওয়ে আমি এখানে একটু নোট করতে চাই, প্রিয় শ্রোতা, আপনারা যদি ওর ডান্স দেখতে চান তাহলে আমরা একটা ছোট্ট ভিডিও আপনাদেরকে দিতে পারি, সেক্ষেত্রে আপনাদের ওপিনিয়নটা জানতে হবে, কারণ গল্পের যে কন্টিনিউটি সেখানে ডান্স কতটা ভালো লাগবে। আমরা ফেসবুকে একটা ভিডিও দিতে পারি যদি আপনারা চান, তাহলে আমরা কিছু অংশের জন্য হলো ওকে একটু নাচাতে চাই, এবং সেজন্য আপনাদের ওপিনিয়নটা জানানোটা জরুরি। আপনারা যদি মনে করেন যে ইয়াস ওর ডান্স আমরা দেখতে চাই, আসলে কতটা ভালো ডান্স ও পারে, সেক্ষেত্রে আপনারা আমাদেরকে এসএমএস করে জানাতে হবে। আপনারা যেটা করবেন, প্রথমে ABC লিখবেন আমাদের স্টেশনের নাম, এবং তারপরে আপনারা লিখতে পারেন হ্যাঁ ডান্স দেখতে চাই বা ইয়াস হোয়াট এভার ইউ ওয়ান্ট টু। আপনি লিখবেন, লিখে পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। আমি আবারও বলছি, প্রথমে লিখতে হবে ABC স্পেস ইয়েস, কিংবা আপনি ডান্স দেখতে চান কিছু একটা লিখে আপনি পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। দেখি আমাদের পার্সেন্টেজ যদি খুব বেশি হয় তাহলে আমরা একটা ছোট্ট ভিডিও করে আমরা ফেসবুকে দিয়ে দিব। ওকে, বাই দ্য ওয়ে, হ্যাঁ বলুন। তারপর
ওর সাথে ভালো সম্পর্ক, কিন্তু আমি ওরে কখনো মন থেকে ভালোবাসি নাই, বাট ও আমার মন থেকেই লাভ করছে। তো আমি ওরে যখন যেখানে বলতাম সেখানে আসতো, আমার ঘুরতে ভালো লাগতো, আমি ছোটবেলা থেকে ঘুরতে আমার খুব ভালো লাগতো। তো এভাবে ওর সাথে আমার প্রায় 2.5 বছর সম্পর্ক হয়েছে। কিন্তু সবাই জানতো, এলাকার সবাই জানতো ওর সাথে আমি রিলেশন করি, ওর মাও একবার জানছে, প্লাস ওর ছবি ছিল আমার কাছে, সেই নিয়ে আমার আম্মু খুব বকাবকি করছে, পছন্দ না, কালো মেয়ে তো খুব পছন্দ, ওর কেউ পছন্দ করে না, আমার ফ্যামিলির কেউ না। তো আম্মু খুব রাগারাগি করছে, রাগারাগি করার পর আমি আম্মুরে বলতেছি যে ও তো আমার ফ্রেন্ড, এছাড়া কিছু না। কিন্তু ওর আম্মু আইসা আমার আম্মুর সাথে ঝগড়া করছে, এটা আমার আম্মুর মাথায় কাজ করছে। তারপর আমার মায়েরা ঘর থেকে বাইর করে দিছে।
আপনার মা আপনাকে গায়ে হাত তুলছে?
গায়ে হাত তুলছে। তো আমি চাকরিটা ছেড়ে যেটা বাজারে কাজ করতাম সেটা ছেড়ে আমি একটা অফিসে ঢুকলাম, প্যান্টের কাজে আমাদের এখানে। আমার মায়েরা যেহেতু বের করে দিয়েছে, আমি ওই অফিসেই থাকতেছি, যেহেতু নাইট দিনের বেলা আমি অফিসেই থাকতেছি। এভাবে 3 দিন ছিলাম। 3 দিন পর আম্মু আমার এই কানছে, আসার পর বলতেছে ঠিক আছে এগুলো ছেড়ে দিয়ে ভালো, আমার বুঝাইছে, যেভাবে বোঝানো দরকার সেভাবে বুঝাইছে। হঠাৎ তানের সাথে খুব ঝগড়া হয়। সেই সময় ঝগড়ার কিছু দিন আগে আমার হাতটা পুড়ে গেছে, হাতে ব্যান্ডেজ করা, অফিস থেকে চাকরি ছেড়ে দিছি, তো তো আমি বেতন আনতে যাবো। তো বিকালবেলা আমি আর আমার একটা ফ্রেন্ড, আমার বেস্ট ফ্রেন্ড খুব রনি নাম, ওরে নিয়ে আমি বললাম যে চলো আমার অফিসে যাই বেতনটা নিয়ে, তারপর দুজন একসাথে চলে আসবো। হাতে ব্যান্ডেজ করা, তো আমি অফিসে গেলাম, বেতনটা নিলাম নিয়ে। ও আবার একটা মেয়ের সাথে রিলেশন করতো, নাম শারমিন, রনি যে মেয়ের সাথে। তো শারমিনদের বাসার সামনে প্রায় বিকালবেলা যাই, তো আমরা বলতেছে যে সজীব চল শারমিনদের বাসার সামনে যাই, আমি কখনো দিকে যাই নাই। তো সেদিনই ফার্স্ট আমরা বললো যে চল আজকে তোর নিয়ে শারমিনটা দেখাবো, আমি বললাম চল। তারপর শারমিনদের দেখছি, বললাম যে হ্যাঁ সুন্দর। তারপর আসতেছি রনি আর আমি, আসার পর আমি সামনে আসতেছি আসতে ভিতরে একটা গলি দিয়ে আসতেছি, হঠাৎ করে আমি থাইমা গেলাম আর রনি আমার চলে গেছে। পিছিয়ে তাকাইছি, তাকায় দেখি কি একটা মেয়ে র্যাকেট খেলতেছে। আমি থামলাম যে মেয়ে মানুষ র্যাকেট খেলতেছে, ফার্স্ট দেখলাম, আচ্ছা দেখি। তো আমি গিয়ে পাশে বসলাম, বসে র্যাকেট খেলা দেখতেছি, আমি হাসতেছি আর দেখতেছি। ওই মেয়েটা বললো যে আপনি হাসতেছেন কেন? আমি বললাম না তুমি বাহাতে র্যাকেট খেলো তো আমার কাছে খুব ভালো লাগতেছে তাই দেখতেছি। আমি সেদিন আবার আমার ফ্রেন্ডে যাই বললাম রনি এরকম এরকম একটা মেয়ে দেখলাম খুব ভালো লাগলো, আচ্ছা বিকালবেলা চল কালকে যাবো আবার। তো রনি বলতেছে তোর কাছ থাকলে তুই যা আমি যাবো না। তো আমি আবার গেলাম বিকালবেলা গিয়ে বসলাম, ওরা আবার প্রতিদিন র্যাকেট খেলে, র্যাকেট খেলতেছে, আমার তো খুব ভালো লাগতেছে, আমি দেখতেছি বৈশা বৈশা। একবার আমার জিজ্ঞেস করলো যে আচ্ছা আপনি এখানে আসছেন কেন? তো আমি বললাম যে আপনি কি আমার র্যাকেট খেলা নেবেন, আপনি বাহাতে খেলেন আমিও বাহাতে গেলে। পরে বললো যে আপনার র্যাকেট নিয়ে আসেন। পরে আমি বললাম আমার তো র্যাকেট নাই, আপনাদের একটা র্যাকেট দেন ওটা দিয়ে খেলি। পরে বললো আপনাকে আমরা চিনি না জানি না, র্যাকেট দিব যদি নিয়ে চলে যান। পরে আমি বললাম আমার কি দেখতে কি চোরের মতো লাগে যে আমি র্যাকেট নিয়ে চলে যাবো? পরে বললো যে না আসলে তা না, আপনি র্যাকেট নিয়ে আসেন। তা এখন কি করি র্যাকেট পাই কই? আমি দৌড় দিয়ে গেলাম আমার ফ্রেন্ডের পাশে, গিয়ে বললাম দোষ একটা র্যাকেট দেয়। পরে আমি নতুন র্যাকেট ম্যানেজ করতে পারিনি, আবার সন্ধ্যার কিছু আগেই আমি ওইখানে চলে গেলাম আবার ওদের বাসার সামনে। তো গিয়ে বললাম, অনেক রিকোয়েস্ট করলাম যে আসলে আমি র্যাকেট তো পাই নাই, আপনার র্যাকেটটাই দেন আমি একটু খেলি। পরে ওর র্যাকেটটা দিছে, ওর সাথে যে খেলতেছিল ওর র্যাকেটটা দিছে, আর আমি ওই মেয়েটার সাথে র্যাকেট কতক্ষণ খেললাম। খেলার পর বললো যে দেখেন এখানে যদি আপনার সঙ্গে র্যাকেট খেলি, এই যে এটা আমার বাসা, প্রবলেম হবে, মানে ওর বাসার নিচে খেলতেছিল, হ্যাঁ মেয়েটাই বলতেছিল, চলেন আমরা ওই পাশে মাঠ আছে মাঠে যাই। তো আমি বললাম ঠিক আছে চলেন। পরে মাঠে গেলাম, কতক্ষণ র্যাকেট খেললাম, পরে আমি দিয়ে দিচ্ছি র্যাকেট, আমার ভালো লাগতেছে না র্যাকেট দিয়েছি। তো আমি বৈশা বৈশা মেয়েটা দেখতেছি, এক ধ্যানে গালে হাত দিয়ে দেখতেছি, মেয়েটাও মুচকে হাসতেছে আমিও হাসতেছি। জিজ্ঞেস করলাম আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো, বলবেন? পরে বললো যে ঠিক আছে বলেন। তা আমি বললাম যে আপনার নাম কি? পরে বললো আমার নাম নাই। আমি কই নাম নাই, নাম ছাড়া কি মানুষ আছে? বললো হ্যাঁ আমি নাম ছাড়া মানুষ। ওর একটা ওই যে যার সাথে র্যাকেট খেলতেছিল পিচ্ছি ছিল, ও আবার
ছোট ছিল,
তো ওই পিচ্ছি আবার একই বাসা থাকতো। তো পরে বললো কি যে সুমায়া পো আজান দিয়ে দিচ্ছে চলো চলে যাই। তো এমন সময় আমি লাভ দিয়েছি সুমায়া, আমি বলছি যে সুমায়া তোমার নাম সুমায়া? পরে বলতেছে না 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 আমার নাম সুমায় না, আমার নাম সুমায় না। ওরে বলতেছে তুই আমার নাম বললি কেন, তুই আমার নাম বললি কেন? পরে আমি বলছি আচ্ছা যাই হোক তোমার নাম আমি জানি না, কিন্তু তোমার নাম যেহেতু সুমায়া, ও যেহেতু বলছো সুমায়া তাহলে আমি তোমার সুমায় বলে ডাকবো, নামটা খুব সুন্দর। পরে বললো নাম সুন্দর দিয়ে কি করবেন, আমি তো হিন্দু। ও আমার বলতেছে আমি তো হিন্দু, আমি থাক হিন্দু, হিন্দু কি ইসে আর তোমার আমার ভালো লাগছে।
তখন কি আপনার তানিয়ার সাথে সম্পর্ক ছিল?
হ্যাঁ তানিয়ার সাথে সম্পর্ক ছিল বলতে আমি তো কখনো ওরে লাভ করতাম না,
মানে এক ধরনের সম্পর্ক।
হ্যাঁ
ওকে,
ওর সাথে আমার ঘুরতে ফিরতে ভালো লাগবে সেটাই। তো আমি ওরে বললাম যে তোমার আমার খুব ভালো লাগছে, আমি এখন থেকে প্রতিদিন আসবো, আর তুমি বিকালবেলা বারান্দা আসবে। ওদের রুম দেখা দিচ্ছে আমার যে তিনতলা থাকে, ওই স্কুল বন্ধ থাকাকালীন ও র‍্যাকেট খেলছিল। যখন স্কুল খুললো এখন কয়েকদিন ধরে দেখতে পারি না, সন্ধ্যার দিকে আসে না, সন্ধ্যার দিকে কোচিং করে তো সন্ধ্যার পরে আবার বারান্দা আসে। তো এভাবেই চলতে থাকলো, আমি এলাকায় রেগুলার যাই, অনেকের নজরে পড়লো যে ছেলেটা কে বা নতুন আসছে, একটা আবাসিক এলাকার মতো তো কখনো দেখি নাই। তো ওর একটা ছোট ভাই আছে কাজিন, মানে ওর সঙ্গে আমার সম্পর্ক হয়, পরিচয় হয়। তো এর ভিতরে আমি আবার ছবি দেখতে খুব ভালোবাসতাম, সাকিবের ছবি দেখতাম, সাকিব অপু, এই দুজন আমার আমার ফেভারিট নায়ক নায়িকা। তো একদিন ছবি দেখলাম, ওই যে প্রিয়া আমার প্রিয়া ছবিটা দেখলাম, সাকিব ওর বাসার সামনে যে প্রিয়া প্রিয়া বলে ডাকে, ছবিটা দেখে আমার মনের ভিতরে কেমন যেন একটা হিট পেলো, তাই আমি ওর বাসার সামনে যাবো। সাথে সাথে আমি ছবিটা দেখি ওর বাসার সামনে আসছে। আসার পর
ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই, এবং আমরা বিরতিতে যাবার আগে আপনাদেরকে যেটা বলবো যে ও কিন্তু ডান্স পারে বলছিল, তো আপনারা যদি ডান্স দেখতে চান ওর আপনাদের ওপিনিয়নটা লাগবে, প্লিজ সেন্ড আস টেক্সট যে আপনারা আসলে দেখতে চান কিনা। সেক্ষেত্রে অবশ্যই প্রথমে এবিসি লিখবেন, লিখে আপনার মতামত জানাবেন যে দেখতে চান কিনবা চান কিনা, পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। আমরা ছোট্ট একটা ব্রেক নিচ্ছি, মাত্র 3 মিনিটের বিরতি, 3 মিনিট পর আমরা আবারও ফিরে আসবো সজীবকে নিয়ে ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আর ওকে দেখার জন্য আপনারা ইতিমধ্যে চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920, স্পেলিংটা হচ্ছে HELLO8920। পেটি আছে ইনফ্যাক্ট আরজে কিবরিয়া নামে, এখানে সবাইকে একটু বলছি অসংখ্য পেজ আছে আরজে কিবরিয়া নামে এবং সব ফেক পেজ। যে পেজটিতে আপনি দেখবেন 11,50,000-এরও বেশি হচ্ছে ফ্যান কিংবা মেম্বার, সেই পেজটি হচ্ছে আমাদের আসল পেজ, এবং শুধুমাত্র URL দিয়ে খোঁজ করলেই বেটার, facebook.com/hello8920 HELLO8920 পেজটি আছে আর জিকে বিয়া নামে, এবং আপনি পেজটিতে লাইক দেবার সঙ্গে সঙ্গে আমাদের হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক 3 মিনিট পর।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। Close up presents Hello 8920, Close up, the closer the better.
আরো একবার ওয়েলকাম ব্যাক, আরো একবার স্বাগত। 3 মিনিট পর আপনারা সবাই আবারও শোনা শুরু করলেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবিসি রেডিও এফ এম 89.2 এ। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফ এম 89.2। আজকে এখানে সজীব রয়েছে, সজীবের কাছে আমরা আবারও ফিরছি তার জীবনের গল্পে। সজীব, আপনি যেখানটাতে ছিলেন, আপনি বলছিলেন কোন একটা ছবি দেখে আপনি অনুপ্রাণিত হয়েছেন, বাসার সামনে গিয়েছেন, তারপর?
হ্যাঁ, আমি তারপর ওই সুমাইদের বাসার সামনে যাই, যাওয়ার পর আমি একটা কাগজ নিই, কাগজের ভিতরে আমার নাম্বারটা লিখি, লেখা কাগজটার ভিতরে বুড়ি ভোজা সুতা দিয়ে পেছা প্রায় অনেকবার মারি, কিন্তু গ্রিলে বাড়ি খানে নিচে পড়ে যেতেছে, কোনোভাবে দিতে পারছি,
তিনতলা ফেলার চেষ্টা করছি,
তিনতলা ফেলার জন্য চিন্তা করতেছি কিন্তু কোনোভাবে পড়তেছে না। সেই সময় বারান্দায় কেউ ছিল না, ওর রাম্মু ছিল না, শুধু ওর দাদু ছিল বাসায়।
কয়দিন যাবত দেখা হয় না আপনার সঙ্গে সেই সময়টা?
আমার সাথে প্রায় তখন সপ্তাহখানিক ধরে দেখা হয়েছে। তো তারপর আমি অনেকভাবে চেষ্টা করতেছি নাম্বারটা দেওয়ার জন্য। তো লাস্টে একবার বিসমিল্লাহ করে আছো মাটি আমি ইটটা দিলাম, আর সাথে সাথে নিচে পড়লো, ও দৌড় দিয়ে আসলো, আইসাই নিল, নেওয়ার পর বারান্দা দিয়ে দেখলো আমি, আমি আবার সাথে সাথে চলে গেলাম। তো আমি ফোন নিয়ে বসে আছি, কখন ফোন দিবে কখন ফোন দিবে,
মানে আপনার নাম্বারটা দিলেন?
হ্যাঁ, আমার নাম্বারটা দিছি, ফ্রেন্ডে বলে দিছি, নাম্বার দিছি, ফোন দিতেছে না, কখন ফোন দিবে কখন ফোন দিবে। তো সেই সময় আবার ফোন দিছে তানিয়া, অন্য একটা নাম্বার দিয়ে ফোন দিছে আমার নাম্বার। তো আমি কেমন জানি বুক আমার ধপধপ করতেছে, কেউ হয়তো ও ফোন দিছে। ফোনটা রিসিভ করলাম, রিসিভ করার পর ফার্স্টে মেয়ে কণ্ঠ ভয়েস পেলাম, তারপর আরেকবার যখন শুনলাম দেখি তানিয়ার কণ্ঠ, আমি বললাম কি হয়েছে, ওরে বললাম ওর সাথে কথা বললাম, রেখে দিলাম। ওর ফোন কাটার পরে পরে আরেকটা নাম্বার থেকে ফোন আসছে, আসার পর রিসিভ করলাম, রিসিভ করে সালাম দিলাম। তারপর ফার্স্টে আমি হ্যালো হ্যালো 3 বার বললাম, আমার সাথে কথা বলতেছে না। তো একবার বললো হ্যালো, নর্মাল একটা গলায় হ্যালো বললো, আমি তো অবাক, আমি আর কোনো কথা বলতে পারতেছি না, আমি একদম ওই জায়গায় খাড়ায় আছি, আমি আর কোনো কথা বলতে পারছি না, আমি একদম স্পষ্ট। তো সে সময় বলতেছে যে কাজটা কি ঠিক করলেন, আমি আর কিছু বলতেছি না। আমি আবার জিজ্ঞেস করছি যে কেন কি করছি, পরে বললো যে এইভাবে নাম্বারটা দিয়েছেন যদি কেউ দেখতো, আমি আর কিছু বলি নাই। পরে বললো যে নেক্সট ডে এই নাম্বার আর ফোন দিবেন না, এটা আমার দাদুর নাম্বার। তো আমি বললাম যে ঠিক আছে তাহলে তুমি আমার কল দিবা, কয় না আমি তো আমি আপনার জীবনও কল দিব না, আমি আপনার সাথে জীবনও কথা বলবো না। আমি বললাম কেন, কয় যদি আপনি কোনো দিন ভালো হয়ে আসতে পারেন তাহলে আমি আপনার সাথে কথা বলবো।
ভালো হয়ে আসতে পারেন মানে?
মানে ও জানি না আমার ব্যাপারে কি খোঁজ খবর নিছে কিনা, তবে ও পরবর্তীতে আমি জানতে পারলাম যে ও নাকি আমার ব্যাপারে সব খোঁজ খবর নিছে। যেদিন আমি
আপনার এলাকায় যে সুনাম ছিল, আসলে সেটা সুনাম না, দুর্নামই বেশি,
দুর্নামই ছিল বেশি।
আর আপনি বলছিলেন যে আপনি মারামারি করতেন,
হ্যাঁ মারামারি
বকাটে ফেলতে সাথে মিশতেন, সেগুলো ও ইনফরমেশন নিয়েছে।
হ্যাঁ আমি আগে বলে রাখি যে চাকরিটা আমি ছেড়ে দিয়েছিলাম হাত পড়ার জন্য, তো সেই সময়টা আমি বেকার। তো সেই সময়টা আমি কি করতাম, আমার ফ্রেন্ডের সাথে মিশতাম, আজেবাজে নেশা করতাম, কিন্তু পকেটে তো টাকা থাকতো না। আমি কি করতাম, ফ্রেন্ডরা মিলা সন্ধ্যার পরেই যে কোনো একটা জায়গায় যেতাম, তারপর দেখতাম মেয়ে ছেলে একসাথে দেখলেই ফিটিং ধরতাম, তারপর পকেটে যা আছে সেগুলো রেখে দিতাম। তো এইভাবেই চলতাম আর কি,
যেটা বলতেন এক ধরনের চিন্তাই করা,
চিন্তাই করা,
চিন্তাই করতেন সেই সময়টাতে।
হ্যাঁ যাই হোক, ওইভাবেই চলতাম আমি। ওই সবকিছু আমার জানতে পারছে, প্লাস এটাও জানতে পারছে আমি নাকি অনেক মেয়েদের সাথে আমার রিলেশন, ও নাকি পাঁচ নম্বরে পড়ছে, এটাও জেনেছে যে ও নাকি পাঁচ নম্বরে পড়ছে। তো আমার বলতেছে যে আমি কয় নম্বর, আমি বললাম কয় নম্বর মানে, পরে বললো আমি তো তোমার পাঁচ নম্বর গার্লফ্রেন্ড, আমি কি তুমি আমার এক নম্বর গার্লফ্রেন্ড। আমি বললাম এই জীবনে ফার্স্ট আমি কাউকে মন থেকে ভালোবাসছি, আমি কখনো কাউকে ভালোবাসি নাই। পরে বললো আচ্ছা ঠিক আছে, তুমি যদি ভালো আসতে পারো তাহলে আমি ভেবে দেখবো। বললাম ঠিক আছে, তো আমি আর ওদের বাসার সামনে যাই না। এভাবে চার পাঁচ দিন গেল, চার পাঁচ দিন পরে আমি আর কি করবো, থাকতে পারতেছি না, আমি আবার ওর বাসার সামনে গেলাম। যাওয়ার পরে বললাম যে আমি তো ভালো আসছি, আমার বললো যে তুমি যে আমার ভালোবাসো তার প্রমাণ কি, বা তুমি আমার জন্য কি করতে পারবা।
মেয়েটা তখন কোন ক্লাসে পড়তো?
মেয়েটা তখন সিক্সে পড়তো,
ক্লাস সিক্স।
আমি বললাম তোমার জন্য আমি সব করতে পারবো, কিন্তু মরতে তো পারবো না, মরলে তোমার ভালোবাসে দিকে। পরে বললো আচ্ছা ঠিক আছে, তুমি আমার জন্য অপেক্ষা করতে পারবো। আমি বললাম হ্যাঁ পারবো। কয় বছর অপেক্ষা করতে হবে? যতদিন আমি না বলি তোমার, তোমার দিক থেকে তুমি আমার ভালোবাসবা, কিন্তু আমার দিক থেকে তুমি ভালোবাসা পাবা না যতদিন আমি তোমার না বলি যে আমি তোমার ভালোবাসি। আমি বললাম ঠিক আছে আমি থাকবো, যাও তোমার অপেক্ষায় আছি। তো এভাবে চলতে চলতে প্রায় মাসখানেক চলে গেল, ও আমার আর কিছু বলতেছে না, আমি জাস্ট ওর বাসার সামনে যাই, দাঁড়ায় থাকি, ও বারান্দায় আসে মাঝে মাঝে, আইসা দোলনা খায়, ফাইজলামি করে ওর ছোট ভাইয়ের সাথে। এভাবে চলতে থাকলো। তো সে সময় একটা ছেলে ওরে খুব পছন্দ করতো, আমার ছোট ভাই, ওই ওর কাজিনের ফ্রেন্ড, ওরে পছন্দ করতো সময়ের। আমি সে ব্যাপারটা জানতাম না, ছোট ভাইটা আমার খুব হেল্প করছে, এখনো হেল্প করে। তো তারপর 21শে ফেব্রুয়ারিতে নেশা করি, তো সারা রাত 21শে ফেব্রুয়ারিতে আমরা শহীদ মিনার বানাইছি আমাদের এখানে। তো সেখানে আমি আবার বড় দেওয়াল, দেওয়ালের ভিতরে আমি নাম লিখছি, আমার আমি নাম লিখছি সজিত প্লাস সুমায়া। আমার ফ্রেন্ডরাই মানে আমার বলছে এখানে তোর নাম লেখ আর এখানে সুমায়ার নাম লেখ। পরে আমি লিখছি ওদের কথা। তো আমি সেদিন বাসায় চলে গেছি রাত্রেবেলায়, রাত 3:30 থেকে আমি বাসায় চলে গেছি। সকালবেলা তানিয়া, তানিয়ার ফ্রেন্ডের নিয়ে আসছে আমার শহীদ মিনারের ফুল দিতে, আইসা দেখে আমার নাম আর সুমায়ের নাম দেখে খুব চেতে গেছে। তারপর আমার ফোন দিতেছে, ফোন বন্ধ, আমার বাসায় গেছে গিয়ে আমার টাইনা উঠেছে, ঘুমাইতেছে টাইনা উঠেছে। জানার পর হ্যাঁ আমার কলার দিয়ে টাইনা উঠেছে, কয় আয় তুই, আমার তুই গুলা বলতেছে তুই আয়। পরে আমার নিয়ে গলির ভিতরে নিল, নেওয়ার পর বলতেছে এটা কি? আমি বললাম যে এটা কি মানে আমি তো জানি না। পরে বললো এটা কে লিখছে? আমি তো জানি না, যে আমার খেয়ালই নাই যে এটা আমি লিখছি। আমি বললাম যে আমি জানি না এটা কে লিখছে। বলতেছে পরে আমার ফ্রেন্ডা বলতেছে এটা তো তুই লেখছোস। ওরা আর কি ইয়ে করতেছে যে এটা তো তুই লেখছোস, রাত্রে তোর মনে নাই, খাওয়া ছিলি নাকি, এগুলো বলতেছে, গালাগাল করতেছে, আমার খুব খারাপ লাগতেছে। আমি ওর খুব গালাগাল করতেছি।
তানিয়া?
হ্যাঁ তানিয়া। তো বলতেছে যে আমি সুমায়ের বাসায় যাবো, সুমায়ের ধরবো। তানিয়া বলতেছে, তানিয়া বলতে,
তানিয়া সুমায়কে চিনতো?
হ্যাঁ জানতো, আমার ফ্রেন্ডরা বলছে। তো আমি ইট নিলাম, নিয়ে বললাম যে তুই যদি তোর বাসে যাস তোর মাথায় মারবো। পরে বলতেছে যে ঠিক আছে মার। আমি বললাম তোরে মারবো না আমি, কিন্তু আমার মাথায় মারবো। পরে বললো যে ঠিক আছে তুই কিছু করিস না, আমি চলে যেতেছি যা। পরে বাসে চলে গেছে, বাসে যাওয়ার ফোন দিছে, আমার ফোন দিছে, ফোন দেওয়া বলতেছে কান্নাকাটি করতেছে যে সুজিত সত্যি আমি তোর ভালোবাসতাম, ঠিক আছে যা আজকে থেকে তোর আমি ভালোবাসলাম, তুই যেহেতু আমার ফ্রেন্ড হিসাবে ভাবোস আমিও তোর ভালো একটা বন্ধু হিসাবে থাকবো, যা যদি কখনো তোর দরকার পড়ে আমার আমার বলিস। আমি বললাম ঠিক আছে। এখন কি করি যে তানিয়া তো আর আমার সাথে কথা বলবে না বা ঘুরবেও না, ভালোবাসি সুমায়রে কিন্তু ও তো কিছু বলতেছে না, তো তানিয়ারে হারাবো না সুমায়রে হারাবো, এই চিন্তা করতেছি। তো চিন্তা করতে করতে আমি বললাম যে 21শে ফেব্রুয়ারির দিন আজকে আমি যাবো, আজকে যা আমি হয়তো হ্যাঁ বলবে সুমায়া, যদি হ্যাঁ বলে তাহলে আমি তানিয়ার সাথে আর কথা বলবো না, যদি সুমায়া যদি না বলে তাহলে আমি তানিয়ার সাথে আবার কথা বলবো। এরকম চিন্তা ভাবনা করলাম, সুমায়ারে গিয়ে বললাম যে তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বাসার সামনেই, বাসার নিচে খেলতেছে। তো ও বললো যে ঠিক আছে এখানে বলো। আমি বললাম এখানে না ওদিকে চলো, ওরে গলির ভিতরে ঢুকেছি আমি বাহিরে। তো আমি বলতেছি যে তুমি আমার ভালো বাসো কি না সেটা এখন এই মুহূর্তে বলবা। বলতেছে এখন না আমি তোমার কালকে জানাবো। আমি বললাম কালকে না তুমি আমরা এখন জানাবো, এই মুহূর্তে জানাবা। পরে আমি চোখ বন্ধ করে আসি, আমার বললো যে তুমি চোখ বন্ধ করো। আমি বললাম ঠিক আছে। তো চোখ বন্ধ করছি, বন্ধ করার বলতে বলতেছে যে হ্যাঁ। তা আমি চোখ খুললাম, পরে ঝাড়ি দিয়ে বললাম হ্যাঁ কি? পরে বললাম আমি তোমার ভালোবাসি। আমি কিভাবে, আমি তোমার কি এভাবে বলছি যে আমি তোমার ভালোবাসি এভাবে বলছি? ও বললো ঠিক আছে বলতেছি। তো আমার সামনে আসছে, একদম কাছাকাছি আসছে, আইসা আমার কানের সামনে আইসা বলতেছে যে আই লাভ ইউ, এই যেটা বলা উচিত সেটাই বলছে। বইলা আমি যে তাকাইছি ও মানে আইসা দৌড় দিছে, দৌড় দিয়ে বাসায় চলে গেছে। তা আমি তো খুব খুশি। তো রিলেশন একটা হয়ে গেল, কিন্তু তখন আমার ওই যে ফোনটা ছিল সেই সেদিনই আমি ফোনটা ভাঙে ফেলছি স্থানীয় রূপে জিতকে না। তো এখন তো আমার ফোন নাই, সময় আমার নাম্বার চেয়েছে। তো এখন নাম্বার যেটা ছিল সেটা বন্ধ পেতেছে, এখন কি করি কথা বলবো কিভাবে, নাম্বার বন্ধ পেতেছে। পরে ওই যে আমার একটা ফ্রেন্ড আছে রনি, ওর একটা মোবাইল আছে অবশ্য, এটার নাম্বারটা দিলাম, ওর নাম্বারটা দিলাম। তারপর বললাম যে এটাতে কল দিলে তুমি আমার পাবা, নাম্বারটা দিয়ে দিছি। ও প্রতিদিন দুপুর টাইমে স্কুল থেকে আইসে আমার ফোন দিত, রনির ফোন দিত, তারপর রনি আইসে আমার বাসায় আসতো, আইসা তারপর আমার ডাক দিয়া আমার সাথে কথা বলা দিত। তো এভাবে কথা বলতাম, তো একদিন হঠাৎ করে ও বলতেছে যে আচ্ছা আমি কি রনির সাথে প্রেম করি না তোমার সাথে করি? আমি বললাম কেন, কারণ রনি ভাই প্রতিদিন ফোন দিই, রনি ভাই ধরে। আমি পরে বললাম যে আসলে ফোনটা তো রনির। আচ্ছা ঠিক আছে আমি ফোন নিতেছি, এখন ফোন পাই কই আমাকে, শুধু টাকা পয়সা নাই ফোন পাই কই? তারপর আমার এই যে সদরঘাট কালীগঞ্জে একটা ফ্রেন্ড আছে, ওরে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম দোস্ত আমার তো একটা ফোন লাগবে, আমি কি করি? পরে বললো ঠিক আছে তুই আয় আমার এই জায়গায়, একজন কাজ করে ওর কাছে একটা ফোন আছে, তুই কথা বলার কথা বললা ফোনটা নিয়ে চলে যাস, আমার হেল্প করবো আর কি। তো আমি
কথা বলার কথা বলে ফোনটা নিয়ে চলে যাস, মানে এক ধরনের চিন্তাই করে নিয়ে আস।
হ্যাঁ, তো আমি গেলাম যে বললাম যে দোস্ত ফোনটা দে, আমার পকেটে ছিল 20 টাকা, 20 টাকা নিয়ে গেছি সদরঘাট, মানে আমার যে বেস্ট ফ্রেন্ড ওরে বললাম যে তোর ফোন একটু দে। বললো আমার ফোনে তো চার্জ নাই, ওরে তো আমি আগে বলে দিয়েছি সবকিছু শিখে রাখছি, ও বললো আমার ফোনে চার্জ নাই। তারপর ওই যে পাশে যে ছেলেটা ওরে বললাম ভাই তোমার একটু ফোনটা দাও তো, ওরে বললো যে ঠিক আছে নাও কথা বলবে তোমার সাথে, ফোনটা নিলাম। তারপর ওটা ওর গ্রামীণ নম্বর ছিল, তো আমি বললাম ভাই তোমার একটা গ্রামীণ নাম্বার না, গ্রামীণ নম্বর দিয়ে কথা বলা যাবে না, গ্রামীণ নম্বর রিসিভ করতে পারবো না, ঠিক আছে বাঙালি দরকার, অন্য একটা সেট আছে ওইটা দেওয়ার বাঙালি নাম্বার। তো দুইটা সেট নিলাম, আমি বললাম যে পকেটে টাকা নাই, আচ্ছা ভাই তোমার কাছে 30টা টাকা দাও, আমি তোমার এসে ভাঙ্গা দিতেছি এই কথা বললাম, ওর কাছ থেকে 30 টাকা নিলাম। হ্যাঁ, যে টাকা লোড করবো এই কথা বললাম, এদিকে তো ভাঙ্গি দিবে না আমার চিনা না 500 টাকা নোট, এই কথা বলছি। দুইটা ফোন নিয়ে ওর 30 টাকা নিয়ে আমি চলে আসলাম আমাদের এখানে। আসার পর তো দুইটা ফোন হয়েছে আমার, তো সেই সময়টাই ও আমার সাথে রিলেশনটা করছে, এই কারণেই ও ভাবছে কি যে আমি পড়াশোনা করি। ওর ছোট ভাই রনি, উনি ওর কাজিন, ওর কাজিনের ফ্রেন্ড, ওই ছেলেটা পছন্দ করতো কিন্তু আমার আবার খুব ভালোবাসত ছেলেটা। ওই ছেলেটা সুমাইয়ের কাছে যা বলছে, আমি নাকি পড়াশোনা করি, খুব ভালো ফ্যামিলির ছেলে, জানতো যে আমি খারাপ কাজ করি বা খারাপ ভাবে চলাফেরা করি, কিন্তু আমার ফ্যামিলি সম্পর্কে আমার ব্যাকগ্রাউন্ড খুব ভালো দিছে,
খুব ভালো জানতো। এটা আপনার সম্পর্কে সুমাইয়ের কাছের আত্মীয়ের কেউ একজন বলেছে, সেই ছেলেটা আপনার সম্পর্কে ভালো কেন বললো?
সেটা আমি জানি না যে কেন বলছে, বাট ও চাইছিল যে ওর সাথে আমার রিলেশনটা হোক।
ওই ছেলেটা চেয়েছিল। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে এখানে একটা বিষয় একটু নোট করতে বলছি, আমরা জানি যে এখানে টিনেজার থেকে শুরু করে একেবারে অনেক বয়প্রাপ্ত, সম্মানিত বলবো আমি, অনেক বেশি এল্ডার সিটিজেন যারা আছেন তারা আমাদেরকে শোনেন, এবং আজকের এই এপিসোডটি মূলত যারা টিনেজার আছে এমন একটা বয়স থাকে যে বয়সে যা দেখি আমরা সবকিছু ভালো লাগে, এবং এই ভালো লাগার জায়গাটি থেকে আমাদের সেটা আসলে কোন দিকে নিয়ে যাবে, কি হবে না হবে, ইকুয়েশনের জায়গাগুলো একেবারেই জিরো থাকে, আমরা লজিক দিয়ে চিন্তা করতে পারি না, খুবই সফট হার্টেড থাকি আমরা। বয়সন্ধিকালের আগের সময়, বয়সন্ধিকাল সবকিছু মিলিয়েই আমাদের মনের ভিতরে যখন প্রেমের জন্মটা হয়, হ্যাঁ, এবং এটা তো অবশ্যই ঐশ্বরিক আমাদের মনের মধ্যে, অন্তরের মধ্যে ভালোবাসার জায়গাটা, কিন্তু এটার প্রপার হ্যান্ডলিং করা বা এটা আসলে কতটুকু ভালো হয়ে জীবনে ধরা দেয় সেটা নিয়েই মূলত আমাদের আজকের এই অনুষ্ঠান। এবং যারা শুনছেন বিশেষ করে টিনেজার যারা, তাদেরকে আমরা বলবো যে আজকের এই এপিসোডটা একটু মনোযোগ দিয়ে শোনার জন্য। আমি একটু জাস্ট আমাদের লিসনারদের জন্য বলি, ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা আমাকে একটু বলেন। আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি আমরা বুঝিয়ে গিয়েছি, ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা কি ছিল?
ওর বাবা থাকে মিশরে, ওইখানকার স্থানীয় বলে যেটা বলে নাগরিক না কি যেন বলো, ওইখানকার নাগরিক ওর বাবা, মিশরে থাকে। প্লাস ওদের এখানে 3 তলা বাড়ি, পাঁচতলা বাড়ি ওদের নিজস্ব বাড়ি। ওর আম্মু বিমানবন্দরে কিসে যেন একটা চাকরি করতো।
ওর অন্য কোনো ভাই বোন আছে?
না, ওর ভাই বলতে ওর আব্বু বাহিরে বিয়ে করছে, তো ওনার একটা ছেলে আছে।
আচ্ছা, তার মানে ও এই মায়ের ঘরে একাই?
একাই, জি।
ওকে, তো বুঝতেই পারছেন এর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা কি আর ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা কি। যাই হোক, কিন্তু মেয়েটা কিন্তু জানে ওর সম্পর্কে অনেক পজিটিভ, যে ও ছেলে খুব ভালো পড়াশোনা করে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুব ভালো। বলুন তারপর।
তারপর ফোন নিয়ে আসছি, তো আমাকে একবার ডাকছে, হ্যাঁ ওই আমার ফ্রেন্ডের নাম্বারই কল দিছে, তখন আমি নাম্বারটা দিইনি, আমার নাম্বারটা দিইনি, ও জানতো না যে আমি ফোন নিয়ে আসছি। তো ওই যে তানিয়ার সাথে যখন রিলেশন ছিল, তখন তানিয়ার একটা ফ্রেন্ড ছিল,
জি,
ওর নাম মনীষা। তো ওদের পাশাপাশি বাসা, একই মানে বারান্দা থেকে ওদের আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো। তো মনীষা আবার সুমাইয়ের ফ্রেন্ড, সুমাইয়া আবার বলছে যে এই ছেলেটা, তো মনীষা আমার দেখা তো অবাক, এই ছেলে, এই ছেলে তো অনেক খারাপ।
মনীষা হচ্ছে সুমাইয়ার ফ্রেন্ড?
হ্যাঁ। আমার সাথে সাথে ফোন দিছে, রনির ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে ভাইয়া সজীব বৃত্ত দেন কথা আছে। রনি আমার ফোনটা দিল, দিয়ে বললো যে তোর সাথে কথা বলবো। ফোনটা নিলাম, খুব চেনে কেমন একটা কান্না কান্না কন্ঠ, আমার কাছে খুব ভালো দিচ্ছ, বলতেছে যে সজীব তুমি কই, কালকে 3টার দিকে তুমি আমার সাথে দেখা করবা। আমি বললাম কোথায়? আমাদের বাসার সামনে। আমি বললাম যে ঠিক আছে থাকবো। তো 3টার দিকে আসলাম, মনীষারে দেখে আমি বাবা, ওর সাথে সুমাইয়া, আমি জানতাম না যে ওর সাথে সুমাইয়ার পরিচিত আছে। সুমাইয়া বলতেছে তুমি কি করো? আমি তো কিছু করি না, কোনো কাজ কাম আমি করি না, পড়াশোনা না, মাথায় হাত দিয়ে নিচে বসে পড়ছে। পরে মনীষা বলতেছে ওট ওট। আমি বললাম কি হয়েছে? পরে বললো তুমি আর আমার সঙ্গে কথা বলবা না।
সুমাইয়া বললো যে তুমি আমার সঙ্গে আর কথা বলবা না।
ওই কথা বলে বাসায় চলে গেলো, আমিও চলে আসলাম। দুইটা ফোন আনলাম, আজকে কথা বলবো, আজকে রিলেশনটা শেষ হয়ে গেল, কেমনি কি করি কিচ্ছু বুঝতেছি না। তোর জন্য আবার আমি একটা ডায়েরি কিনছিলাম, ওর বার্থডে ছিল, তোর বার্থডে তে একটা ডায়েরি কিনছিলাম, ডায়েরিটাও দিতে পারতেছি না। তারপর ও ছাদে ছিল, তো আমি নিচে থেকে নক করতেছি ছাদে যে ঠিক আছে আমি তোমার সঙ্গে একটা মিনিট কথা বলবো, বুঝে দিচ্ছি ইশারা দিয়ে একটা মিনিট কথা বলবো আর কোনোদিন কথা বলবো না, সেরকম ভাবে বুঝাইতেছি। পরেও আমার ফোন দিছে, ফোন দেওয়ার পর বলতেছে যে হ্যাঁ বলো। আমি বললাম ঠিক আছে আমি তোমার সঙ্গে কথা বলবো না, তোমার জন্য একটা ডায়েরি আনছি তুমি সেটা নিয়ে নাও, আমি আর তোমার সঙ্গে কথা বলবো না, যাও যেহেতু আনছি তোমার বার্থডেতে। পরে বললো আচ্ছা ঠিক আছে, আমি ডায়েরিটা দিছি দিয়ে তারপর আমি আর কথা বলি না ওর সঙ্গে, আমার নাম্বারটা আমার সব বন্ধ করে রাখছি, প্লাস আমি ওদের বাসার সামনে বেশি একটা যাই না।
ইন দ্য মিন টাইম সানিয়া কি জানতে পেরেছিল যে আপনার সঙ্গে সোমাইয়ার একটা সম্পর্ক হয়ে গেছে? তার রিয়াকশন কি ছিল?
না সে অবশ্য আমার সঙ্গে আর কথা বলতো না, সে
আমাকে একবারের জন্য বলে নাই যে অ্যাকিউজ করে নাই, ঝগড়াঝাটিও হয়নি আপনার সঙ্গে?
না না কিছু হয় নাই, ও অন্য ছেলেদের
সঙ্গে, ও আগে থেকে আজ পেয়েছিল যে সামহাও আপনি ওখান থেকে ডিরেইল হচ্ছেন। বলুন তারপর।
এভাবে পাঁচ ছয় দিন চলে যায়, প্রায় এক সপ্তাহখানেকের মধ্যে চলে যায়। ও একদিন প্রায় আমার বাসার সামনে এসে পড়ে, আমি দুপুরবেলা ঘুমাইতেছি, আমার বাসার সামনে এসে আমার ছোট বোন আছে, ছোট বোনকে বলতেছি সজীবে ডাক দো, আমার ডাক দিল। ডাক দেওয়ার পর আমি তো ওরা দীক্ষা অবাক ছিল এখানে। পরে বললো তুমি জানো তোমার সঙ্গে কথা না বললে বলতে পারতেছি না, দেখে আমার কতটা খারাপ লাগতেছে, আমার ঘুম আসতেছে না, পড়াশোনায় মন বসাইতে পারতেছি না, কেমন জানি বলতেছে। তা আমি বললাম কি হয়েছে, তুমি আমার ফার্স্ট লাভ, আমি তোমার ভুলতে পারবো না, তবে আমার কথা মতো তোমার চলতে হবে। আমি বললাম ঠিক আছে তোমার সব কথা মতো আমি চলবো। পরে আমার বলতেছি যে ফ্রেন্ডের সাথে আড্ডা দিবো না, পড়াশোনা করবা, তখন তো পড়াশোনার কোন সিজন নেই।
৪ বছর।
তো তারপর ওইগুলো বলতেছে, আমি বললাম ঠিক আছে যাও আমি ভর্তি হবো স্কুলে। তো কথা বলতেছি ফোনে, খুব ভালো একটা রিলেশন, কথা বলতে বলতে অনেকটা সময় চলে যায়, প্রায় পাঁচ ছয় মাসের মতো চলে যায়। আর একটা দিন আমার কানে ফোন থাকে, ওর কানে ফোন থাকে, স্কুল টাইম তো শুধু স্কুলে থাকে, দুপুরবেলা আইসা যে আমার ফোন দিবে, একেবারে মনে হয় রাত ১০টা পর্যন্ত কথা বলে, এইভাবে কথা বলে কন্টিনিউ প্রতিদিন। তো বলতে বলতে আর আমি বেশি একটা কথা বলতাম না ওর সঙ্গে, আমি শুধু চুপ করে থাকতাম, তো আমার বলতো যে কথা বলো না কেন। আমি বললাম জানি না, তোমার সাথে কথা বলতে গেলে আমি কথা বলতে পারি না, মুখ দিয়ে কথা বলে না, হার্ট বিট বেড়ে যায়, শরীর কাঁপে, এরকম বলতাম। পরে বলতেছে যে ঠিক আছে তাহলে তোমার বন্ধুদের বললো তোমার ভাই থাকতে, এগুলো বলতো আমার ফোনে কথা বলতে বলতে। হঠাৎ করে ওর মা দেখা ফেলে, তো ওর মা ফোনটা নিয়ে বলে হ্যালো কে, আওয়াজ পাই, আমি ফোনটা কেটে দিচ্ছি। সাথে সাথে আমার আবার অন্য নম্বর থেকে কল দিল, আমি ফোনটা রিসিভ করলাম। রিসিভ করার পর ফোনটা ধরে বললাম সময় নামবো, তোমার সাথে আমার কিছু কথা আছে, তুমি ফোনটা কাটবো না, কথা বলো আমার সঙ্গে। পরে আমি বললাম জিএনটি বলেন। পরে বলতেছে তোমার নাম কি? আমি বললাম আমার নাম সুজিত। ঠিক আছে ওর সাথে তুমি কতদিন কথা বলো? আমি বললাম জি আন্টি আমি তো প্রায় ৬ ৭ মাস ধরে কথা বলি। পরে বলতেছে আমি তোমার সঙ্গে দেখা করবো। ওর আম্মু আমারে ডাক দিল, ডাক দিয়ে বললো দেখা করতে। আমি বললাম যে ঠিক আছে আন্টি দেখা করবো, কোথায়? তো বললো আমাদের এখানে জাদুঘর আছে, বিজ্ঞান জাদুঘর, তো ওইখানে তুমি দেখা করবা বিকাল ৫টায়। তো তারপর আমি বললাম যে ঠিক আছে আন্টি আমি দেখা করবো বিকাল ৫টায়। তখন আমি টোটালি বেকার, হুম, তো আমার একটা সাইকেল ছিল তখন, তো সাইকেলটা নিয়ে আমি গেলাম। যে আমি আমার চিন্তা যেহেতু ওরা বড় লোক বা সবসময় ছবি টুবিতে দেখি তো যে ডাকে, ডাকার পর যে কোনো একটা সিন্ডিকেট করে, পুলিশ দিয়ে ধরা দেয় নাহলে মার খাওয়া, যে কোনো একটা কিছু, তো আমি আগে ইয়ে করলাম যে দেখি কিভাবে কি, আমি আগে যাবো, যাওয়ার পর আমি আড়াই থেকে ফোন দিব, কনফার্ম হবো যে পাশে থেকে দেখবো কেউ আছে কিনা বা উনি কারো ফোনে ট্রাই করে কিনা, আমি সেই জিনিসগুলো দেখবো। আমি গেলাম, দুটা মহিলা দেখলাম একসঙ্গে হাতে তরমুজ নেওয়া যেতেছে, যে জায়গায় দাঁড়ানোর কথা সেই জায়গায় দাঁড়িয়েছে। তো আমি টার্গেট করছি এই মহিলাগুলো, আমি ফোন দিলাম, ফোন দিয়ে বললাম আন্টি কোথায় আপনারা? পরে বললো হ্যাঁ আমরা তুই জায়গায় আছি তুমি কই? আমি বললাম এই তো আন্টি জনতা হাউসিং চলে আসছি, মানে একটু দূরে বললাম, আমি সাইডে দাঁড়া দেখতেছি, দেখি না কারো ফোন টোন দিতেছে না বা কোনো আশেপাশে কেউ নেই। তো আমি আইসা সালাম দিলাম, ইসলাম আলকুম আন্টি, ঠিক আছে চলো হোটেলে যাই। গেলাম হোটেলে বসলো, পরে বললো কি খাবা? আমি বললাম না আন্টি আমি কিছু খাবো না, বাসা থেকে ফিরে আসছি। পরে কয় না আন্টির সাথে দেখা করতে আসছো কিছু খাও। তো চা নিল আর কেক নিল, ওর আম্মু নিল, ওর আম্মুর একটা বান্ধবী ছিল উনিও ছিল, টোটাল আমরা তিনজন খাইতেছে আর জিজ্ঞেস করতেছে আমার ফ্যামিলির ব্যাপারে যে তুমি কি করো। আমি বললাম আমি কিছু করি না।
ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় আরেকটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালোইট ৯২০ এবিসি রেডিও এফএম 89.2 এ। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং যারা আজকে জীবনের গল্প শুনছেন, বিশেষ করে আমি বলবো যারা টিনেজার, যারা ১৮ বছর বয়স হয়নি কিংবা হয়েছে বা ১৮ থেকে ২০ এর মধ্যে, তাদেরকে বেশি বেশি এই গল্পটা শোনার জন্য ইন্সপায়ার করবো। তাদেরকে ফিলিংসের জায়গাটা আসলে সেই সময়টাতে কেমন থাকে যারা শুনবেন তারা নিশ্চয়ই বুঝবেন। আর আমাদের এই বন্ধুটিকে যদি আপনারা দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। পেজটি আছে আরজে কিবরিয়া নামে, পেজে প্রায় ১১.৫ লাখের উপরে কমিউনিটি মেম্বার আছে আমাদের। আপনি পেজটিতে লাইক দিয়ে আমাদের hello8920 মেম্বার হয়ে যেতে পারবেন, এবং সেই ফাঁকে সবাইকে বলছি অসংখ্য ফেক পেজ আছে আরজে কিবরিয়া নামে কিংবা hello8920 নামে, যে পেজটিতে আপনি দেখবেন যে ১১.৫ লাখের উপরে মেম্বার, সেই পেজটি হচ্ছে আসল পেজ। আমরা প্রিয় শ্রোতা আপনাদের কাছ থেকে অনেক বেশি টেক্সট পেয়েছি যারা ওর ডান্স দেখতে চান। আমরা ওর ডান্সের একটা ছোট্ট ভিডিও আমরা অনুষ্ঠানের যে কোনো একটা ফাঁকে আমাদের ফেসবুক পেজে দিয়ে দিব। যারা আমাদের এই অনুষ্ঠানে এসে জীবনের গল্প বলতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে ০৯৬১৩৮৯২৮৯২। আমি আবারও বলছি ০৯৬১৩৮৯২৮৯২। এখানে ফোন করার পরে ফোনের যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। ফিরে আসছি ঠিক রাত 12:06।
Presents Hello 8920 Close Up, the closer the better.
12:06 হচ্ছে সময়, প্রিয় শ্রোতা, আপনারা সবাই শুনছেন Close Up Presents Hello 8920 ABC Radio FM 89.2 এ। আজকে এখানে সজীব তার জীবনের গল্প বলতে এসেছে, যার বয়স 18 এবং অনেকেই সজীবের ডান্স দেখার জন্য বলেছিলেন। তাদের সবার জন্য বলছি, আমরা একটা ছোট্ট ভিডিও ক্লিপস আমরা আমাদের ফেসবুকে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ওখানে এসে দেখতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920 hello8920। পেজটি আছে আরজি কিবরিয়া নামে। আসলে সজীব তো ভিডিওতে নাচছে, কিন্তু তাকে তার সিচুয়েশন কতটুকু নাচিয়েছে জীবনে এবং কি দাঁড়িয়েছে সেটা আসলে তার জীবনের গল্পেই জানা যাবে। আমরা সেখান থেকে ফিরছি, খুবই ক্রুশিয়াল মোমেন্ট। যারা প্রেম করেছেন তারা নিশ্চয়ই জানবেন যে প্রেমিকার মা কিংবা বাবা যদি বাসায় ডেকে পাঠায়, সে সময় হার্টের পালপিটেশন আসলে কত বেশি থাকে এবং সিচুয়েশনটা মেন্টালি কি হয় সেটা আসলে যারা ফেস করেছেন তারাই আসলে বুঝবেন। তো এরকম একটা সিচুয়েশন আমরা গল্পে ব্রেক নিয়েছিলাম। আমরা আবারও সজীবের গল্পে ফিরছি, তাকে দেখার জন্য আপনারা চলে আসবেন আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920, দ্যাট ইজ hello8920। পেজটি আছে আরজি কিবরিয়া নামে, অ্যান্ড প্লিজ লাইক ইট, তাহলে আপনি মেম্বার হয়ে যাবেন। সজীব, আবার সেখান থেকে ফিরে আপনি যেখানে বলছিলেন যে আপনাকে কে কার চা অফার করেছে বা সামথিং লাইক দ্যাট, ওকে, তারপর?
তো আমাকে জিজ্ঞেস করতেছে যে তোমার বাসায় কে কে থাকে। তো আমি বললাম আমরা তিন ভাই এক বোন আর মা আর বাবা। পরে জিজ্ঞেস করলো তোমার ভাই কি করে, বললাম যে চাকরি করে, গার্মেন্টসে চাকরি করে। তো বললো তুমি, আমি বললাম যে আমি তো পড়াশোনা করি না, আমি কিচ্ছু করি না, বেকার আছি এখন। তো সামনে ইচ্ছা আছে যে জানুয়ারিতে ভর্তি হয়ে যাবো, এরকম বললাম আমার কাছে। আমার বললো যে তোমরা কি স্থানীয়, আমি বললাম না আমরা বস্তিতে থাকি। আমি বললাম, আমি এভাবে বললাম যে আমরা বস্তিতে থাকি। পরে ওরা মু উঠে গেছে, ঠিক আছে আজকের পর থেকে তুমি আর সময়ের সাথে যোগাযোগ করবো না। ওরা আমার একটা কার্ড দিচ্ছে, মানে যদি কখনো তোমার কোনো প্রবলেম হয়, টাকা পয়সার দরকার হয়, তুমি আন্টিকে বলবা, আমার বললে কথা। আর যেহেতু তুমি স্কুলে ভর্তি হবা, তাহলে তুমি আন্টিরে ফোন দিও, আন্টি তোমার স্কুলে ভর্তি করে দেবো, ওরা বললেই কথা। আর তুমি আজকের পর থেকে সময়ের সাথে যোগাযোগ করবো না। আমি আর কিছু বললাম না, আমি ওরা মোর কার্ডটা নিয়ে চলে আসলাম।
এই ঘটনার প্রেক্ষাপটে আপনার মনে কি কখনো মনে হয়েছে এরকম যে ওর মা মনে করছে যে আপনি ওর সাথে মিশছেন শুধুমাত্র টাকা পয়সা হাত করার জন্য বা কোনো কিছু করার জন্য? আপনার মনে হয়েছে কিনা, মানে আমার যেটা মনে হলো সেটা,
হ্যাঁ আমারই মনে হয়েছে। আসলে আমার ফ্রেন্ডরাই বলতো তুই তো ওর সাথে রিলেশন করতেছিস, টাকা পয়সা দেখে এগুলো বলতো,
সবাই বলতো,
সবাই এগুলোই বলতো আমাকে বলতো, কারণ ওরা খুব বড় লোক, আমি তো।
আচ্ছা, ওকে, বুঝতে পেরেছি। হ্যাঁ, তারপর?
তো তারপর আমি আর কিছু বলি না, আমি নাবিলা চলে আসছি। তার কয়েকদিন পরে ওরে বললাম যে তোমার আম্মু তো এগুলো এগুলা বললো। তো ওরে আবার খুব মারছে, মারার পর ও বলতেছে যে তুমি কি আমার ছাড়তে চাও? আমি বলতেছি না, কেন, ইম্পসিবল, তোমার আমি ছাড়বো কেন?
মানে ওই আপনাকে ফোন দিয়ে,
হ্যাঁ ওই আমার ফোন দিয়ে বলতেছে। পরে বলতেছে ঠিক আছে আমি তোমার সাথে দেখা করবো। এখন আরো রিলেশনটা আরো বেশি গভীর হয়েছে।
এটাই কিন্তু হয় প্রিয় শ্রোতা, আপনারা নিশ্চয়ই জানেন যে যেখানে বাধা বেশি থাকে সেখানে গভীরতাটাও অনেক বেশি হয়। ওকে, বলুন।
হ্যাঁ, তারপর দেখি ওর আম্মুরে মারলো, ওর আম্মুর কথা শুনে না, আমিও ওর আম্মুর কথা শুনলাম না, যোগাযোগ করতেছি, কথা বলতেছি। কিছুদিন যাওয়ার পরে ওর আম্মু দেখা পেয়েছে, ধরা খেয়ে গেছে, আবার ফোনে কথা বলতে গিয়ে ধরা গেছে। পরে আমার ফোন দিছে, ফোন দেওয়ার এক প্রকার ঠেট দিতেছে। পাশের থেকে আমি শুনতেছি যে ও চিলে গেছে, ওর খুব মারছে। আমার বলতেছে যে তুমি কি চাও? তো আমি বললাম আন্টি আমি কিছুই চাই না। আমার বলতেছে ওর আম্মু তুমি কি আমার মেয়ে বিয়ে করবা? তুমি আমার সাথে রিলেশন করতেছো? আমি বলতেছি হ্যাঁ বিয়ে করবো। ঠিক আছে, তাহলে তুমি এখন নিয়ে যাও আমার মেয়ে, আমি তোমার কাছে এখন পাঠিয়ে দেবো, তুমি এসে নিয়ে যাও। তো আমি আবার বললাম যে আন্টি এখন আমার বয়স কত, আমি ওর এখন নিয়ে খাওয়াবো কি? আমি নিজে ম্যাচিউর হই, তারপর আমি অবশ্যই আমার মেয়ের আমি নিয়ে যাবো, সেটা আপনার বলা লাগবে না, আমি আপনার বাসা থেকেই তুলে নিয়ে যাবো। আমার এইভাবে স্ট্রেটলি বলতেছি। আমার বলতেছে তুমি কি বাংলা ছবির ডায়লগ দিতেছো? আমার বলতেছে তুমি কি বাংলা ছবির ডায়লগ দিতেছো? তা আমি বললাম ঠিক আছে আমি আমি দেখা দিব যে আমি কে। ওর আম্মু বলতেছে ঠিক আছে তুমি দেখাইতে থাকো, আর আমি তোমার 5 মিনিটের ভিতরে দেখা দিতেছি আমি কে। এক প্রকার ওর আম্মুর সাথে আমার চ্যালেঞ্জ হয়ে গেল। আমি তো জানি না ওর আম্মুর ব্যাপারে যে ওর আম্মু অনেক ভালো ভালো লোকেদের সাথে মিশা উঠা বসা আছে। তারপর ওর আম্মু একজনকে ধর্মের ভাই বানিয়েছে শুনলাম, যে উনি আবার আমাদের এখানে খুব প্রভাবশালী লোক। তো 5 মিনিট হয় না, 3 মিনিটের ভিতর আমার নাম্বার একটা ফোন আসছে। ফোন আসার পরে বলতেছে যে কে? আমি বললাম যে আমি সজীব। পরে বললো থাকো কই? আমি বললাম যে আমি মোল্লাপাড়া। আমি জিজ্ঞেস করছি যে আপনি কে? তো আমার বলতেছে আমি পীরের বাগের শামীম। মানে নাম বললো, অবশ্য আমি আগে যখন চাকরি করতাম ওই যে অফিসের কথা বলছিলাম, ওই অফিসটা উনি দেখাশোনা করতো, আর ওনার ব্যাপারে আমি সবকিছু জানি যে উনি কোন ধরনের লোক। তো ফোন দেওয়ার পর আমি ঘাবড়াই গেছি। পরে আমি বললাম যে শামিম ভাই আমি সজীব। আচ্ছা কোন সজীব ভাই? যেই অক্সফোর্ডে থাকতাম। পরে ও তুই? আচ্ছা ঠিক আছে তুই আমার সাথে দেখা কর। ওর আবার ছবি ছিল আমার কাছে, ওর ছবি আমার কাছে ছিল, ওর পেপারে সেভ করা মোবাইলে। আমি গেলাম অক্সফোর্ডের সামনে, তখন আমি জানি না যে ওর মামার ব্যাপারটা, তখন আমি জানি না যে দেখা করলাম শামিম ভাইয়ের সাথে। পরে বলতেছে আচ্ছা তুই কি আজকে ফোনে কারো ঠিক দিছিস? আমি বললাম না আমি তো কারো ঠিক দিনি। পরে বলতেছে আচ্ছা এরকম এরকম সুমাই নামের কোনো মেয়ে চিনিস? পরে আমি বললাম হ্যাঁ চিনি। পরে বলতো মোবাইলটা দিত, মোবাইলটা নিচ্ছে নেওয়ার পর দেখলো অলপের ছবি, ওর ছবি। আর ওনারা ওর মামা শামিম ভাই আরো দুই তিনজন লোক ওর বাসায় গিয়েছিল যখন ওরে মারছে, প্রচন্ড অসুস্থ হয়ে গেছিল। তারপর ওর মামারে ডাইকে নিচ্ছে ওরে দেখানোর জন্য যে কি অবস্থা। তো আমার বলতেছে যে তোর জন্য জানোস মেয়েটার কি অবস্থা, মেয়েটার মায়ের একদম হাত পা কাটা ফেলছে, ওর অবস্থা খারাপ। আর তুই কি মেয়েটার কি পাগল করছিস? আমাদের মানে এক প্রকার জিজ্ঞেস করতেছে, মানে মেয়েটাও নাকি ওরে মারার সময় নাকি মেয়েটা বলছে যে আমি ওর জীবনও ছাড়বো না।
এই পার্টটা খুব ভালো করে সবাইকে একটু নোট করার জন্য বলছি যে এই সিচুয়েশনটা যে পরিবারের সুমাইয়ের উপরে অত্যাচার হচ্ছে এবং ও অনেক বেশি একটা প্রতিদ্বন্দ্বী ফেসের মধ্যে চলে গেছে, কারণ যার সাথে ও টক্কর দিতে যাচ্ছে তার ও নিজেও এই ধরনের কাজের সাথে জড়িত, কিন্তু মানে থাকে না যে হাতির কাছে একেবারে চুনুপুটি এরকম একটা ব্যাপার, কিন্তু দুজনেই অনেক ফেরোশাস মুভমেন্টে দুজনের বয়সের জায়গাটা থেকে। এই বিষয়টা একটু নোট রাখবেন, এই কারণে কেন নোট রাখতে বলছি সেটা পরবর্তীতে আমি গিয়ে আপনাদেরকে মনে করিয়ে দিব। হ্যাঁ বলুন তারপর।
হ্যাঁ তারপর আমার যখন এগুলো বললাম আমার কাছে খুব খারাপ লাগতেছিল, আচ্ছা ও আমার জন্য এত কিছু করছে, আমি তখনও জানি না এগুলা। যখন শামিম ভাই আমার কাছে বলছে ওরা প্রচন্ড মারসর পিঠ কাইটা গেছে, রক্ত বেরিয়েছে, দাঁত বেরিয়েছে, এগুলো যখন বলছে আমার কাছে খুব খারাপ লাগতেছিল। তারপর বললো যে আচ্ছা জানিস ওকে? পরে আমি বললাম যে না। ঠিক আছে পরে বললো যে ফারুক মামা চিনস? মানে ওর মামার নাম ফারুক। পরে বলতেছে ফারুক মামার চিনস? আমি বললাম হ্যাঁ চিনি তো। তখন আমি ফারুক মামার ব্যাপারে একটু একটু শুনছি, কখনো দেখি নাই। আমি বললাম যে হ্যাঁ চিনি তো, কেন কি হয়েছে? পরে বললো ফারুক মামার ভাগ্নি, তুই যারা ঠিক দিছ ফারুক মামার বোন। তো আমি তো অবাক, আল্লাহ কি হয় এখন কি করে? পরে বলতেছে যে এখন তো র্যাব দিয়ে তোরে ধরা দিব। সাথে সাথে ফারুক মামারে কল দিছে, দিয়ে আমার সামনে লাউডে কথা বলতেছে, দিয়ে বলতেছে যে মামা সজীব আসছে, আর ও তো আমার পরিচিত খুব কাছের একটা ছোট ভাই, তো কি করবেন? পরে বলতেছে আচ্ছা তুই ওরে গ্যারেজের ভিতরে নিয়ে, একটা গ্যারেজ আছে, গ্যারেজের ভিতরে নিয়ে আটকে রাখ, আমি আসতেছি। আমার নিয়ে আটকে রাখলো, আর ওর মামা যখন আসছে দেখলাম এক গাড়ি আসছে, একটা গাড়ি আসে সামনে রাখছে। তো আমার সাথে আমার একটা ফ্রেন্ড ছিল, আমরা দুজন, তো শামিম ভাই আমার পাশে নিয়েছে, নেওয়ার পর রেকর্ডিং চালু করছে। রেকর্ডিং চালু করে আমার বলতেছে সত্যি করে বল তোরা কিছু করছোস? আমি বলছি না ভাইয়া সত্যি আমি কিছু করিনি, মানে আমি তো দেখছি যে রেকর্ডিংটা চালু করছে, আমার খুব প্রেশার দিতেছে, যেটা করি না সেটাই বলছি যে না আমি কখনো ওর হাতটাও ধরে দেখি নাই। আমি তখন সত্যি ভাইয়া যে আমি কখনো ওর হাতটা ধরা পর্যন্ত আমি দেখি নাই, এগুলো বললাম। পরে আমার আর কিছু বলে নাই। পরে আমার বলতেছে যে আচ্ছা ঠিক আছে তুই এক কাজ কর, মামার কাছে যা মাপচা। আমি যে গিয়ে বললাম যে ঠিক আছে মামা আমার ভুলে গেছে আমি চিনতে পারিনি। পরে বললো না এটা হবে না। পরে আমার কি করলো গাড়িতে দিয়ে দিল। আমার সাথে আমার একটা ফ্রেন্ড ছিল, ওরও দিতে চেয়েছিল, কিন্তু বলে বললাম যে ঠিক আছে মামা ওর তো কোনো দোষ নয়, ওর সাইডে রাখেন আমি যাই। তো আমার দিয়েছে, তো আমার আর মানে নাই। তো সেই সময় শামিম বেড়ে আমি আবার একটু চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে আমার। শামিম বেড়ে বললাম যে ভাই সত্যি করে খুব মারছে? শামিম ভাই আবার আমার প্রচন্ড ভালোবাসত, আমার এখনো আদর করে শামিম ভাই, প্রায় সময় এখনো দেখা হয়। তো শামিম ভাই আবার ফারুক মামারে খুব রিকোয়েস্ট করছে যে ঠিক আছে মামা ওর রিক্স এখন থেকে আমি, যদি ও নেক্সট যোগাযোগ করে সেটা আমি রিক্স, ওরা ছেড়ে দেন। পরে আমার ছেড়ে দিছে। পরে আমার বললো যে তুই এক কাজ কর সুমাইয়ের মারে ফোন দে। তো আমার নাম্বার দিয়ে আন্টিকে ফোন দিলাম। ফোন দেওয়ার পর আন্টিকে বললাম ঠিক আছে আন্টি আপনি আমার মাফ করে দেন, আমি আসলে বুঝতে পারিনি। পরে বললো আমার বললো ঠিক আছে মাফ করে দিলাম, কিন্তু নেক্সট ওর সঙ্গে যোগাযোগ করবো না তুমি। আমি বললাম ঠিক আছে আমি যোগাযোগ করবো না, এই কথা বললাম আমি রেখে দিচ্ছি, চলে আসলাম। দুই দিন যোগাযোগ হয় নাই, তিন দিনের দিন আবার সেই যোগাযোগ আমার ফোন দিছে। এখন খুব পলা পলায় দেখা গেছে, আগে যেভাবে রেগুলার বেশি কথা বলতাম এখন একটু কমাই দিছি কথা, কিন্তু রিলেশনটা খুব ভালোই ছিল আমাদের। তখন তো আমি কাজ কাম করি না, আর প্লাস বাজে কোনো ইয়ার ভিতরে চলাফেরা নাই, একদম ভালো, মানে ভালো হচ্ছে শুধু পড়াশোনা করলে যতটা ভালো আমি ঠিক তেরকমই, শুধু পড়াশোনাটাই করি না, এছাড়া কোনো বাজে নেশা নাই, সবকিছু একদম টোটালি অফ আমার। তো এখন তো ঘর ভাড়া চলে আসছে, তো একটা মাসে খুব টাকা প্রয়োজন ছিল, আম্মা আমার বললো যে বাবা তুই আমার কিছু টাকা দে, আমি এটা এখন টাকা পাই কই? তো হাতে একটা মোবাইল আছে, যে মোবাইলে কথা বলতাম। পরে বললাম সুমাইয়া বলতে সুমু আমি তোমার সঙ্গে কয়েকদিন কথা বলতে পারবো না, কয়েকদিন অফ রাখবো। পরে বললো জিজ্ঞেস করলো কেন? আমি আর বলতে গিয়েছি না, ও করে বললো যে আমার কথা বলো কি হয়েছে। পরে আমি বললাম যে আসলে কিছু টাকা দরকার আমার। পরে আমার বললো ঠিক আছে টাকা দরকার, কত টাকা দরকার? আমি বললাম বেশি না, 3-4 হাজার টাকা হলে হবে। হ্যাঁ আমার বললো যে তুমি আমার সাথে দেখা করো, দেখা করলাম, আমার হাতে 3,000 টাকা দিল, দিছে। আমি বললাম এটা কি কয়টা রাখো, আমি ওর ফিরত দিতে নিবে না। পরে বললো যে আমার কথা এটা তুমি ফিরত দিবা না। আমি বললাম আর এখন কি করি, ঠিক আছে চলে আসলাম। পরে চলে আসার পর আমার প্রবলেমটা সলভ করলাম, এখন তো আমার টাকা ফিরত দিতেই হবে, কিন্তু তোর টাকা ফিরত নিবে না, ওর কসম দিয়ে দিছে। তো আমি চিন্তা করলাম যে তোর সামনের বার্থডে, ওর একটা কিছু গিফট করবো আমি। তো আমি আবার কি করলাম, লেগুনায় ডিউটি করতাম, তো প্রায় সময় হঠাৎ টাকা দরকার পড়লো, ভালো হওয়ার পরে
লেগুনার ডিউটি মানে লেগুনাতে কি করতাম,
হেল্পারি করতাম
লেগুনাতে, হেল্পারি।
আমার একটা ফ্রেন্ড আছে, ও ড্রাইভার ছিল, ওই লেগুনায় ডিউটি করে আমি প্রায় কয়েকদিন ডিউটি করছি, করার পর 4-5 হাজার টাকার মতো জমাইছি, টাকাটা দিয়ে একটা পুরো বার্থডে। এখন কি করবো, কি করা যায়, পরে আমি আমার ফ্রেন্ড নিয়ে 1 নম্বর মার্কেটে গেলাম, সকালবেলা 5টা গেলাম, মার্কেট খুলতেছে সেই সময়টা, তো দেখি একটা আন্টি বসে আছে, তো সকালবেলা দোকান খুলছে ফার্স্ট টাইম, তো আমার নিয়ত ছিল যে ফার্স্ট টাইম গেলে হয়তো যে কোনো জিনিস আমি একটু কম দামে পাবো, সেজন্য সকালবেলা যাওয়া। তো সকালবেলা গেছি, যাওয়ার পর একটা শাড়ি চয়েস করছি, আমি বললাম যে আচ্ছা একটা বিয়ের শাড়ি দেন, লাল শাড়ি দিবেন। পরে জিজ্ঞেস করলো কার জন্য, আমি বললাম যে আমার গার্লফ্রেন্ডের জন্য। তুমি কি বিয়ে করবো, আমি বললাম না গিফট করবো, হাইসা দিল। পরে একটু মানে আমার বললো যে কিভাবে কি, আমি একটু বললাম যে ব্যাপার এরকম, পরে মহিলা নিজের চয়েস মতো একটা শাড়ি দিল, ওরে ওর বয়সটা বলতে বলছে, পরে বলছি যে ওর 12 বছর। পরে একটা শাড়ি দিছে, খুব সুন্দর একটা শাড়ি, তো দাম দিয়েছে 12,000 টাকা, তো আমি কমাইতে 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 এটা 4,000 টাকা দিয়ে কিনছি। ওই শাড়ির সাথে ম্যাচিং করে একটা লাল ঘড়ি কিনছি। তো তারপর গেলাম, যাওয়ার পরে বললাম যে তোমার সাথে দেখা করবো, পরে বললো ঠিক আছে আসো। পরে গেলাম ওর বাসার সামনে গিয়ে ওই শাড়িটা দিলাম, তারপর বলতেছে এটা কি, আমি বললাম যে এখন বলবো না তুমি নিয়ে যাও, শুধু শাড়িটা দিছে আর কি, প্যাকেট পুকেট করে আর দিয়ে দিছি। বাসে গিয়ে দেখে ও শাড়িটা, পরে ও তো বলতেছে যে তুমি এখন এটা দিলা কেন, আমি এখন কোথায় রাখবো। পরে আমি বললাম যে তুমি যদি এখন আবার ফেরত দাও তাহলে কিন্তু আমি এটা পুরা ফেলবো, আমি ওই কথা বললাম। তো এখন তো ওর ফেরত দিতে পারতেছে না, ও রাখতে পারতেছে না ওর কাছে। তারপর এটা কি করছে, ওর দাদু ছিল, ওর দাদু আবার খুব ভালো ছিল অবশ্য, ওর খুব আদর করতো, ওর দাদু কি করছে এটা নিয়ে, আরো আমার আমার 5টা ছবি ছিল ওর কাছে, এগুলো নিয়ে ওর দাদু কি করছে সুকেশের ভিতরে তালামে রেখে দিছে। তো তারপর এভাবে চলো, তো একদিন ওর একটা কাজিন ছিল নাম রাজিয়া, ওই রাজিয়া মেয়েটা আবার একটু খারাপ টাইপের ছিল, ও অনেক ছেলেদের সাথে মিশতো, তা আমি আবার বারণ করতাম ওর সাথে চলবো না। রাজিয়া আমার একদিন বলতেছে যে ভাইয়া আজকালকার ছেলেরা তো মেয়েদের সাথে প্রেম করে রিলেশন করে নিজের চাহিদা মিটায় তারপর ছেড়ে দেয়। তা আমি আবার বললাম যে দেখেন আপু সবাই কিন্তু এক না, আমি কিন্তু এরকম না, আমি কখনো ওর হাতটাও ধরি নেই। পরে বলতেছে ছেলেদের বিশ্বাস নেই, হয়েছে কি আমার ফ্যামিলি তো আস্তে আস্তে জেনে গেছে আমার ব্যাপারটা, তো আমার ফ্যামিলি খুব বারণ করতেছে আমাদের যে দেখ ওরা তো বড় লোক, আমার বুঝাইতেছে আমার আম্মু, আর ছোটবেলা থেকে আমার মাথাটা খুব গরম, মানে যে ঝগড়াঝাড়ি শুনতাম একটু কিছু আমি খুব চেতে যেতাম। তো আবার সময়ের কাছে জানি কে বলছে যে আমার আম্মু নাকি ওরে পছন্দ করে না, কিন্তু আমার আম্মু তো ওরে কখনো দেখো নাই। তো একবার ওরে বলছি যে ঠিক আছে আমি তোমার সাথে দেখা করবো, মানে আমার বাসায় নিয়ে আসবো, আমার আম্মুর সাথে পরিচয় করা দেবো। আম্মু বলছে যে ঠিক আছে তাহলে দেখি তুই নিয়ে আয়। তো ওরে বললাম যে আসো, বাসার সামনে আসছি। ও ওর স্কুল খোলা ছিল না, বন্ধ ছিল, কিন্তু সেদিন বাসার থেকে বেরিয়েছি স্কুল খোলার কথা বলা, বলছে যে স্কুল খোলা। তো সকাল ও বেরিয়েছে, ভোর 5টার দিকে বেরিয়েছে, ওর একটা ফ্রেন্ড ছিল নাম শারমিন, তো শারমিনের নিয়ে আমাদের এখানে আসছে, তালতলা আসছে। আসার পর এত সকালে তো আমার ফোন দেয় না, ডিস্টার্ব করে নাই, তো ওরা গেছে জিওদ্দান, ভোরবেলা জিওদ্দান গিয়ে ঘুরছে, সেই 9টা বাজছে তালতলা আসছে। আসার পর আমার ফোন দিয়েছে, ফোন দিয়ে বললো তুমি কই, আমি বললাম যে আমি মোলাপাড়ায়, বললো ঠিক আছে তালতলা আসো, তালতলা স্টানে। তো আমি কি করলাম, তালতলায় গেলাম, আমার পকেটে টাকা ছিল না অবশ্য, আমি আমার ফ্রেন্ডের কাছে 100 টাকা নিলাম হলাদ, যে যদি দরকার পড়ে ওর সাথে নিয়ে গেছি। আইডিবিতে গেলাম আমরা দুজন একসাথে, তো ওইখানে ও আমার একটা ঠান্ডা দিছে, একটা কোক কিনছে আর একটা 7-Up কিনছে, তো 7-Up এর বোতলটা আমার দিছে, আমি আবার কোক খাই না, তো 7-Upটা আমার দিছে, আমি আবার এটা হাতে রেখে দিছি, যেহেতু আমার চিন্তা ওরে আমি আমার বাসায় নেবো, তো বাসায় নিলে তো কিছু খাওয়াই দিব, ওই 7-Upটা আমি খাইতেছি না, যেহেতু ওরে খাওয়াই দিব আমি, এইরকম চিন্তা ভাবনা করেছে যে তোমার কাছে টাকা নেই। ওরে তারপর বললাম ঠিক আছে আমার বাসায় যেতে হবে তুমি চলো, পরে বললো না আমি তোমার বাসায় যাবো না, যেতে যেতেছে না, তারপর জোর করেই হাতটা ধরে ওই নিয়ে গেলাম, এই দিবার হাত ধরছি আমি, ওর হাতটা ধরে বাসায় নিয়ে গেলাম। তো বাসায় ঢোকার সাথে সাথেই আমার আব্বু ছিল আর আমার ছোট বোন ছিল, তো আমি পরিচয় করে দিলাম যে এটা আমার আব্বু, সালাম দিল আব্বুরে, তারপর আমার ছোট বোনে বললাম যে আম্মুরা ডেকে নেয়। পরে আমার মারেজা ডাক দিল, ডাক দিয়ে আসছে, আসার পর আমার মারে যখন অত খুব ভদ্র সময় আছে, আমার মারে দেখা মানে মাথায় কাপড় টাপড় দিয়ে যেভাবে থাকা উচিত, আমার পায়ে ধরে সালাম করলো, আম্মাই তো খুব খুশি ওরে দেখা যে আসলে খুব ভালো। তো পরে আমি একটু কথাবার্তা বললো, জিজ্ঞেস করলো কোন ক্লাসে পড়ে, এবার ঠিক আছে এরকম কিছু জিজ্ঞেস করলো, পরে ওরে নিয়ে বেরিয়ে গেছি ওর আম্মু আর কি। মানে আপনার ফ্যামিলি থেকে কোনো ধরনের বাধা ছিল না? আর আর কোনো বাধা ছিল না,
ফ্যামিলি যখন জেনেছে ওর ইকোনমিক স্ট্যাটাস, ওর অবস্থা, তারপরে ফ্যামিলি কিছু বলে নাই
না? তখন আসলে যে আমি বললাম তো এখানে না বলার একটা কারণ আছে, আমি বলতেছি এভাবে চলতে থাকলো। তো এক পর্যায়ে একটা ছেলে আসছে কাউসার, আমার এক সিনিয়র ভাই, ও আবার খুব খারাপ, খারাপ বলতে ও ফ্যান্সি ব্যবসা করে, ইয়াবার ব্যবসা করে। তো ওই ছেলেটা আবার কি করছে, সুমাইরে পছন্দ করছে, সুমাইরে পছন্দ করছে। তো আমি ব্যাপারটা জানতাম না ফার্স্টে, কিভাবে জানি সুমাইয়ের নাম্বার কানেক্ট করছে, সুমাই আস্তে আস্তে আমার সাথে যোগাযোগটা হালকা হালকা বন্ধ করে দিতেছে। তাই আমি ভাবছি যেহেতু ফ্যামিলির প্রেশার পুরা এরকম করতেছে, আমি জানি না। তো সুমাইয়ের সাথে নাকি প্রতিদিন প্রায় কথা হইতো ফোনে, ওই কাস্টমারের সাথে কথা বলতো, আমি ব্যাপারটা জানতাম না। কিন্তু আমার বলছে যে ওর ভাই, ওর চাচাতো ভাই, ও আমার বলছে যে ভাইয়া এরকম এরকম সুমাই তো কাস্টমার নামের সাথে ছেলের সাথে কথা বলে। তো কাছে ভাই জিজ্ঞেস করলাম, পরে বললো যে না আমি তোর সঙ্গে কথা বলি না, আমার মিথ্যা কথা বললো যে আমি ওর সঙ্গে কথা বলি না। একবার ওরে নিয়া ওর স্কুলের সামনে গেছে। আমি এর ভিতরে আমি সুমাইয়ার সাথে দেখা করতে চাইলে দেখা করে না আমার সাথে। এর ভিতরেই যে আমি বললাম যে ঠিক আছে দেখা করবো, পরে আমার বলতো যে দেখো ফ্যামিলির প্রবলেম কিভাবে দেখা করবো। তো যাই হোক, ওই ছেলেটা আবার আইসা খুব টাকা পয়সা ভাঙত, ওর বাসার সামনে আইসা দেখা গেছে ওর সাথে অল টাইম চারটা পাঁচটা পোলা থাকতো, চার পাঁচটা পোলার দিয়া চা নাইতো, দোকান অনেক দূরে, তারপর ওইখানে ওই পায়ের উপরে পা তিল্লা বৈশা থেকে বাইকের উপরে বৈশা থাকতো, এগুলা ছেলেদের টাকা দিত, চা আনতো, ঠান্ডা আনতো, সময় দেখা দেখা খাইতো, আমি পাশে দাঁড়া থাকতাম। সময় দেখতাম কি আসতো বারান্দা আসতো, আসার পর যদি ওরে দেখতো তাহলে চলে যেত, আমি থাকলে আর থাকতো। একদিন আমি জিনিসটা ফলো করছি, ফলো করার পর আমি জিনিসটা লুকায় লুকায় দেখবো, পাশে একটা মসজিদ আছে, মসজিদের ছাদের উপরে উঠছি, এটা আমি আড়ালে দাঁড়া আছি। তো ও কি করছে, আসছে, বেরোছে, বেরিয়ে দেখে কি আশেপাশে তাকাইলো, তাকায় দেখে আমি নাই, আমি না থাকাতে দেখলো কি ওই ছেলেটা বাইকের উপরে বসে চা খাইতেছে। আমি আবার দেখতেছি কাউসার ভাই, কাউসার ভাই বাইকের উপরে বসে চা খাইতেছে। সময় কি করলো, আসলো বারান্দায় আইসা, ওরে হাত দিয়ে ইশারা ইশারা দিতেছে, কাউসার ভাই ইশারা দিতেছে, আমি তো জিনিসটা দেখছি। দেখার পর আমি আর কিছু বলি না। তারপরের দিন দশ নম্বর গেছে কাউসার ভাই, যাওয়ার পর ওরে নিয়া ইয়া ফার্ম গেট যে একটা রেস্টুরেন্ট আসছে, আসার পর খাওয়া দাওয়া করলো। তো সেদিন আমি দুপুরবেলা আমি আমি আমার এক ফ্রেন্ডে বলছে যে আজকে তো সুমাইয়া কাউসার ভাইয়ের সাথে ঘুরতে গেছে ফার্ম গেটে গেছে রেস্টুরেন্টে। তা আমি বললাম যে ঠিক আছে দেখি, যেহেতু যাইলে তো স্কুল থেকে আসে একটায়, আমি একটার দিকে ওর বাসার সামনে দেখি না আসে না সেদিন। তারপর আসছে বিকালবেলা, বিকালবেলা ও আসছে হাতে একটা গিফটের প্যাকেট নিয়ে আসছে। আসার পর ওরে আমি রাত্রে ফোন দিছি, জিজ্ঞেস করলাম কই গেছিলা, পরে আমার মিথ্যা কথা বললো যে না আমি তো কোথাও যাইনি, হ্যাঁ আমার ফ্রেন্ডের সাথে ঘুরতে গেছিলাম। পরে কাউসার ভাই এসে আমার বলতেছে, ও নিজের ইচ্ছা এসে বলতেছে। তো সেদিন আবার কি করছে, আমি অনেকদিন আবার ট্যাবলেট খেয়েছি, ট্যাবলেট খেয়েছি। আপনি এই যে নেশে ঘুমের ট্যাবলেট আছে না,
ঘুমের ট্যাবলেট গুলো খেতেন?
হ্যাঁ, ঘুমের ট্যাবলেট সেভেন আপের ভিতরে ভৈরা ঘুরা করতাম, ঘুরা ঘুরা ভৈরা, তারপর ওগুলা ঝাঁকাইতাম, ঝাঁকানির পর ওইটা এক ধরনের নেশা হইতো। তো ওইটাই খেতাম আমি, এছাড়া অন্য কিছু খাইতাম, ওই ট্যাবলেটে খেতাম। তো ট্যাবলেট খেয়েছি, খাওয়ার পর আমার তো হাত পা ছেড়ে দিছে, আমি কি করছি হাত কাটছি, তুমি জানো আজকে কই গেছিলাম, বললাম কই গেছিলা, পরে সব বললো যে ওরে আমি রেস্টুরেন্টে গেছি, ওরে নিয়ে খাইছি, কোক খাইছি, এই খাইছি, সেই খাইছি, অনেক কিছু বললো। হ্যাঁ, তারপর আমি আর কিছু বলি না। তারপর সময় বললাম যে তুমি গেছো, সত্য কথা বলো। পরে বললো হ্যাঁ আমি গেছি। আমি পরে বললাম যে ঠিক আছে আজকের পর থেকে আমি আর তোমার সঙ্গে কথা বলবো না, তুমি এরকম করলা কেন আমার সাথে, আমি খুব কান্নাকাটি করতেছি। আবার পরে বলতেছে ঠিক আছে আজকের পর থেকে আমি আর কাউসারের সঙ্গে কথা বলবো না, তুমি আমার সাথে রাখলো না।
কেন গেল, আপনি জিজ্ঞেস করলেন না?
হ্যাঁ, আমি জিজ্ঞেস করছি কেন গেছে, কিন্তু আমারে বললো যে ওরে নাকি জোর করে নিয়ে গেছে। ঠিক আছে, আমারে বললো যে আমারে ও জোর করে নিয়ে গেছে, আমি যেতে চাই না, আমার জোর করে নিয়ে গেছে। আচ্ছা যাক, তারপর আমি কিছু বলি না। তারপর আর দেখি কাউসারের সঙ্গে কথা বলে নাও, সময় কাউসারের সঙ্গে আর কথা বলে না। তো যাকে ভাবি চলতেছে। তো এর ভিতরে সময় আর আম্মু আবার ব্যাপারটা যখন বুঝতে পারছে, আসলে ও বারান্দায় আসতেছে, আমিও বাসার সামনে যেতেছি, হ্যাঁ এরকম চলতেছে, কোনোভাবেই ছাড়াছাড়ি হইতেছে না, ওরও কিছু বলতেছে না। ওর কিছু বললে ওর এক কথা যে সজীবকে আমি ছাড়তে পারবো না, আমার কিছু বললে আমিও তো ছাড়তে পারতেছি না। তো এখন কি করবো, ওর মামার আবার ব্যাপারটা জানাইছে। তো ওর মামা বললো যে আজকালকার ছেলে তো, এক কাজ কর, তুই ওর কিছু টাকা অফার কর। ওর আম্মাই ওর মামারে বললো যে ঠিক আছে তুমি ওরে তাহলে 15,000 টাকা অফার করো, দেখো কি বলে। তো আমার এক ফ্রেন্ডের সাথে এক পাশাপাশি থাকতো, তো আমার ফোন আবার বন্ধ করে রাখছিলাম, যেই শুনছি ওর মামার কাছে আবার বিচার দিছে, আমি ফোন বন্ধ করে রাখছি যে আমার যদি আবার ডাকে। তো ওর মামা আমার ফ্রেন্ডে বললো যে তুই সজীবরে নিয়ে কথা আছে। তো আমি গেলাম, যেটা আমার ডাকছে আমি কি করছি, ফোন টোন সিম টিম সব বাসায় রেখে আমি গেছি। তারপর আমার ওর মামা বলতেছে যে তুই ওর সাথে কথা বল, আমার ফ্রেন্ডের বলতেছে তুই ওর সাথে কথা বল, আমি একটু সামনে থেকে আসতেছি। পরে আমার ফ্রেন্ড আমার ফ্রেন্ডের আগে সব বলে দিছে। তো আমার ফ্রেন্ড বলতেছে দেখ সজীব, মেয়ে গেলে তো মেয়ে পাবি, টাকা গেলে তো টাকা পাবি না, এরকম সামনে ঈদ, হ্যাঁ তোর কাছে টাকা নাই, আমার কাছে টাকা নাই, দুইজনেরই টাকার দরকার, এক কাজ কর, সময়ের আম্মাই তো অফার করছে, হ্যাঁ তুই একটা জিনিস রাজি হয়ে যা। আমি বললাম যে কি অফার করছে, পরে বললো যে তুই 50,000 টাকা তোরে দিতে চাইতেছে ওর আম্মা, যদি ওর সঙ্গে তুই যোগাযোগ করবি না। আমি বললাম যে কেন, কি হয়েছে? পরে বললো দেখ, তুই যদি 50,000 টাকা না নাস তাহলে ফারুক মামারকে মেরে খেবি, ওর মামা তোর দেয়া বা মামলা দিয়ে দিব, অস্ত্র মামলা যে কোনো মামলা দিয়ে তোর দিয়ে দিব, তাহলে টাকাটা নেওয়া বেটার না, তুই এক কাজ কর, তুই ফোন দে, তোর নাম্বার দিয়ে ফোন দে, ফোন দেওয়ার পর তুই বল আমি রাজি, তাহলে তোর টাকা দিয়ে দেবো, এখনই ক্যাশ টাকা দিয়ে দেবো। তাই আমি বললাম ঠিক আছে, আমি ফোন দিতেছি, আমি সিম নেই, এ কথা বলে আমি আইসা পড়ছি, আমি আর ওই দিকে যাই না। আমি তো রাজি হলাম না। তোর সময় আমি ব্যাপারটা জানিয়েছি যে সুমু তোমার আম্মু তো জিনিসটা করছে। পরে বললো তুমি টাকা নিলে না কেন, টাকা নিতা। পরে আমি খুব রাগ হয়ে গেছি যে আমি কি তোমার সাথে প্রেম করছি কি টাকার জন্য নাকি, হ্যাঁ টাকার জন্য প্রেম করছি যে আমি তোমার আম্মুর কাছে টাকা নিবো। তার কিছুদিন পরেই প্রেশার দিতেছে ওর বাসা থেকে, পরে ওরে কি করছে গুলশান পাঠায় দিবে, এরকম একটা চিন্তা ভাবনা, এক বছরের জন্য ওর গুলশান পাঠায় দিবে।
আমি এসে জানতে চাচ্ছি যে গুলশানা ওকে কোথায় রাখা, মানে গুলশানা ওকে ট্রান্সফার করে দিবে বা গুলশান ওর বাসা আছে,
কেমন যেন একটা ভাই থাকে,
আচ্ছা ওখানে পাঠিয়ে দিবে,
হ্যাঁ ওখানে পাঠিয়ে দিবে ওর আম্মু, আর ও চলে যাবে, আর ওর দাদুর বাসায় থাকতো, তো এক বছর পর এখানে আসবে। তো তারপর ওই ক্যাম্বিয়ান স্কুলে ভর্তি করা যায়, এখানে থেকে ও ক্যাম্বিয়ানে যায় আসা যাওয়া করতেছে, হ্যাঁ মানে
ক্যাম্বিয়ানে ভর্তি করে দেয়,
হ্যাঁ ক্যাম্বিয়ান স্কুলে ভর্তি করাই দিছে অলরেডি, কিন্তু এখন আমাদের এখানে আছে। তো চলে যাবে যাবে মানে মাসখানিক আর আছে, মাসখানিক পরে ওরা এখান থেকে চলে যাবে।
হ্যাঁ,
তারপরে এমন সময় খুব মানে মনটা খারাপ আমার যে চলে যাবে, তো আমার বলতেছে যে যেদিন যাবে তার আগের দিন আমার বলতেছে সজীব আজ কালকে চলে যাবো, আর তো জানি না কবে দেখা হয়, এক বছরের জন্য যাবো, তার ভিতরে যদি আসি তাহলে অবশ্যই দেখা করবো, একটা গান শোনাবা, আমার বলতেছে একটা গান শোনাবা। রাত্রে আমার আবার খুব খারাপ করতেছিল কথাগুলো শুনে, তো আমি একা একা বসে আছি শীতের দিন প্রায় 11:30 বাজে, তো গান শুনতে যেতেছে, আমি পরে একটা গান বললাম ওই যে জুয়েল মুর্শিদের গানটা আছে না বল তুই আমায় ছেড়ে কোথায় যাবি, এই গানটা, এই গানটা ওরে বললাম, ও জানি কেমন জানি একটা মন খারাপ ভাব নিল। তারপরের দিনও বাসায় চলে গেল, মাঝখানে হয়েছে কি যে ঈদের আগের দিন কোরবান ঈদে আমরা একসঙ্গে বেরিয়েছি, ও আমি আর আমার একটা ফ্রেন্ড আর রাজিয়া ওর কাজিনটা, ওই গরুর হাট ছিল তো, তো গরুর হাট দিয়ে যাবো হাঁটতে, এরকম আমরা হাঁটাহুড়ি করবো, এরকম চিন্তা ভাবনা করে আমরা বেরিয়েছি সবাই একসঙ্গে, চারজন একসঙ্গে বেরিয়েছি। তো আমি ওর সঙ্গে সাথে সাথে হাঁটতেছি, মানে ওর সুমায়া আর আমি পাশাপাশি হাঁটতেছি, আর রাজিয়া আর জুয়েল ওরা দুজন একসঙ্গে আমি পাশাপাশি হাঁটতেছি। সুমায়া বলতেছে কি হয়েছে তুমি আমার সাথে হাঁটতেছো কেন, হয়তো আগে যাও নাহলে পিছিয়ে যাও। পরে আমি জিজ্ঞেস করলাম কেন কি হয়েছে, পরে বললো হ্যাঁ সমস্যা হচ্ছে তুমি হয়তো আগে যাও নাহলে পিছিয়ে যাও। তো আমার কাছে ব্যাপারটা আবার খারাপ লাগছে, আমি বললাম ঠিক আছে তুমি আগে যাও আমি পিছিয়ে থাকি, আমি পিছিয়ে থেকে তোমার দেখবো যাও। আমি ওরা আগে পাঠিয়ে দিয়েছি, তো পিছিয়ে থেকে সামনে হাঁটতে 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 আমার কেমন জানি খারাপ লাগলো, ওর কথাটা শুনি না যে ও আমার সাথে হাঁটতে যেতেছে না কেন, হয়তো আমার গেট আপ খারাপ দেখা বা আমার কাপড় চোপড় ভালো না দেখা, ওর গেট আপ ভালো, ওরকম
কি ধরনের কমপ্লেক্সিটি আপনার মনের মধ্যে ফার্স্ট টাইম কাজ করলো না আগে থেকেও কাজ করতো?
আগে থেকেও কাজ করতো অবশ্য, যে ও আমার প্রায় সময় বলতো ওর ফ্রেন্ডের সাথে দেখা করা দিবে মিট করা দিবে, কিন্তু আমি যেতাম না, যে না ওরে আমি ছোট করতে চাইতেছি না, তার জন্য আমি যাইতাম না ওর স্কুলের সামনে, আমি যাইতাম না কখনো। তো সেদিন এরকম একটা ইয়ে করলো, তারপর আমি চলে আসলাম পিছিয়ে থেকে, আমি নাই হয়ে গেছি আমার আর দেখে না, ফোন দিছে ফোন কেটে দেওয়া বন্ধ। তো সেদিন আবার আমার ফ্রেন্ডের যা বললাম, পরে বলতেছে চল কালকে ঈদ আজকে চান্দা আজকে আমরা সবাই মিলে খাবো তুইও খা। তো সেদিন আমি এমন খাওয়া খাইছি আমার পুরা বাসায়, তারপর রাত্রে বাসায় গেছি কখন আমি যাই না। পরে আমি আমার আমার কাছে শুনলাম আমি নাকি হাঁপাইতেছি, আমার নাকি দম বন্ধ হয়ে যেতেছে, যাই হোক মাথার মধ্যে পানি পুনি ঢাললো, অবস্থা আমার খুব সিরিয়াসলি অবস্থা, অনেক কিছু খাইছি সেদিন, হ্যাঁ একেবারে একদম অনেক কিছু খায়া আমি সেদিন, আমার অবস্থা খারাপ আমার দম যায় যায়। আমার আমার কাছে আমি পরে শুনছি যে আমার নাকি সকালবেলা উঠছি, ওঠার পর আমার জিজ্ঞেস তুই কি খাইছিস বা কি হয়েছে, আমি আর কিছু বলি না, আমি এমনি জ্বর হচ্ছে। পরে সকালবেলা প্রচন্ড জ্বর আমার, সময় ফোন দেয় ফোন কাটা দিয়ে আমি বন্ধ করে ফেলেছি। সেদিন আর সারাদিন আমার যোগাযোগ নাই, আমি বেরোয়নি বাসা থেকে ঈদের দিন। তো সন্ধ্যার দিকে আমার বাসার সামনে আসতে আসার পর একটা ছোট ভাই পাঠাইছে, বলতেছে ডেকে নিয়ে আমি বেরোছি, ও ছাদের উপরে আমি নিচে বসে বসে শুধু দেখতেছি এতটুকুই। যাই হোক তারপর আমি যে আবার ওইখানে যাই, ও গুলশান চলে গেল, যাওয়ার পর ও আর আমার সঙ্গে কথা বলে না, প্রায় অনেকদিন যোগাযোগ নাই। তো দেখা গেছে যাওয়ার মাসখানিক পর আমি প্রতিদিন ফোন নিয়ে বসে থাকতাম যে কখন ফোন দিবে কখন ফোন দিবে, মাসখানিক পর একদিন রাত্রে 3টার দিকে আমার নম্বরে কল আসে, তো আমি জাগনাই ছিলাম, কলটা দেওয়ার সাথে সাথে আমি মোবাইল দেখতেছিলাম, কলটা দেওয়ার সাথে সাথে আমি রিসিভ করছি, রিসিভ করার পর দেখি মেয়ে কোনটা হ্যালো শুনে বলছে, তো আমি শুনে তো অবাক। তো আমি আবার তখন আমরা যে বাসায় থাকি এটা ছিল টিনের বাসা, তো তো দোতলা সিস্টেম ছিল, টিনের বাসায় দোতলা সিস্টেম ছিল, তো সিঁড়ি ছিল কারের সিঁড়ি, তো আমি সিঁড়ি দিয়ে নামতে গিয়া তাড়াহুড়া করে নামতে গিয়া সিঁড়ি ভাঙে আমি নিচে পড়ে গেছি, নিচে পড়ে গেছি, ব্যথা পেয়েছিলাম এই পাশে। যাই হোক তারপর ফোনটা কাটে দিয়েছি, ফোনটা কাটে দিয়ে তারপর আমি সবাই লাভ দিয়ে উঠছে কি হয়েছে কি হয়েছে, পরে আমি বললাম না কিছু আমি পড়ে গেছি এমনি, পরে বেরিয়েছি, বেরিয়ে ওর সঙ্গে একটু কথা বললাম, পরে ও বললো যে আমি তো কালকে আসতেছি তুমি থাইকো, আমি বললাম ঠিক আছে। তো ও আসছে পোস্টপাস নিয়ে বসে আসি, আজকেও আসবে অনেকদিন পর, প্যান নতুন প্যান্ট কিনছি শার্ট কিনছি এগুলো পরছি, তখন একটা চাকরি করতেছি। তো যাই হোক ও আসছে বিকালবেলা, তারপর ওর সঙ্গে হাঁটতেছি, হাঁটতে হাঁটতে আমার এলাকার দিকে যেতেছি, আমি বলতেছি চলো ওদিক যাই, পরে ও বলতেছে না চলো আমরা ওদিক যাবো সারাপাড়ার দিকে যাবো। তো আমি বললাম ঠিক আছে চলো যেদিক বলবে দিকে যাই। ও আসতে যেতেছে ওর মামার বাসার দিকে, ওই যে ওর মামার বাসার দিকে আসতে যেতেছে, আমি বললাম যে এদিক না চলো আমাদের এলাকায় যাই, কয় না তোমাদের এলাকায় যাবো যদি কোনো প্রবলেম হয়, সারাপাড়ার দিকে গেলাম, আমি রাজি হলাম। তো এর ভিতরে কথাবার্তা চলতেছে, যেতেছে আর কথাবার্তা চলতেছে যে তুমি স্কুলে ভর্তি হও না এখনো হো না কেন, পরে আমি বললাম যে আমার কাছে তো টাকা পয়সা নাই তো কিভাবে ভর্তি হবো, তো ঠিক আছে কয়েকদিন সময় তো আমি এর ভিতরে ভর্তি হবো। পরে ওর কাছ থেকে ও আমার ওর কাছে কিছু টাকা ছিল, এখান থেকে আরো 2,000 টাকা দিচ্ছে মানে যে তুমি এটা দিয়ে স্কুলে ভর্তি হও, আর যদি লাগে তুমি আমার বইলো, আমার বলছে কথা। আমি বললাম ঠিক আছে দেখি কি করা যায়। তো আমরা গেলাম ওদিকে হাঁটতে হাঁটতে, আসার সময় ব্যাক করে সারাপাড়া ঘুরে ঘুরে ব্যাক করে আসার সময় ওর মামা দেখে ফেলছে, ওর ও আর আমি একসাথে হাঁটতেছি, দেখা আইসাই ফার্স্টে ওর একটা থাপ্পড় দিছে, ওরে যখন একটা থাপ্পড় দিয়েছে আমি আবার ফিরে গেছি, আমার থাপ্পড় দিয়েছে আমার থাপ্পড় দিয়ে ওরে ফিরে গেছি, যখন ওরা আবার মারতে গেছে আমি ফিরে দিয়েছি, আমার মারলো ও ফিরে দিয়েছে, এইভাবে
কন্টিনিউয়াসলি ভাবে চলছে।
অনেকক্ষণ মারলাম করে 4-5টা প্রায় থাপ্পড় দিয়েছে আমাকে।
ওর মামা মানে ওই যে ওর মার সাথে পরিচিত সম্পর্কের এক ধরনের মামা। আচ্ছা হ্যাঁ,
তো উনি তারপর দুজনে ধরলো, ধরার পর ওনার যে একটা দোকান ছিল গিলে দোকান ওটার ভিতরে আটকালো, আম্মু দুজনে ওটার ভিতরে উনি আটকাইছে, আটকা তারপর সময়ের আম্মুরে ফোন দিতে চাইছে, সময় পরে পায়ে ধরছে, না মামা আপনি ফোন দিয়েন না ঠিক আছে আমি চলে যাবো আর কোনোদিন ওর সঙ্গে যোগাযোগ করবো না, এ কথা বললো। আর এর ভিতরে ভয় দেখাইতেছে সময়ের, আমার আমার ভয় দেখাইতেছে যে তোরে তো 5টা মামলা দেখুন দিয়ে দিবো, অস্ত্র মামলা তারপর শিশু নির্যাতন মামলা এগুলো মানে অনেক ধরনের মামলা বললো, পাঁচটা মামলা দিয়া আমরা তুলে দিব।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটা ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা শুনছেন সজীবের জীবনের গল্প ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো ইট 920 তে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে। ওকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। পেজটি হচ্ছে আরজে কিবরিয়া নামে। ওখানে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা হ্যালো ইট 920 মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক 4 মিনিট পর।
Close Up presents Hello 8920 Close Up, the closer the better.
4 মিনিট পর প্রিয় শ্রোতা আরো একবার স্বাগত জানাচ্ছি Close Up presents Hello 8920 তে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আজকে আমার সঙ্গে জীবনের গল্প বলার জন্য রয়েছে সজীব। সজীবের মতো আপনারা যদি আপনাদের জীবনের গল্প আমাদের কাছে বলতে চান, প্লিজ ফোন করবেন আমাদেরকে। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 0961389282। আমি আবারও বলছি 0961389282। ওকে সজীব, যেখানটাতে আমরা ছিলাম যে আপনাকে মামলা দেওয়ার ভয় দেখাচ্ছে, তারপর?
হ্যাঁ, তারপর মামা যখন এগুলো বলতেছে ও তো খুব কান্নাকাটি করতেছে, ওর মামার পায়ে ধরতেছে যে মামা প্লিজ আপনি আমাদের ছেড়ে দেন, নেক্সট টাইম আর কোনোদিনও ওর সঙ্গে যোগাযোগ করবো না আর আসবো না, কোনোদিনও এদিকে আর আসবো না। গুলশান থেকে ওইখানে আসছিল আমার সাথে দেখা করার জন্য। পরে একজন লোক ছিল আবার আমার আবার পরিচিত, আমাকে আবার চিনত, ওর মামার সাথে ছিল, ফার্স্ট উনি ছিল না, পরবর্তীতে আসছে, দেখছে চিল্লা চিলি আসছে আইসা দেখে আমি, তো বলতেছে যে কি রে তুই? বললাম হ্যাঁ। পরে আর কিছু বললো না, না বলার পর বললো যে ঠিক আছে এটা আমার বাইক না, পরিচিত, তুমি ওরা ছেড়ে দাও। পরে সময় আর বললো নেক্সট কিন্তু আর যোগাযোগ করবি না, আমারও বললো আরে যাক ও চলে গেল ওর মতো, আমি আমার মতো চলে আসলাম। তারপর আমি স্কুলে ভর্তি হলাম, 2-3 দিন ক্লাস করলাম, তো এখন স্কুলের ড্রেস বানাইতে হবে, ইয়া করতে হবে, অনেক খরচ আছে, সেইগুলো এখন কি করি। তারপর আমি লেগুন এডিট করলাম, ডিউটি করে ওইগুলো একটু ম্যানেজ করছি। তখন মাস শেষে যে টাকাটা সেটা তো একটা প্রবলেম, যেহেতু প্রতিদিন ক্লাস করতে হবে আর আমার মাঝখানে গ্যাপ আছে, পড়াশোনার একটু প্রেশার বেশি, তো সেক্ষেত্রে আমার অনেক পরিশ্রম করতে হবে, তার ভিতরে আবার লেগুনারি ঢুকে এরকম কিছু করতে পারবো না। সময় যা বললাম যে এখন আমি কি কোনো পড়াশোনা ছেড়ে দিই, ছেড়ে দিন একটা কাজ কাম করি। আমি যে ওই কথাটা বললাম গুলশান গেছি যা দেখা করলাম, পরে বললো না তোমার পড়াশোনা করতেই হবে, হ্যাঁ, কারণ পড়াশোনা না করলে তুমি আমার আম্মুর কাছে যা কখনো কিছু বলতে পারবো না আর আমার নিয়ে আসতে পারবো না। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে দেখি কি করা যায়। এর আগে যে কাউসের কথা বলছিলাম, ও আমার একটা অফার করছিল, সময় যাওয়ার পরেই আমার একটা অফার করছিল যে ওর সাথে ওইগুলো করতে, মানে ফ্যান্সির ব্যবসা, ইয়াবার ব্যবসা। ও আমার বললো যে ঠিক আছে তুই যদি আমার সাথে কাজ করো তুমি অনেক টাকা কামাইতে পারবা, আর টাকা কামাইতে পারলে সময় মতো মেয়ে তুমি পাইবা, সময়ই তুমি পাইবা, কারণ আজকালকার মেয়ে দেখো না আমার সাথে রিলেশন করছে, কিসের জন্য করছে, আমার টাকা দেখে তো করছে, আমি অনেক টাকা খরচ করছি, অনেকভাবে ভালোভাবে চলছি, তার জন্যই তো সময় আমার সাথে রিলেশন করছে। তোমার ছেড়ে তুমি এত ভালোবাসছো, ভালোবাসার দাম আছে? আমার কাছে বলতে সেই কথা। আমি মাঝখানে আবার একটা কথা বললে যেটা ভুলে গেছি, আমি ওর জন্য একবার ফাঁসি পর্যন্ত দিয়ে দিয়েছিলাম যখন কাউসারের সাথে রিলেশনটা হয়েছে, যেদিন হাত কাটছি সেদিনই আমি সুইসাইড করতে গেছি, খাওয়া ছিলাম মানে একদম লড়ে ছিলাম, অবশ্য আমার কিছু সেন্স ছিল না, আমি দড়ি নিয়ে ফ্যানের সাথে ঝুলাই দিয়েছি আমি মর্ম, তো আমাদের আবার জানলার গ্লাসটা অবশ্যই ভাঙা ছিল, আমার ফ্রেন্ডরা সব বাইরে কেউ জানে না, আমি ভিতরে ফ্যানের সাথে দড়ি বাইন্ডা গলায় দিয়েছি ঝুলমু, এর ভিতরে এক মহিলা আবার জানলা দিয়ে হাত ঢুকে ফিস কেটে খুলে দিয়েছে, খুলে দিয়ে আমার বাঁচাইছে, আমি তো অজ্ঞান হয়ে গেছি তখন, সেন্সলেস হয়ে গেছি। বিকালবেলা আমার আম্মু আসছে, আমি ওইটা দিকে অনেক মানুষ আমার পাশে, আম্মু খুব কান্নাকাটি করতেছে আমার জন্য, স্যার এই জিনিসটা দিকে আবার খারাপ গেল। তো কাউসার আমার এগুলো বললো তুমি ওর দিন রাতে কিছু করছো, কি দাম পাইলা? তো আমি আবার রাজি হইলাম যে ঠিক আছে আমি টাকা পয়সা কামাবো, পড়াশোনা বাদ দিয়ে আমি টাকা পয়সাই কামাবো। তুমি আর বললাম যে ঠিক আছে আমি পড়াশোনা করতে পারবো, কাউসারের সাথে আমার কাজ করতে হবে, এগুলার কাজ করতে হবে। ও বললো যে ঠিক আছে তাহলে তুমি এগুলার কাজ করো কিন্তু আমার পড়াশোনা করতে হবে। আমি ওরা বললাম যে আচ্ছা আমি যদি এগুলো করবো, যদি অ্যারেস্ট হয়ে যাই তখন কি করবো? তখন তো আমি তোমার সঙ্গে যোগাযোগ করতে পারবো না, তুমি কি যাবো আমার জেলখানা দেখতে? পরে বলতেছে হ্যাঁ আমি যাবো। তুমি যদি আসছো যে আমি যাবো জেলখানে দেখতে, আমার বলতেছি কথা। আমি বললাম ঠিক আছে তাহলে আমি যাই। আমি যেদিন আসছি আইসে কাস্টারে ফোন দিলাম যে ভাই আপনি কই, বললো যে আমি তালাকা। পরে বললো ঠিক আছে, আমি বললাম আপনার কথা আমি রাজি। পরে বললো ঠিক আছে তাহলে আজকে যেতেব, তোমার কই যেতেব ভাই, এক নম্বর যেতেব ফিনসিয়ানতে। তো আমার কাছে টাকা দিল 50-60 হাজার মতো টাকা দিল, মানে ওর সাথে আগে ডিল হয়ে গেছে। আমার নাম্বার দিয়ে দিল একটা, একটা স্কুল ব্যাগ দিয়ে দিয়েছে, আমার যে স্কুল ব্যাগটা ছিল ওইটা নিয়ে, আর হাতে একটা বই নিছি। সবাই ভাবতো আমি কোচিং এ যেতেছি।
সুমাইয়া কি ব্যাপারটা জানতো আগে থেকে?
হ্যাঁ, সুমাইয়া জানতো যে
সে রাজি ছিল ব্যাপারটাতে।
হ্যাঁ, রাজি ছিল বলতে যে আমার পড়াশোনা করতে হবে, কিন্তু ও তো টাকা পয়সা দিতে পারতেছে না বা।
সুতরাং এইভাবে আপনি টাকা রোজগার করলে তার কোনো নেগেটিভ কোনো শ্রেণী, মানে সে রাজি?
হ্যাঁ, সে রাজি। গেলাম, যাওয়ার পর ওই লোকের ফোন দিলাম, বললাম যে কাসরের কথা, আমি কাসরের ছোট ভাই আমার পাঠাইছে। পরে ঈদগা মাঠ, এক নাম্বার ঈদগা মাঠ আছে, ওইখানে আমার সাথে দেখা করছি ভাইয়া। দেখা করে একটা অটো রিক্সা নিছে, ওই লোকটাই রিক্সা চালাইতেছিল। যে লোকটা ফেন্সি নিয়ে আসছে, ওই রিক্সা যেখানে বসে ওটার নিচে ছিল ফেন্সি, একটা শপিং ব্যাগের ভিতরে 40-50 পিসের মতো হবে ফেন্সি। তো আমার কি করছে, আমার কাছে টাকাটা নিছে, আমি রিক্সার ভিতরে বসা, উনি কি করছে ব্যাগটা খুইলা, আমার ব্যাগের ভিতরে ফেন্সি গুলা দিল। তারপর আমি তো আমার মতো নিয়ে হাতে একটা বই, যাতে সবাই ভাবে কোচিং, ওই রিক্সা নিয়ে আমার এক নাম্বার হলের সামনে, সনি হলের সামনে এসে নামায় দিল। আমি ওইখান থেকে বাসি এটা চলে আসলাম, আইসা কাউসারে দিলাম। তারপর ও কি করলো, আর ওর কাছে খালি বোতল ছিল, খালি বোতল গুলো আমার একটা রুমের ভিতরে বসলাম দুজনে। বসার পর আমার সব শিখেট আছে, একটা লিকুইড আছে, একটা বোতল 1 লিটার বোতল ছিল, 1 লিটার 2 লিটার বোতলের ভিতরে লিকুইড, ফেন্সির মতোই দেখতে কিন্তু লিকুইড, আর কতগুলো খালি বোতল, আর একটা ঘাম, আর লেবেল, ওই যে লেবেলটা থাকে ওইটা, দুটার ভিতরে কি করতো, ইনটেক যে বোতল ওইটা খুলতো, খোলার পর অর্ধেক ঢালতো আর অর্ধেক লিকুইড দিত, দিয়া এইভাবে মিক্স করতো, মানে এক
আমার
সবকিছু শিখা দিল। আর কতগুলো একটা সিম দিয়ে দিল, তারপর বলতেছে যে এটা কাস্টমার নাম্বার, তুমি কল দিলে তোমার যে জায়গায় যেতে বলবে, তুমি যে জিনিস দিয়ে 800 টাকা করে নিবা, প্রত্যেক পিস 800 টাকা করে,
প্রতি বোতল 800 টাকা,
প্রতি বোতল 800 টাকা করে। আমি প্রতি বোতল ফোন দিলি 5-10টা দিয়ে আসতাম। তারপর প্রায় দেখা গেছে আগার গায়ে রাত্রে 11টা অফিসের সামনে দিয়ে আমি যেতাম, অবশ্য আমার কোনো ভয় লাগতো না। তাই তারপর দেখতাম জিনিসগুলো আমার কাছে ভালো লাগতো, আবার খারাপও লাগতো, যে আসলে এগুলো কারা কারা খায়, যে ভালো ভালো লোকেরাই খায়, যারা পলিটিক লিডার, হ্যাঁ এগুলো ওরাই খায়, এগুলা
পলিটিক্যাল লিডার সাধারণত,
ওরাই এগুলা খায়,
ভদ্র ভদ্র সব,
ভদ্র ভদ্র সব। তো আমি এভাবে দিতে থাকতাম, আর আমাকে প্রতিদিন টাকা দিত, ওটা দিয়ে আমি চলতাম।
টাকা দিত মানে কি পরিমাণ টাকা দিত?
টাকা দিত 500-600 প্রতিদিন,
প্রতিদিন
প্রতিদিন 500-600 টাকা দিয়ে দিত। তো এইভাবে টাকা পয়সা ইনকাম করতাম, কিন্তু আস্তে 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 কি আমার টাকা দেওয়া কমে গেছে। আমার কাছে টাকা দিতেছে, আমি বললাম যে ভাই এভাবে টাকা নিবো না, আপনি আমার প্রতি মাসে টাকা দিবেন। পরে ও বললো না, প্রতি মাসে কিভাবে টাকা দিব, আরো ছিল অন্যরকম। তারপর আমি আর কিছু বলি নাই। আস্তে 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 আমি যখন আমার ফ্রেন্ডরা বুঝাইতেছে যে আসলে এগুলো ভালো না, আমার ফ্রেন্ডরা বুঝাইতেছে এগুলো ভালো না, এগুলো ছাইড়া দে, কবে না কবে আসলে যাস, তোর তো স্কুলে পড়া শেষই, স্কুল থেকে তোর আয় পড়ছো, স্যার যাস না।
পড়াশোনা বন্ধ করলেন কেন ভর্তি হওয়ার পরে?
আমার পড়াশোনার আর ইচ্ছা নাই,
মানে ভালো লাগতো না,
ভালো লাগতো না,
হ্যাঁ পড়তে আর ভালো লাগতো,
হ্যাঁ পড়তে ভালো লাগতো না। তারপর আমার বলতেছে তুই ছাইড়া দে, এগুলো ছাইড়া দে। পরে আমি বললাম যে ঠিক আছে, যা ছাইড়া দেবো। পরে আমি কাস্টমারে বললাম যে ভাই আমি এগুলো করবো না। তো আমি আমার কিছু বলে 15-20 দিন পরে আমার একদিন ডাক দিল। তো অনেকদিন পর আমার লাস্ট রিকোয়েস্ট, আমার বলতেছে ভাই তোর সাথে তোর লাস্ট একটা রিকোয়েস্ট করতেছি, তুই আমার জন্য নিয়ে এটা আমি খাওয়ার জন্য আনতেছি। হ্যাঁ, আমার টাকা দিল, 4,000 টাকা দিছে আমার হাতে, আর বাকি টাকা ওই বিকাশে পাঠাইছে, আমি কিনা জানি না, আমি শুধু জানি না 4,000 টাকা যদি দিছে তাহলে অল্প হয়তো আর খাওয়ার জন্যই। তো আমি আসলাম, আসার পর ওই ভাইয়ের সাথে দেখা করলাম, যে ভাইয়ের কাছে নিতাম, এই ভাইয়ের সাথে দেখা করলাম। দেখা করার পর উনি আমার একটা প্যাকেট দিল। তো হরতালের সিজন ছিল, সেই সময়টা হরতাল ছিল। প্যাকেটটা ছিল এরকম, মানে বাহির থেকে দেখলে কেউ বুঝবে না যেটার ভিতরে কি, ভাববে কি যে ফল জাতীয় কোনো জিনিস, একটা ঠোঙ্গার ভিতরে পেঁচায় দিছে অনেক কিছু। আমি পরবর্তীতে কি দেখছি কি ভিতরে কি কি ছিল, আমি আর ব্যাপারটা বুঝতে পারিনি। আমি আসতেছি, আমার লাগে আমার একটা ফ্রেন্ড ছিল, আমি আর আমার ফ্রেন্ড আসতেছি হরতালের সিজন, চৌরাস্তার মোড়ে অনেক পুলিশ বসে আছে, একটা পুলিশ মানে দাঁড়াইছে, দাঁড়ার পর আমার হাত দিয়ে ডাকতেছে এদিকে। তো আমি তাকে টাকা দিদি আমারই ডাকতেছে, আমার ফ্রেন্ডে বললাম তুই চলে যা, ওর কি করছে ওর মতো বাসি উঠে গেছে। তারপর আমি গেলাম, যাওয়ার পর বললো যে এটা কি, আমি আর কিছু বলি না, চুপচাপ তাকায় রয়েছি ওর মুখের দিকে, পুলিশের মুখের দিকে তাকায় রয়েছি। পরে বলতেছে তোর হাতে কি, পরে ঝাড়ি দিয়ে বলছে তোর হাতে কি, পরে আমি বললাম যে আমি জানি না, তোর হাতে জিনিস তুই জানিস না মানে, দেখো লইলো, লওয়ার পর প্যাকেটটা খুললো, খোলা দেওয়া কি যে ওই লিকুইড বোতল বলা লিকুইড, আর 4 বোতল ইনটেক, ওরা বাসে কি পেট্রোল, হরতালে তো ওরা বাসে এগুলা, আমি হরতাল হরতাল মরতাল করি, ভাঙচুর করি এগুলা। তো আমার কি করলো, ধরলো, তারপর হ্যান্ডকাপ লাগাইলো, হাতে হ্যান্ডকাপ লাগাইছে। লাগানোর পর তো আমি তো আর কিছু বলি না, চুপচাপ দাঁড়াইছি। পরে বলতেছে এগুলা কার জন্য নিতে আসছস, তুই এগুলোর ব্যবসা করস, মানে খালি বোতল দেখছে, লেবেল দেখছে, কত এগুলোর ব্যবসা করস, তুই এগুলা কইতে কানছস, আমি আর বলি না কই থেকে আনছি। পরে বললো তোরে কে পাঠাইছে, আমি আবার বলতেছি যে ভাই আমি তো এগুলো জানি না, এগুলোর ভিতরে কি ছিল বা না ছিল। বলছে যে এটা নিয়ে যা, তাহলে 500 টাকা দিব, তার জন্য আমি নিয়ে যেতেছি। পুলিশে বলতেছি স্যার আমি স্কুলে পড়াশোনা করি, আমি এবার স্কুলে ভর্তিছি। পরে বলতেছে তুই স্কুলে পড়াশোনা করস, তোর তো দেখা মনে নাকি আমাদের, মানে দেখতে ফ্রেশ ছিলাম অবশ্য, কিন্তু ওই যে ওইগুলা দেখা হবে তুই স্কুলে পড়াশোনা করছিস, তুই এগুলোর ব্যবসা করছিস, আমার বলতেছে এগুলো তুই এগুলোর ব্যবসা করস, খালি বোতল পেয়েছে। পরে আমি বললাম স্যার বিশ্বাস করেন আমি এগুলোর ব্যবসা করি, আমি পড়াশোনা করি। পরে বলতেছে আচ্ছা তোর যে পাঠাইছে ওরা ফোন দেয়। আমি বললাম আচ্ছা ঠিক আছে ফোন দিতেছি। পরে ফোন দিচ্ছি, ফোন দেওয়ার পর বললাম যে কাসর ভাই আমি তো অ্যারেস্ট হয়েছি। পরে বলতেছে অ্যারেস্ট হয়েছে না আমার কি, কাসর বলতেছে অ্যারেস্ট হয়েছে না আমার কি। এরপর বলে ও ফোন কেটে দিছে। ফোন কেটে দেওয়ার পর আমার বলতেছে তুই কার কাছ থেকে নিছিস, ওরে ফোন দে, জিনিসটা যার কাছ থেকে আমি নিয়েছি। বলতেছে ওই লোকের তুই ফোন দে, তাহলে ওর তুই যদি ধরা দিতে পারো তাহলে আমি তোর ছাড়া দিব। পুলিশ আমার বলতেছে এই কথা। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি ওনারা ফোন দিই দেখি কি বলে। কাটব্যাক করছি, কাটব্যাক করার পর বলতেছে যে ওনার নাম কি। পরে আমি নামটা বললাম, আসলে আমি এখানে নামটা বলতে চাইছি না। পরে ওনার নামটা বললাম, নামটা বলার পর পুলিশ ওই গাড়ি নিয়ে যাইতেছে, আমি বলছি যে সামনের গলিতে, তো গাড়ি নিয়ে অলরেডি যাইতেছে আমার স্পটে, যে স্পট থেকে আনছি। তো আমি নাম বলার সাথে সাথে ড্রাইভারের কাছে গাড়ি ঘোড়া গাড়ি ঘোড়া ড্রাইভারের কাছে গাড়ি ঘোড়া। হ্যাঁ, পরে বলতেছে আমার একটা থাপন মারছে, থাপন বলতেছে তুই কার নাম কিছু জানোস, ওই গাড়ি ঘোড়া জামরা আমরা ঠিক আছে কইতেছে জামরা। উনি খুব মানে ওই জায়গার খুব নাম করা একটা লোক,
নাম করা সন্ত্রাসী বা নাম করা পাওয়ারফুল হোয়াটএভার ইট ইজ।
তো ওনার নাম শুনি না আর যাইতে চাইতেছে না। পরে আমার বলতেছে ঠিক আছে তুই এক কাজ কর, তোর গার্জেন ফোন দে বা কিছু টাকা আন, তোর ছায়া দেবো। আমার বলতে সেই কথা বলেছে আমার কেউ টাকা দিবে না, আপনি যা ইচ্ছা তা করেন, এখন এখানে 4000 টাকার জিনিস আছে আপনি এগুলো রাইখে আমার ছাড়া দেন। পরে বলতেছে না এগুলো তো থাকবোই। আমি পরে জিজ্ঞেস করছি কত টাকা লাগবো, তা 50,000 টাকা লাগবো। আমি আমার 50,000 টাকা আমি তো আপনার 5,000 টাকা দিতে পারবো না, আমি 50,000 টাকা পাবো কই। আমি বললাম এই কথা, আমাদের সব বলছি সময়ের ব্যাপারটা, আর হাত পকেটে সময়ের একটা উন্না ছিল আমার কাছে, ওই উন্নাটা পাইছে। পরে বলছে যে কি রে মেয়ে মানুষের উন্নাকে। পরে আমি ওনারে বলছি যে এইসব কাহিনীর জন্য আমি এখানে আসছি, এই অ্যারেস্টে আমি আপনার যেভাবে বলতেছি সেভাবে আমি বলছি গল্পটা
পুলিশকে,
ওইভাবে বলছি। বলার পর আমার প্রতি তা দুর্বল হয়ে যায় ওনারা। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে আমি কিছু টাকা তো দিতেই হবো তোর, দেখ 2,000 টাকা ম্যানেজ করতে পারিস কিনা, তাহলে আমি তোর ছেড়ে দেবো যা। তো আমি আমার বন্ধুরে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম দোস্ত 2,000 টাকা ম্যানেজ কর। বলতেছে দেখ 10 টাকা পাবো কই, আচ্ছা দেখ কি করা যায়, ম্যানেজ করতেছি। পরে আমার গার্জেন ফোন দিল, ওনারা আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে, এর ভিতরে আমার থানায় ঢুকাই দিছে। তো ওনারা তো জানেন আমি কোন থানায়, তো ওনারা অবশ্য তারপর আসছে, আসার পর খোঁজাখুঁজি করতেছে। তো আমি পরে বলতেছি স্যারের যে এসেছিল, তো ওনার বলতেছি স্যার আমার ছায়া দেন, আসলে আমার তো কেউ আসবেও না বা কেউ দেখতে আসবে না, আমার খুব ভয় দেখাইতেছে থানার ভিতরে, আমার খুব ভয় দেখাইতেছে, তোর 10 বছর জেল দিবো, ব্যবসায়ী মামলা দিবো, এই সেই অনেক কথা। আমি ভয় পেতেছি না, আমি ভয় পেতেছি না, কিন্তু ঠিক আছে দিয়ে দেন যা ইচ্ছা তাই করেন। পরে আমার ডাক দিয়েছে, ডাক দিয়ে বলতেছে আচ্ছা সত্যি কি তুই পড়াশোনা করো। আমি বললাম যে স্যার আমি সত্যি পড়াশোনা করি। আচ্ছা এড বানান কর, তুই এটা করস, তুই এড বানান কর আমার বলতেছে। আমি পরে বললাম স্যার আমি পারি না। পরে আমাকে থাপল মারলো, আমি বলতেছি তুই এইটা পড়াশোনা করস, তুই এড বানান করতে পারস না। পরে আমি বললাম স্যার আচ্ছা আপনি কি এখন অন টু ভালোভাবে পড়াশোনা করতে পারবেন, অন টু পড়া কি মনে আছে আপনার? মনে নেই, আমি 4 বছর গ্যাপ দিছি, তারপর আমি এই মেয়ের জন্য স্কুলে ভর্তি হলাম। আপনি আমার অন্য একটা ইংলিশ ধরেন আমি সেটা বলে দিতে পারবো। পরে উনি একটা ইংলিশ ফাইল বের করলো, বের করার পর বললো হচ্ছে বলে এনে কিনা। পরে আমি পুলিশের যা যা লেখা ছিলাম এগুলো বললাম। পরে ওনারা আর কি বুঝতে পারছে, পরে ওনারা সাইদা আমার গার্জেনের সাথে যোগাযোগ করছে, আমার প্রতি একটা মায়া চলে আসছে। তো ওইখানে ভাই একটা কথা বলি, আমার ওইটার ভিতরে যে আমি বলছিলাম ভিতরে যা খাবো তা আমার পেট ক্ষুদা লাগছে। পরে বলছে আচ্ছা তুই তো কইছিলি ভিতরে এসে খাবি, বল কি খাবি। পরে আমি বললাম আচ্ছা যাইতে তা দেন। পরে রুটি আনছে, 2টা রুটি আনছে, তেলের রুটি ছিল, রুটিগুলো এত শক্ত, মারাত্মক শক্ত রুটি, আমি একটা কামড় দিয়েছি দেওয়ার পর দিই প্রচন্ড শক্ত, আমার দাঁত মনে ভেঙে যেতেছে এরকম অবস্থা। আমি রুটি খেয়ে দিয়েছি, তারপর এখন দেখি এক বোতল পানি আমার পাশে। তো আমি আবার ওই কনস্টেবল ছিল, তো ওনারা বলতেছি যে আঙ্কেল এই পানিটা কি খাওয়া যাবে, এই কথা বলছি উনি সাথে সাথে বোতলটা কি করলো নিয়ে নিল, পানিটা আমার খেতে দিবে না, পানিটা নিয়ে নিল। আমার ওই বেটা তুই টাকা পয়সা আনতে আসিস না, তুই আবার এসেছিস পানি খেতে, তো পকেটে বাইটে গেছে আমার কাছে, আমি আমার পকেটে একটা টাকাও নাই, আবার পানি খেতে এসেছিস কে, যাও এখানে টয়লেট আছে টয়লেটের পানি খাকা। পরে আমি কি করবো, পরে খালি একটা বোতল ছিল পাশে, ওই বোতলটা নিয়ে ওইখান থেকে পানি নিলাম, নিয়ে খেলাম, গেল। পরে রাত্রে আমি শুয়ে আসি, আমি আমার মতো শুয়ে আসি। শুয়ে থাকার পর আমি আবার কি করছি, ওইখানে দেওয়ালের ভিতরে বংশাল থানায় যদি কেউ যায় কখনো, ওই হাতের ডান পাশে সেন্টার আর কি, ওইটার ভিতরে আমি নাম লিখছিলাম 2013 4 মাস 12 তারিখ, আমার বার্থডে 2 দিন আগে আমি অ্যারেস্ট হয়েছি। তো তারপর আমি শুয়ে আছি, ঘুমাই আছি, পিপটপ কামড়াইতেছে, ঘুম আসতেছে না, তারপরে শুয়ে আছি। আমি বললাম কি যে গরম লাগতেছে প্রচন্ড, একটু ফ্যানটা এদিক দিবেন। তো স্যার আবার বললো ঠিক আছে আর একটু ফ্যানটা দিয়ে দি। হ্যাঁ, পরে ফ্যানটা আমার দিকে ঘুরাই দিল, স্ট্যান্ড ফ্যান, তো ফ্যানটা আমার দিকে, আমি ঘুমাই পড়ছি। তো রাত্রে 3টা বা 4টা বাজে এমন সময় আমার ডাকতেছে, ওই সজীব সজীব। উঠলাম, ওঠার পর বললাম জি স্যার। তো কইতেছে তোর গার্জেন আসছে, পর আমার মা আসছে আর আমার একটা ভাই আসছে, উনি আবার খুব ভালো পড়াশোনা করে, এখনো পড়াশোনা করতেছে, কলেজে পড়াশোনা করে, আর ভালো ভালো লোকেদের সঙ্গে উঠা বসা, উনি আসছে আমার ভাই, আমার মামাতো ভাই। তো আসার পর আমার এক বলতেছে কি সকাল রাত্রি কিছু খাইছিলাম, আমি বলছি না। পরে বিরিয়ানির প্যাকেট আনছে, কাছি দিছে, এগুলা খাইলাম। আর বলতেছে ঠিক আছে চিন্তা করিস না তুই সকালবেলা যাবি গা, তো আমি মিথ্যা কথা বলেন কি আমার দিয়ে দিবেন জেলে, কেনা তাহলে ছাড়িয়ে দেবো যা। আমি বললাম আচ্ছা ঠিক আছে দেখা যাক। সকালবেলা হয়েছে নয়টা বাজছে, নয়টা বাজার পর আমার হাতে হ্যান্ডকাপ লাগাইছে সবার সামনে রাস্তার ভিতর দিয়ে আমার আড়ায় নিয়ে যেতেছে কোর্টের দিকে। পরে আমি বলতেছি যে পুলিশ ছিল, আমি বলতেছি স্যার আমার বলে ছাড়া দিবেন তো আমার কই নিয়ে যেতেছেন, বলতেছে কোর্টে নিয়ে যেতেছি। আমি গো কোর্টের থেকে পরে পাঠায় দিবেন কারাগারে না, আমি তো জানি সব এ কথা বলছি, আমি তো চাই না যে আমার ছাড়া দিব। তো ফার্স্ট জেলে যাওয়া, তো কোর্টে গেলাম, যাওয়ার পর ওইখানে এক ভাইয়ের সাথে পরিচয়, আমার পকেটে টাকা ছিল ওই ভাই আমার খরচ টরচ চালাইছে যাক ভালো, উনি আবার ইয়াবা সহ ধরা খেয়েছিল এগুলো আমার বলছে, ওনার লাভ হিস্ট্রি বলছে, লাইফ হিস্ট্রি বলছে, আমি আমার লাইফ হিস্ট্রি বলছি, ওনার সাথে পরিচিত, ওনার নাম্বার দিচ্ছে আমার, বলছে ঠিক আছে তুমি যদি বের হয়ে যদি কাজ করো ইয়াবার ব্যবসা করো তাহলে তুমি আমার বইলেও কাজ করো, আমি তোমার সব দিব, বাইক টাইক তোমার যা লাগে আমি তোমার দিব, আমার বললে কথা অফার করছে। আমি বললাম ঠিক আছে বের হয়ে আগে যাবি না, বের হয়েছি আমি উকিল দ্বারা বের হয়ে গেছি, বেরোর পর আমি নাম্বারটা আমার ছেড়ে ফেলছি, আমি এগুলোর লোকের যোগাযোগ করবো না, আমি চিন্তা করছি এগুলো আর করবোই না, আমি যোগাযোগ করবো না, আমি একটা কাজকাম করবো চিন্তা ভাবনা করছি। তো এর ভিতরে আবার সময় আমাদের এদিকে চলে আসছে, মানে এক বছর হয়ে গেছে এর ভিতরে চলে আসছে আমাদের এখানে। মাঝখানে একটা কথা বলি যে গুলশান যেতাম, যাওয়ার পর দেখতাম কি ওর সাথে একটা ছেলে দেখতাম, যখনই যেতাম তখনই দেখতাম একটা ছেলে, ওর আম্মারে ওই ছেলেটা আন্টি বলে ডাকে, এর যদি শুনছে ওর কেমন ভাই, আবার শুনছি যে ওই ছেলের সাথে নাকি ওর বিয়ে ঠিক করছিল, এরকম কিছু শুনছিলাম আমি, যে কারণে ওর আবার এখানে চলে আসছে যে ওই ছেলের সাথে সুমাইয়ার বিয়ে দিতে চাইছিল কিন্তু ওর আম্মা রাজি ছিল না, সেই ক্ষেত্রে আবার ওরা এখান থেকে ওদের বাসায় চলে আসছে। তারপর এরকম চলতেছে, তো বেশি একটা কথাবার্তা বলে না, তো আসার পরে আমিও ওদের জায়গায় বেশি যাই না, যেহেতু কথা বলে না, ভাবছি হয়তো চেঞ্জ হয়ে গেছে, অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আমার সঙ্গে, কথা বলতে চাই না, আর যখনই যেতাম তখনই ছেলের সাথে থাকতো।
আপনি তো দুদিন পরে জেল থেকে বের হলেন, বের হওয়ার পরে ওর রিয়াকশনটা কি ছিল?
হ্যাঁ বের হওয়ার পরে আমি এরকম একটা চেঞ্জ দেখছি, বের হওয়ার পরে আমি ওর বার্থডে ছিল, আমার বার্থডে গেছে, আমার আর হয়েছে কি আমার বার্থডে তো কোনো ইউজ করতো না, ফোন দিত না বা আমার কখনো একটা SMS যোগ হ্যাপি বার্থডে যে SMS ওইটাও কখনো করে নাই, প্লাস একটা গিফট ওইগুলো কিছু দেয় নাই। তো আমি ওর বার্থডেতে আবার যাই, তো যাই হোক আমি গেলাম আমার বার্থডের পরের দিনই গেলাম, যাওয়ার পর দেখি কি একটা ছেলের সাথে ও হাঁটতেছে, তো আমি ওর জিজ্ঞেস করছি, ওরে সাইডে না জিজ্ঞেস করতেছি কে, পরে বললো আমার ভাই। হ্যাঁ তোমার কেমন, তুমি তো একাই, তোমার আবার ভাই এলো করতে গা, পরে বললো আমরা যে পাশে থাকি আমার আঙ্কেলের ছেলে, তখন আমি বুঝতে পারছি তোমার আঙ্কেল ছেলে, তাহলে এই তো এই ছেলের সাথে ওর বিয়ে ঠিক করছে। আমি শুনছিলাম এর আগে ওর ভাইটা ছিল ওই যে রনি কাজিন, ওর ও আর কি আমার বলছিল যে ওর ওর নাকি একটা বিয়ে ঠিক করছে একটা ছেলের সাথে। তো যাই হোক ওর তো অনেকটা চেঞ্জ আমি দেখতেছি, তো আবার আমাদের এখানে চলে আসছে, আসার পর আবার আগের স্কুলে ভর্তি হয়েছে, সব আগের মতন কিন্তু আমি আগের মতো নাই।
মানে ও আবার গুলশান থেকে আপনাদের এলাকায় চলে এসছে, সেখানে আগের স্কুলে ভর্তি হয়েছে, কিন্তু সেই আগের মানুষটাকে আপনি আর খুঁজে পাচ্ছেন
না? আমি আর আগের মানুষটা খুঁজে, আমি ওরে খালি বলতাম আচ্ছা তুমি কি সুমাইয়া, আমি এই কথা বলতাম তুমি কি আমার সুমাইয়া, পরে বলতো কেন, বললাম তুমি এরকম হয়েছো কেন, পরে বললো যে দেখো এরকম তোমার সঙ্গে যদি আগের মতো কথা বলি তাহলে প্রবলেম হবে, তো এখন এভাবেই থাকি, এগুলো আমার সান্ত্বনা দিতে বলতো। আমি বললাম ঠিক আছে যাও, আমি আর ওদের বাসার সামনে যেতাম না, তার ভিতরে আমি তো আমার ফ্রেন্ডদের খুব উপকার করতাম। হ্যাঁ তো একটা মেয়ের সঙ্গে আমার একটা ফ্রেন্ড আছিল, তো ওর সঙ্গে একটা মেয়ের রিলেশন হয়েছে, কিন্তু মেয়েটা একটু চিটার টাইপের ছিল, যেমন অনেক ছেলেদের সাথে রিলেশন করছে। তো আমি আমার বললো দোস্ত তুই দেখ এটা পড়াতে পারিস কিনা, আমি বললাম দেখ, আমি দুদিন আমার মামার বাসায় থাকতো, তো আমার মামার বাসায় যেতাম আসা যাওয়া করতাম, তুই মেয়েটার সাথে একবার আমার রিলেশন হয়, অপর ওই মেয়েটা ছিল আবার সময়ের ফ্রেন্ডের বান্ধবী ছিল, এটা যাই হোক এভাবেই ওই মেয়েটার সাথে আমি চিট করলাম। তো একদিন হঠাৎ করে আমি ওই মেয়েটার বারণ করে দিয়েছি তোমার সঙ্গে আমি কথাবার্তা বলবো না।
কোন মেয়েটা?
ওই যে যেটার সাথে পরবর্তী আমার ফ্রেন্ডের রিলেশন ছিল,
সুমাইয়ার থাকাকালীন অবস্থায় অন্য একটা মেয়ের সঙ্গে আপনি চিট করার জন্য যে মেয়েটার সাথে কাজ,
মানে ওই মেয়েটাও ছিল চিটার, ওই মেয়েটাও চিটার ছিল, ওই
মেয়েটাকে আপনি এক ধরনের রিভেঞ্জ নেবার জন্য করছিলেন আপনার ফ্রেন্ডের রিকোয়েস্টে।
হ্যাঁ তারপর আমি ওই মেয়েটাকে বললাম যে আমি তোমার সঙ্গে রিলেশন করবো না, বা মেয়েটা কষ্ট পাইলো একটু, মেয়েটা আমার সত্যি ভালোবাসতো, তারপর আমি আর কিছু বলি নাই। তো একদিন আমি আবার ট্যাবলেট খেয়েছি, দেখি সময় কথাবার্তা বলে না, অনেকটা চেঞ্জ, আমি ফোন দিই ওর বাইরে, ফোন দিই, ফোন দেওয়ার পর বলি ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো, ও কথা বলতো না, অনেকটা চেঞ্জ। তারপর আমি ট্যাবলেট খেয়েছি, খাওয়ার পর আমি আবার কি ট্যাবলেট খেলে যেটা চিন্তা করতাম সেটাই করতাম, ট্যাবলেট খায়া আমি যদি চিন্তা করতাম আজকে এটা করবো তাহলে এটাই করতাম। তো আমি ট্যাবলেট খেয়ে চিন্তা করলাম যে আজকে জুয়ের বাসায় যায় হামলা করবো,
জুইটাকে,
জুই ওই যে পরবর্তীতে যে মেয়েটার সাথে মানে থাকাকালীন ওই যে ফ্রেন্ডের রিকোয়েস্টে যে
মেয়েটার সঙ্গে আপনি চিটারি করছেন,
জুয়ের বাসায় যায় হামলা করবো, চল আমার দুইটা ফ্রেন্ড নিয়ে নিছি, ওরাও দুজনে ট্যাবলেট খেয়েছি, আমরাও খেয়েছি, আমিও খেয়েছি, খাওয়ার পর তিনজনে মিলা যা জুয়ের বাসায় ঢুকছি, যাওয়ার পর জুয়ে তাই না ওর ঘুরতে বাড়ি করছি, ওর আম্মু ছিল না, আব্বু ছিল না, ও একা ছিল, তো আমার কান্নাকাটি করছিল, আমার পায়ের পর্যন্ত ধরছে, ভাই আমরা ছেড়ে দেন, আমার ছেড়ে দেন, খুব ভয় পেয়েছে আমার দেখা, এমনিতে আমার খুব ভয় পেয়েছে, জানতাম আমি খারাপ, খুব ভয় পেত, ওই টাইনে কি করছে গলির ভিতরে ঢুকেছি, দোকানের পর ওর আটকাইছি, আটকানোর পর ওরে আমি বলতেছি তুই চিটার, তোর আমি আর এলাকায় থাকতে দিব না, আমি সবাই জানাবো যে তুই কত বড় চিটার। তারপর ওর বাবারে ফোন দিয়েছি, ওর মারে ফোন দিয়েছি, ওর গার্জেন আনালাম, আনানোর পর ওর গার্জেন আইসে আমার কলা ধরছে, ওর বাবা আইসে আমার কলা ধরছে, কলা ধরে বলতেছে যে কিরে তোর এত বড় সাহস, আমার মাইয়ারে নিয়ে আসছে, ওর বাবা যখন আসছে উনি আমার নাম বিচার দিতেছে, জুয়ে বলতে সাব্বু আমার জোর করে ধরে নিয়ে আসছে, তো আমার কলা ধরছে, ধরে বলতেছে কিরে তুই আমার মেয়ের জোর করে ধরে নিয়ে আসছিস কেন, তা আমি বললাম যে কলার ছাড়েন, ওর বাপে কেউ ফোন বাই করছে, ফোন বাই করা কল দিব কারে জানি। তো আমি আবার বললাম যে কলার ছাড়েন, আপনি ফোন দিবেন একটা দশটা আর আমি ফোন দিব একটা, ঠিক আছে কলার ছাড়া কথা বল। তো ওর বাপে তো আমার ব্যাপারে সবই জানতো, তো কি করছি ও জুয়ের কিছু লাভ লেটার ছিল, ছবি ছিল, অনেক প্রমাণ ছিল, পরে বলতেছে জুয়ে বলতেছে যে আমিও কখনো ওর সাথে প্রেম করিনি, জুয়ে বলতেছি কথা। আমি কি করছি সব বাইর করছি, আরো ভালো ভালো লোকজন ডাক দিলাম, ঠিক আছে ওর বাপও ডাক দিছে, আমিও ডাক দিলাম, আমার ফ্রেন্ড সার্কেল বড় ভাই সিনিয়র, আমি রাজনীতি করতাম তো রাজনীতিবিদ একটু জড়িত ছিলাম। ডাক দেওয়ার পর এক পর্যায়ে সব বিচার বাচার তুইখানে আমি দেখালাম যে ওর তুই আমার সাথে রিলেশন করছে এই সব প্রমাণ। পরে ওরে কি করলো, ওরে বলতেছে ওর বাবা আর ওর মায়ের বলতেছে আপনি আপনার মেয়ে নিয়ে ঢাকা ছেড়ে চলে যাবেন। পরে ওরা গোপালগঞ্জ চলে গেল দেশে, তারপরে দিনে গোপালগঞ্জ চলে গেল, আমি আমার মতো আবার সময়াদের পাশে যাই। তারপর এরকম সময়াদের পাশে সামনে যাই যে আড্ডা দিই, ওর আম্মু তো বারণ করে, আমার আইসা বলতো কি আবার এখানে আসছো তুমি, আবার ইয়া করতেছো, এবার কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে, এগুলো বলতো, খুব চাঁদাচাঁদি করতো। তো একবার বৈশা আসি, ওর আম্মু আসছে, আইসা বলতেছে যে এখানে বৈশা আসছো, কিন্তু গান শুনতেছি বৈশা বৈশা, ও বারান্দা ছিল আমি নিচে ছিলাম। তো ওর আম্মু ফার্স্টে আসার সময় উপরে তাকাইছে, তাকা দেয় ও বারান্দায়, আর আমি নিচে বৈশা বৈশা গান শুনতেছি। আইসা আমার খুব চিলাচিলি করতেছে, তুমি এখানে বৈশা আসছো কেন, এবার কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবো, এবার কিন্তু তোমার অবস্থা আমি খারাপ বানায় ফেলবো, এ কথা বলে চলে গেলো, আমি আর কিছু বলি নাই। তো আমার মাথা আবার কাজ করলো যে তোর মা এগুলো বলছে সুমাইয়া শুনছে, আমি ওর মার কাছে সুমাইয়ের কাছে ওর মারে খারাপ বানাবো, হ্যাঁ একটা কালার খাওয়াবো, এরকম চিন্তা ভাবনা করে আমি গেলাম আমার ফ্রেন্ডের ফোন দিলাম।
প্রিয় শ্রোতা, আমরা এখানে একটা বিরতি নিতে চাই। আপনারা আজকে যাকে শুনছেন সে হচ্ছে সজীব, সজীবের জীবনের গল্প আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো ইট নাইন টু জিরোতে। 18 বছর বয়স ওর, এবং ওর জীবনের যে প্রেমের গল্প সেটা আজকে হ্যালো ইট নাইন টু জিরোর মূল বিষয়। আমরা ফিরে আসতে চাই রাত একটা টাইম চেক হওয়ার সঙ্গে সঙ্গে গল্পের শেষাংশে। যারা ওকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। পেজটি আছে আর জে কিবরিয়া নামে, এবং পেজটিতে 11.5 লাখের উপরে কমিউনিটি মেম্বার আছে। আপনি ওখানে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের হ্যালো ইট নাইন টু জিরো মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক রাত একটায়।
Close up presents Hello 8920. Close up. The closer, the better.
FM 89.2.
Close up presents Hello 8920. Close up. The closer, the better.
সময় রাত একটা, প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো ইট নাইন টু জিরোতে। আর জি কিবরি আপনার সঙ্গে রয়েছি, এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফ এম 89.2। অনেক অনেক ধন্যবাদ যারা এত রাত পর্যন্ত জেগে আছেন আমাদের সাথে। সজীবের কাছে আবারও ফিরতে চাই। সজীব তার জীবনের গল্পে আজকে আমাদের, তার 18 বছরের জীবনের যে প্রেমের গল্প সেটা আমাদেরকে বলছে। একটা অসম ব্যবধান, এবং সেখানে অবশ্যই ইকোনমিক স্ট্যাটাস, সোশ্যাল স্ট্যাটাস যেটা হয় সেটা একটা বড় জায়গা, বড় ব্যবধান। আমরা একটা বড় বিষয়ে আমরা বলতে পারি যে কিছুদিন আগে আমরা হ্যালো ইট নাইন টু জিরোতে একজন বন্ধুর জীবনের গল্প প্রচার করেছিলাম, এবং সেখানে শেষের দিকে এসে আমি তাকে কিছুটা বকাঝকা করেছিলাম, যেটার প্রতিক্রিয়া আমি ফেসবুকে পেয়েছিলাম খুবই ঋণাত্মক কিছু, নেগেটিভ কিছু রিয়াকশন। অনেকে আমাকে বকাঝকা করেছেন, কেন তুমি এরকম বকা দিলে বা কিছু বললে। দেখুন, রিয়েল সিনারিওটা স্বীকার করে নেওয়ার জায়গাটা খুবই জরুরি। একজন মানুষ যদি আপনার সেন্সটাকে পজিটিভ অর্থে গ্রো করার জন্য আপনাকে ইনে নেগেটিভ বা রুড ওয়েতেও যদি কিছু বলে, সে তার উদ্দেশ্যটা আসলে মূলত কি, সেই জিনিসটাকে ইমোশনের ঊর্ধ্বে উঠে জাজমেন্ট করা উচিত। আজকের এই জীবনের গল্পের অদ্ভুত একটা মিল ওই জায়গাটার সাথে আছে, বিশেষ করে ইকোনমিক জায়গাটা থেকে। তবে আমরা অন্য একটা জায়গাটা নক করতে চাই, এবং সেটা শেষে এসে আপনাদেরকে বলবো আমি। যাই হোক, আমরা যেটা বলছিলাম সজীব, এবং যে যেটা শুনছিলাম আপনার কাছ থেকে, সেখান থেকেই ফিরবো। আর এই ছেলেটিকে দেখার জন্য বা ওর সাথে যোগাযোগ করার জন্য আপনারা ফেসবুকে আসতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। পেজটি আছে আর জি কিবরিয়া নামে। সজীব, হ্যাঁ তারপর?
হ্যাঁ, তারপর আমি বসে আছি, ওর আম্মু খুব বকাঝকা করলো মানে, তারপর আম্মু উপরে চলে গেল। হ্যাঁ, ও তো বারান্দায়
সব আপনি চিন্তা ভাবনা করছিলেন কিভাবে ওর আম্মার সাথে একটা দ্রুত তৈরি করে।
হ্যাঁ, ওর একটা দ্রুত সৃষ্টি করবো, যেহেতু ও সব শুনছে। আমার মাথায় একটা প্ল্যান কাজ করলো, তো সাথে সাথে আমার একটা ফ্রেন্ড ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে তোদের একটা কাজ করতে হবে, তোর সঙ্গে দেখা করবো, কই তোরা কজন আসছ? বললাম আমরা আছি 3-4 জন। তো বললাম যে ঠিক আছে, তোরা থাক আমি আসতেছি। তো আমি, আমার সাথে আর দুইটা ফ্রেন্ড ছিল, আমরা 3 জন ছিলাম এক জায়গায় বসে, আর ওই জায়গায় ছিল কয়েকজন। তো ওই দুজনটা নিয়ে আমি মোল্লাপাড়ায় চলে গেলাম। যাওয়ার পর ওদের সাথে দেখা করলাম, দেখা করে আমি ওদের জিনিসটা পুরো ব্যাপারটা বুঝা করলাম, যে আম্মু আমার সাথে বকাঝকা করছে আর ওই ব্যাপারটা শুনছে। হ্যাঁ, এখন আমি যেটা করতে চাইতেছি যে আমি কয়েকটা আমার বাইরের ফ্রেন্ড যাদের ওর আম্মু চিনে না, একটু বড় বড় টাইপের বয়স্ক টাইপের 4-5টা ফ্রেন্ড আনবি। আনার পর আমি ওই জায়গায় যা বসবো, বসার পর ওই চার পাঁচটা ফ্রেন্ড আইসা আমারে বলবে কি রে তোর একবার বারণ করছি এই জায়গায় বসতে, এখনো বসছিস কেন?
মানে ওদের হাতে আপনি মার
খাবো।
বাংলা সিনেমার কাহিনী যেটা
আমি ওটা সিন করবো, আমি চিন্তা ভাবনা করতেছি, যেহেতু আমি খুব আর ওই গলিতে সবাই কিন্তু ব্যাপারটা জানে, সুমায়ার আমার ব্যাপারটা সবাই জানে, ওদের এলাকার সবাই জানে, প্লাস আর ওই গলিতে আমি যাই শুধু ওর জন্যই সেটাও সবাই জানে। তো আমি যা বসলাম, বসার পর আমার ফ্রেন্ড আসলো, আসার পর বলতেছে ওই ছেলেগুলো আসলো, আসার পর বলতেছে এই তোর নাম সুদীপ না? আমি বললাম হ্যাঁ। তো বলতেছে তুই এখানে বসছিস কেন? আমি বললাম এমনি। তো আমার বলতেছে যা এখান থেকে। আমি বললাম চিল্লা চিল্লা বলতেছি, মানে আমি ওদের আগে বলে দিছি যা বলবি সব চিল্লা চিল্লা বলবি যাতে সবাই শুনতে পায়, হ্যাঁ যে তোর শুনতে পায় বারান্দা যাতে আসে। তো আমি এই জিনিসগুলো বললাম, নক করলাম আগে। তো পরে বলতেছে যে আচ্ছা ঠিক আছে তুই এখানে আসছিস কেন? আমি বললাম যে এমনি আসছি। তো বলতেছে যা। আমি বললাম যে না যাবো না, আমি এখানেই থাকবো। তো কেন কি ইসে, মানে আমি ওদের সিনিয়র ভাই বানাইলাম, আমি জুনিয়র, ঠিক আছে? আমি বললাম ভাই আমি যাবো না, আপনাদের কি সমস্যা? পরে একটা কি করছে থাপ্পড় দিছে। আমি আবার চিল্লা চিল্লা বললাম থাপ্পড় দিলি কেন? তুই থাপ্পড় দিলি কেন? তুই তো আমার বড় করছি। পরে লাঠি নিয়ে ইচ্ছারম আমার পিটাইতেছে, অনেক জোরে জোরে পিটাইতেছে, মানে একদম সিরিয়াসলি। সবাই তো দেখলাম, তারপর পাশেপাশে দেখি সবাই মানে আমি শুনি না, দেখলাম তোদের ভাড়া করে পাঠাইছে না, টাকা বেশি হয়ে গেছে, ঠিক আছে যা। তো বাপ সুমায়ের বাপু ইয়া, আমি আবার একটা বাজে কথা বলছি, আমি তোর বাপু আইলো আমার এখান থেকে সরাইতে পারবো না, হ্যাঁ আমি এই জায়গায় থাকবো, তোরা এখান থেকে যা। খুব মারামারি ওদের সাথে আমার, মানে আমার ফ্রেন্ডও আসছে, আমার কয়েকটা ফ্রেন্ড আগে বলে দিচ্ছে তোরা ইচ্ছা করবি এর ভিতরেই। ওরা আসলো, আমরা আসলাম, আসার পর ওদের সাথে একটু মারামারি হলো, ওরা চলে গেলো, আমরা চলে গেলাম, এরকম অবস্থা। সবাই যায় একসাথে আবার চা টা খাইলাম, খুব মজা পায়, সবাই হাসতেছে আমার কাহিনী শোনা, যে তুই পারসো, ঠিক আছে? আমার বলতেছে মামা তুই পারসো নাটক করতে। তো যাই হোক, আমি পরে গেলাম ঠিকই আছে যা। তো তারপরের দিন সোনাবার দেখছে, তারপরের দিন আমি মিরপুরে বসেছিলাম 10 নম্বর ওই স্কুলের পাশেই মার্কেটে, আমার ফোন দিছে সোনা, ফোন দেওয়ার পর বলতেছে যে কালকে কি হয়েছিল? পরে বললাম না কিছু না। পরে বললো না বলো কি হয়েছে? পরে আমি বললাম যে তোমার আম্মু আমার ফার্স্টে বারণ করছে, আমি শুনি না দেখা, তারপর ওই লোক পাঠাইছে আমার মারার জন্য, হ্যাঁ এগুলা বললাম। পরে ওর আম্মুরে কয়, আমি তো আম্মুরে জিজ্ঞেস করছি, তুমি যখন চিল্লা চিল্লা বলছো তখন তো আমি আম্মুরে জিজ্ঞেস করছি না তোমার নাকি পাঠায় আম্মু নাকি পাঠায় না? আম্মু আমার বলতেছে না আমি তো কিছু জানি না, আমি তো কিছু জানি না। হ্যাঁ ওর আম্মু সুমায়রা বলছে। তো আমি বললাম যে না তোমার আম্মুই পাঠাইছে, আচ্ছা যাই হোক ওটা বাধ্য। মানে আমি ওর আম্মার কাছে একটা কালার খাওয়া দিলাম অবস্থায়। আরেকবার ওর কাজিনটা, ওই যে ওর বোনটা ছিল বলছিলাম যে মেয়েটা খারাপ, ও যে ছেলেটার সাথে রিলেশন করতো, ও আবার মানে সন্ত্রাস ছিল, ওর সাথে একটা পিস্তল থাকতো। তো ওই পিস্তল সহ অ্যারেস্ট হয়, এখন রাজিয়া ওরে ছাড়াইবো, টাকা লাগবো। আমার বলতেছে যে ভাই ওর সাথে একটু দেখা করে দেন থানায় যা, যেহেতু আপনি কোর্টের সবকিছু বুঝেন, আপনি একটু যা ওর সাথে দেখা করে দেন। আমি বলছি যে ভাই আমি পারবো না, আমি এগুলো পারবো না, আপনি আপনার মতো দেখা করে নেন। ও কি করছে, সুমায়েদের বাসায় লোক পাঠাইছে, মানে ডাকাতি করার জন্য, ডাকাতি করার জন্য সুমায়ের বাসায় লোক পাঠাইছে। পাঠানোর পর ওখানে কিছু নিতে পারে নাই, কিন্তু ওর আম্মাই থানায় যা আমার নামে জিটি করছে যে আমি নাকি এই কাজটা গুলা করছে। সুমায় আমার ফোন দিয়েছে, ফোন দিয়ে বলছে যে তুমি আমার বাসার সামনে আইস না। আমি বললাম কেন? পরে বলতেছে যে আম্মু তো তোমার নামে জিটি করছে। আমি বললাম কেন, কি আমি আমার নামে জিটি করবে কেন? তো আমাদের বাসায় রাজিয়া ডাকাতি করতে আসছে, রাজিয়ার ওই যে ওই ফ্রেন্ডরা আসছে, তো আম্মু তো ভাবছে তুমি করছো, তার জন্য তোমার নামে করছে। তো আমি তারপর আমি বললাম না আমি তো তোমার না দেখে থাকতে পারবো না। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে তুমি আইসো না কয়েকদিন। আমি বললাম ঠিক আছে আমি পলা পলা আসবো, কিন্তু আমি আসলে তুমি আইসো। আমি যাওয়ার পর ওই সাইকেল ছিল, সাইকেলের হরেন বাজাতাম, ও আসতো, তো হরেন বাজাতাম মাঝে মাঝে, যেতাম হঠাৎ হঠাৎ যেতাম, যাওয়ার পর লুকায় লুকা দেখতাম। এভাবে কয়েকদিন গেল, একদিন পুলিশ আসছে, আসার পর আমারই জিজ্ঞেস করতেছে যে সুদীপকে, ঠিক আছে আমারই জিজ্ঞেস করতেছে সুদীপকে। আমি বললাম যে সারাপাড়ায় থাকেও, এখানে মাঝে মাঝে আসে সারাপাড়ায় থাকে, বলে চিনিস? আমি বলে এমনি দেখি, আমারই জিজ্ঞেস করতেছে। তা আমি আবার ওদিক দিয়ে চলে গেছি, আমাদের এখানে একজন আছে মহিলা, উনি আবার খুব ভালোবাসতো, তো উনি আবার আমার লোকা ওদিক দিয়ে পাঠিয়ে দিছে। পরে ওনারা যে জিজ্ঞেস করছে যে সুদীপকে, পরে আশেপাশে একটা লোক ছিল, ওনারা আবার দেখা দিছে যে আপনারা ফার্স্টে যার সাথে কথা বলছেন ওই ছিল সুদীপ। আর কিছু বলে নাই যে কোনারা চলে গেলো, আমি আমার মতো লোকায় গেছি, আমি চলে গেছিলাম টাঙ্গাইল, চলে গেছিলাম ওই দিনকেই টাঙ্গাইল, গেছি আমার ফ্রেন্ডের সাথে টাঙ্গাইল, গিয়ে ওখানে 3-4 দিন ছিলাম, তারপর আসলাম। তো এভাবে চলতে থাকলো, ওর আম্মু তো এরকমই প্রতিদিন এইগুলা বলে। তো আমার আব্বুয়ের ভিতরে অনেক অসুস্থ হয়ে যায়, তো আমি তো কাজকাম করি না, কিচ্ছুই করি না, এখন প্রায় টোটালি বেকার, এর ভিতরে অনেক অসুস্থ হয়ে যায়। তো সময় আমার বলতেছে, ওরে আমি আবার বলছি যে আমার আব্বু তো অনেক অসুস্থ, দেখি কি করা যায়। পরে আমার বলতেছে একটা ভালো কাজকাম করো, ভালো একটা কাজকাম করো। তো একটা কাজ ঠিক করলাম, আমার ভাই একটা কাজ ঠিক করে দিছে, ওই ফ্রি শোরুমে এসি আছে না, এসি ফ্রি আছে এগুলো আর কি, শোরুমে একটা কাজ ঠিক করে দিছে, যেটা আমি ওই কাজটা নিয়ে নিলাম। ও বলছে ঠিক আছে ভালো কাজ, তুমি করতে থাকো। কাজটা নিয়ে নিছি, তো এখন দেখি চেঞ্জ খালি টোটালি, ওর তো চেঞ্জ যেটা আছে এখন আরো চেঞ্জ বাড়তেছে। আমি কাজ নিয়েছি, এত কিছু করছি, ওর জন্য ভালো হয়ে যেতেছি, সব ফ্রেন্ডের আড্ডা আড্ডা ছেড়ে দিয়েছি, কিন্তু ও খালি চেঞ্জ হয়ে যেতেছে। ওর সঙ্গে কথা বলতে চাইলে কথা বলতেছে না, যোগাযোগ করতে চাইলে যোগাযোগ করে না আমার সাথে। হঠাৎ একদিন দেখা গেছে মাসে 4-5 মাস পর একবার কল দেয়, এরকম অবস্থা। আমার তো ভালো লাগে না, তো আবার কাজকাম ছেড়ে দিই, কাজকাম ছেড়ে দিই। পরে আবার যে কাজকাম ছেড়ে ও আবার আমার সাথে একটু ভালোভাবে কথাবার্তা বলে, আমি বলি কাজকাম ছেড়ে দিয়েছি তোমার জন্য এসি, আবার আমার সাথে কথাবার্তা বলে, আবার চাকরি নেই। এভাবে প্রায় তিন চারবার চাকরিটা ছাড়ছি, আবার নিছি। তো এই তো কিছুদিন আগের কথা, ও আমার বলতেছে, মানে রোজার কিছু আগের কথা, আমার বলতেছে যে ফেসবুক খোলো, আমি তো ফোনে তোমার সঙ্গে যেহেতু কথা বলতে পারতেছি না, তুমি ফেসবুক খোলো, ফেসবুকে তোমার সঙ্গে বেশি কথা বলতে পারবো, তাহলে তার প্রবলেম নাই। যে তুমি মোবাইল টিপবো আমি বুঝবে না, তোমার সাথে ফেসবুকে কথা বলবো। আমি বললাম ঠিক আছে, আমি ফেসবুকে আবার পছন্দ করি না, আমার কাছে ভালো লাগে না। আমি বললাম ঠিক আছে যাও তোমার জন্য খুলবো, খুললাম ফেসবুক, খুললাম, ও খুলছে, ওর একটা আইডি খুলছে। তো দুই দিন কথা বলছি, কথা বলার পরেই তিন দিনের দিন মেসেজ পাঠায়, রিপ্লাই করে না, কিন্তু ওরে অনলাইনে দেখা যেতেছে, চ্যাটে দেখা যেতেছে, কিন্তু আমি মেসেজ দিতেছি রিপ্লাই করতেছে না, আমি অনেকগুলো মেসেজ দিতেছি রিপ্লাই করতেছে না। ওর পরে এভাবে অনেক দিন গেল, প্রায় মাসখানিকের মতো চলে গেলো, এভাবেই ও কোনো রিপ্লাই দেয় না। আমি না হলো আমি যদি 500টা এসএমএস করি একটা এসএমএস রিপ্লাই করে, তাও আবার কি একটু আজ মানে এমন কথা না, কিন্তু সারাটা দিন অনলাইনে থাকে। ওর বাড়ি জিজ্ঞেস করলাম যে ভাই কি ব্যাপার, পরে আমার বললো যে ভাই ওই তো মনে হয় অন্য কারোর সঙ্গে রিলেশন করে, এরকম শুনছি ওর কি শুনছে, ঠিক আছে। পরে আমি বললাম আচ্ছা আমি তো জানি না, আমি জিজ্ঞেস করবো না, জিজ্ঞেস করলাম যে আচ্ছা তুমি কি কারোর সঙ্গে রিলেশন করো, পরে বললো না আমি কারোর সঙ্গে না, তোমার সঙ্গে তো কথা বলি। বললাম তুমি আমার সারাদিনে এসএমএস করো একটা, কিন্তু সারাদিনে এই ফেসবুকে থাকো। তো আমার জিদ দেখাইতেছে, বলতেছে যে ঠিক আছে যাও আমি ফেসবুক আর চালাবো না, এইগুলো বলতেছে। আমি বললাম না তুমি চালাও। তারপর আমি যে শোরুমে কাজ করতাম ওনারা আমি ট্রাই করার জন্য, মানে সুমাইরে ট্রাই করার জন্য আমি ওনারে আইডির নাম্বারটা দিই, মানে সুমাইরে সুমাইয়ের থেকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, ওই ভাইয়ের
নাম্বার,
ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই ওই ভাইয়ের নাম্বার থেকে, আইডি থেকে, রাজু, রাজু ভাইয়ের আইডি থেকে সুমাইয়ের একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, অ্যাকসেপ্ট করছে। তো সুমাইয়ের কি জানতো না যে এটা আমার পরিচিত ভাই, জাস্ট আমি ওরা বলে দিছি যে ভাই আপনি আপনার মতো দেখেন পড়াইতে পারেন কিনা, দেখেন মায়াটা কেমন। আর একটা কথা বলে রাখি, আমি শোরুমে ম্যাডাম বলেন স্যার বলেন সবাই আমার সাথে খুব ফ্রি, আর ওর ব্যাপারটা নিয়ে সবাই আমার খুব, আমি যখনই আমি গেলি ওর কথা জিজ্ঞেস করে, আর আমি জানি না ওর কথা বললেই সবাই আমার প্রতি একটু ফিদা থাকে, এরকম অবস্থা। তো সবাই আমি সবসময় ওর সবসময় বড় করে আছি যে আমি সুমাইয়ের ব্যাপারে সবসময় ভালো জিনিসটাই দেখি, যার কাছে বলি ওর প্রশংসা করি। তো রাজু ভাইয়ের বললাম যে ভাই আপনি দেখেন পটাইতে পারেন কিনা, তো রাজু ভাই দুই দিনের দিনেই মানে পটায় ফেলছে, ওর নাম্বার নিয়ে নিছে, ফোন নাম্বার নিয়ে নিছে, ওর বাবা কি করে, ওর মা কি করে, ও থাকে কই, সব নিয়ে নিছে রাজু ভাই। ফোন দেওয়ার পরে আমার এসএমএস গুলো দেখাইলো, দেখানোর পর আমার তো চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে, আমি শোরুম থেকে বের হয়ে গেছি লজ্জায়, যে সবার 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 কাছে ওর এত বড় করছি আজকে, ওর জন্য আমার এই অবস্থা, আমি আর এই জায়গায় থাকবো না, আমি চাকরি করবো না, এই কথা বলে আমি বের হয়ে গেছি, কারো কিছু না বলে আমি বের হয়ে গেছি। আমার ফোন দিতেছে ফোন কাটা দেওয়া বন্ধ, অফিস থেকে ফোন দিতেছে ফোন কাটা দেওয়া বন্ধ করে দিছি। বাসায় আসছি, আসার পর ওর ফার্স্ট ওর ভাইয়ের সাথে যোগাযোগ করলাম, ওর বাইরে বললাম যে ওর সাথে যোগাযোগ করা, তো ওর সাথে যোগাযোগ করছি, ওর সাথে কথা বলতেছি, বললাম যে তুমি এরকম কাজটা করতে পারলা, পরেও আর কি আমার কাছে মাফ চাইছে, বলতেছে ঠিক আছে মাফ করে দাও আমি আর এরকম করবো না, হ্যাঁ এরকম করবো না। আমি বললাম যে ঠিক আছে যাও এরকম করবো না তুমি, আমি আর তখনও বলি না যে তুমি ফেসবুক চালাও না, আমি বলছি যে ঠিক আছে আমি আর চালাবো না। তো আমার আমি আমার আইডি থেকে ওর একটা ব্লক মেরে দিছি, ওর আইডি ব্লক মেরে দিছি, যাক ব্লক মারছি তাতে কি অন্য ফ্রেন্ডদের মোবাইল দিয়ে ঢুকি দোকানের পর দিয়ে, তারপর অনলাইনে চ্যাটে থাকে। তো আমি বললাম তুমি নতুন একটা আইডি খুলো, আমি তোমার একটা আইডি খুলে দিই, নতুন একটা আইডি খুললো, ওইটাও একই অবস্থা, আমার সাথে দুই দিন চ্যাট করছে, চ্যাট করার পর আর কথা বলে না। এখন তো কি করি, সবাই তো আজে বাজে কথা বলতেছে, তার ভিতরে ওর বাবাও বাংলাদেশ আসছে, হ্যাঁ ঈদে ছুটি নিয়ে ওর বাবা বাংলাদেশ আসছে, আসার পর ওর আবার ঈদের কিছুদিন পরে ওর বার্থডে ছিল, যাক ওর বার্থডেতে অনুষ্ঠান বিশাল বড় করে করবো শুনলাম। ওর সুতরাং সঙ্গে তো আমার কথা হয় না, রোজার মাসে আমি ওর সঙ্গে কথা বলতে চাইতেছিলাম কিন্তু কথা বলে না আমার সঙ্গে, ওর বাইরে বললাম ভাই একটু কথা বলা দাও, পরে বললো দেখেন আঙ্কেল আসছে তো তার জন্য কথা বলতে পারতেছি না। ওর ভাই বললো সুমাইয়ার জিজ্ঞেস করছি, ও ঈদের হ্যাঁ চামড়াতে দিন ফোন দিছি, ফোন দেওয়ার পর বললো আব্বু আসছে তো তার জন্য তোমার সঙ্গে কথা বলতে পারতেছি না। আমি বললাম আচ্ছা ঠিক আছে তা না বুঝলাম, কিন্তু তুমি ফেসবুকে কার সাথে কথা বলো, আমি অলরেডি সব জেনে গেছি যে কার সঙ্গে কথা বলে। ওই ছেলেটার নামটা ফাইম না কি জানি নাম, সঠিক আমার খেয়াল নাই, ওই ছেলের সঙ্গে কথা বলে আমি সবকিছু জেনে নিচ্ছি, আমি সবকিছু বলছি। পরে বললো কিছু বলে না, হ্যাঁ বা না বলে না। তো ঈদের দিন আমার খুব খারাপ লাগতেছে, তো সেদিন এই ফার্স্ট আমি ইয়াবা যেটা ব্যাপারটা ওইটা খাই, ফ্রেন্ডরা সবাই খাবে, সবাই বললাম যে ঈদের মার্কেটের জন্য টাকা, সবাই বললাম যারা যারা আমার সাথে ছিল রাজি হয়েছে সবাই একজনের কাছে 2,500 করে, আমরা সেদিন 38টা খাইছিলাম এক রাতে বৈশা, রাত্রে খাইছিলাম 20টা আর ছিল 18টা, এই 18টা খেয়েছি ঈদের দিন সকালবেলা, সারাদিন আমরা মানে সারা রাত সারাদিন এগুলা খাইতেছি আমরা সবাই। তো রাত্রে সারা রাত খাইছি, সকালবেলা একটু ভালো লাগতেছে, সকালবেলা 2-3টা খেলাম, খাওয়ার পর দুপুরবেলা আমি আর ফোন দিলাম, ফোন দিয়ে বলতেছি যে আচ্ছা তুমি কি তুমি আমার হ্যাঁ বলো নাইলে না বলো, যদি হ্যাঁ বলো এই যে আমি এখন খাইতে বইতেছি আমি উঠা যাবো, ওরা এগুলো ছবি পাঠায় ছবি উঠাইছি, ছবিটা ফেসবুকে পাঠিয়ে দিছি যে আমি এগুলা খাইতে বইতেছি, তুমি যদি হ্যাঁ বলো, যদি বলো যে হ্যাঁ তুমি এখন আমার ভালোবাসো তাহলে আমি এগুলা খাবো না, আর যদি না বলো আমি ওগুলা খাবো, প্লাস আমি এই যে আমার তার মাঝখানে একটা বলি বুঝলে গেছি, তার মাঝখানে আমার বাবা আবার কি মারা গেল এই তো ফেব্রুয়ারির দিকেই, ফেব্রুয়ারির দিকে আমার বাবা মারা গেছে। আমি টাকার কারণে মারা গেছে, আমি তখন কাজকাম করতাম না, চিকিৎসা করতে পারিনি, তার জন্য বাবাটা মারা গেছে। আর এই বাবার সামনে আমি অনেক আজেবাজে নেশা করছি, বাবা খুব কান্না করছে আমার জন্য, খুব কান্না করছে, কথা বলতে পারতো না, অসুস্থ ছিল তো কথা বলতে পারতো না। আমি আমার ফ্রেন্ডদের নিয়ে আমার বাসায় বৈশা, আমার ফ্রেন্ডদের বাবা একরুমে থাকতো, আমার ফ্যামিলি একরুমে থাকতো, আমি কি করতাম, সবাই আমার ভয় পাইতো। ওই যে ফাঁসির দিতে নিয়েছিলাম, আমি খুব রাগি, সবাই এমনিতে আমার খুব ভয়, আমার উপরে কেউ কথা বলতো না আমার ফ্যামিলির ভিতরে। আমি করতাম আমার ফ্রেন্ড নিতাম, চার পাঁচটা ফ্রেন্ড নিয়ে আমার অসুস্থ বাবার সামনেই আমি বৈশা বৈশা বেলা খাইতাম, আর আমার বাবা খালি আমার দিকে তাকায় কান্না করতো, এরকম করতো। আমার অবশ্য ফার্স্টে খারাপ লাগে নাই, কিন্তু যখন বাবা মারা গেছে তখনই খারাপটা লাগছে। বাবা মারা যাওয়ার আগের কাহিনী আমি টোটালি এগুলো ছেড়ে দিয়েছিলাম। আমি ভাবছিলাম যে আজকে বাবার, এখন থেকে বাবার চিকিৎসা করবো, যেদিন আমি ভালো হয়েছি যেদিন আমি বাবার চিকিৎসা করবো, আমি টাকা রাখছি, 1000 টাকা রাখছি যে আজকে আমি স্যালাইন দিতে, আমি আজকে টাকা রাখছি যে আজকে আমি বাবার চিকিৎসা করবো, সেদিনই আমার বাবা মারা গেছে। সেদিনে একটা স্যালাইন দিয়েছি, দেওয়ার পরে রাত্রে আরেকটা স্যালাইন দেওয়ার কথা, সেদিনে বাবা মারা গেছে। তারপর বললাম যে আর ভালো হইলাম না, আমি এগুলো খামনি, যা যে তোমার বাবা থাকলো না, সময় থাকলো না, এত ভালোবাসলাম থাকলো না, যা আমি এগুলো থামবো না। তো সময় তারপর ঈদের দিন আমি অনেক রিকোয়েস্ট করলাম যে তুমি আমার যে কোনো একটা কিছু বলো, আমার কিচ্ছু বললো না, নাও বললো না, হ্যাঁ বললো না, এমনিতেই বললো যে আমি কিছু জানি না, আমি কিছু জানি না, এ কথা বললা রেখা দিল, ফোন রেখা দিল, আবার ফোন দিলাম, ফোন কেটে দিতে পরে ঈদ দিয়ে আমি খাইছি। সেদিন খাওয়ার পর বেরিয়েছি, ঈদের দিন বেরিয়েছি, বেরোনোর পর তো একটা মেয়ে আমাদের এখানে থাকে, আমরা ফ্রেন্ডের দ্বারা আছি, অবশ্য পুরান জামা কাপড় পরে আমি, ওরা আবার নতুন জামা কাপড় পরছে, তা আমাদের আসতে আসা বলতেছে যে ভাই একটা কথা বলে বলো, বলতেছে আপনার সাথে আমাকে ছবি তুলবো। বললাম বললাম আচ্ছা ঠিক আছে তুলো। তো ওই মেয়েটা ব্যাকগ্রাউন্ডটা বলি, ওই মেয়েটার বাবা লোকা পলিটিক্যাল লিডার আমাদের এখানে স্থানীয়, ওদের বাড়ি ও সুমাইদের থেকে ওদের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড আরো বেশি ভালো। ওই মেয়েটা আমার বললো আপনার সাথে একটা ছবি তুলবো, আমি বললাম আচ্ছা ঠিক আছে তুলো। তো ওই মেয়েটার সাথে একটা ছবি তুললাম, তোলার পর মেয়েটা আমার বলতেছে যে আসলে আপনার আমার খুব ভালো লাগে, আমার এক পর্যায়ে বললো যে আমার ভালোবাসে, আমি আর মানা করিনি, আমি বললাম হ্যাঁ আমিও তোমার ভালোবাসি, ঠিক আছে, ওর সাথে রিলেশন করা শুরু করলাম আমি। তারপর আমার নিয়ত যে আমি সুমাই যেহেতু তারপরের দিনই আবার কি করছে, ওই একটা ছেলে নিয়ে আসছে, ও মানে ডিসকভারি বাইক, বাইক করে ওর শাড়ি পরা আর ছেলেটা পাঞ্জাবি পরা, ঈদের পরের দিনে আসছে। আসার পর আমার সামনে আমি একটা গলির ভিতরে বসে রয়েছি, আমি আর আমার ফ্রেন্ড রনি দুজনে মিলে বসে আছি। তো বাইক দিয়ে আসতেছে, আমি আর খেয়াল করি নাই, রনি আমার বলতেছি যে সুমায়া, আমি আবার উপরে দাঁড়াই, আমি দাঁড়ায় বসছি, বসেছিলাম তো দাঁড়াইছি, দাঁড়াই দিই সুমায়া, তো বাইকের পিছনে আর ছেলেটা ড্রাইভ করতেছে। তো সামনে গিয়ে না আমাদের দেখে ব্রেক করলো, মানে ছেলেটা থামাইতে বললো, থামাইছে, থামানোর পর হাতে ছিল ফুল, তারপরে একটা শপিং ব্যাগ আর কি কি জানি ছিল, তো এগুলো হালকা পাতলা কি জানি নাড়াচাড়া করলো, নাড়াচাড়া করে আবার বললো যাও, এগুলো বললো চলে গেলো। তা আমি দেখে তাকায় রয়েছি এই ব্যাপারটা দেখে, আমি বললাম যে ঠিক আছে ও যদি দেখাইতে পারে তাহলে আমিও দেখাই দিব অন্য মেয়ে নিয়ে। তা আমি কি করলাম, আমার ফ্রেন্ডে বললাম যে ঠিক আছে, ওই মেয়েটারে বললাম যে মেয়েটা আমার রাজি প্রেম করতে চাইছে, আমার সাথে রিলেশন করতে চাইছে, ওরে বললাম হ্যাঁ আমিও তোমার ভালোবাসি। তো ওই মেয়েটার সাথে ইয়ে করলাম, তো ওরে একবার নিছি কিন্তু দেখা হইলো না। আমি যখনই আমি ওদের বাসার সামনে ওই মেয়ে নিয়ে, একটা মেয়ে নিয়ে আমি চার পাঁচটা মেয়ে নিয়ে গেছি, আমার আমাদের এলাকায় অবশ্য কি আমার অনেক মেয়ে পরিচিত, সব মেয়ে আমার পরিচিত আমাদের এলাকায়। আর ওই যে বলে রাখছি আমার ফ্রেন্ডের উপকার করি আমি সবসময়, গার্লফ্রেন্ডের দিক দিয়া কেউ যদি রিলেশন করে আমারে বলে আমি ওদের সেট আপ করাই, আর আমার কথাবার্তা শুনে নাকি মেয়েরা নাকি পটে নাকি পঠাইতে পারে এগুলো বলতো। তো দেখা গেছে আমার ফ্রেন্ডের গার্লফ্রেন্ড নিয়ে আমি নিয়ে যেতাম, তো আপনি একটু চলেন আপনি তোমার সাথে প্রেমের অভিনয় করবেন, এই কথা বলে আমি নিয়ে যেতাম ওরা দেখাবো, কিন্তু ওর সাথে আর দেখা হইতো না এই অবস্থায়। তো এখনো কথাবার্তা বলেন আর।
আচ্ছা আপনাকে আমি কিছু কোশ্চেন করি, হ্যাঁ আপনি আমাকে খুব ঠান্ডা মাথায় উত্তর দেবেন। আপনাদের প্রেমের সম্পর্ক কয় বছরের? এই সম্পর্কটা চার বছর। আপনার হাতে যে ডান পাশে যে কাটা দাগটা আছে, হ্যাঁ যে পোজ দিয়েছেন, আপনার কি মনে হয় সারা জীবনে উঠবে আপনার এই শরীর থেকে কখনো?
না এটা উঠবে না।
আপনার কি মনে হয় সুমাইয়ের মনে আপনি এখনো আছেন?
না ওর মনে আমি আর নেই।
সুমাইয়ের মন থেকে আপনি কিন্তু উঠে গেছেন, কিন্তু আপনার শরীরে আপনি সুমাইয়ের জন্য যে পোস্টটা মেরেছেন এই পোস্টটা সারাটা জীবনে আপনার শরীর থেকে কখনো উঠবে না। সুমাইয়াও একসময় আপনার মন থেকে উঠে যাবে, যেটা আপনি এখন বিলিভ করতে পারেন আর নাই পারেন সেটা 100% সত্য। আপনার চেয়ে আমি বয়সে অনেক বড়, তাই না? এবং আপনি যে ধরনের অভিজ্ঞতা দিয়ে মধ্য দিয়ে গেছেন, সামহাও প্রত্যেকটা মানুষই তাদের টিন এইজে কোনো না কোনো সময় এই ধরনের একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে যায়। আমাদের যারা লিসনার আছে তারাও শুনছে, টিনেজার যারা যারা আপনার মতো প্রেমের মধ্যে আছে, অসম প্রেম, সামাজিক অবস্থার দিক থেকে, অর্থনৈতিক অবস্থার দিক থেকে, দুই পরিবারে মিল খায় না এরকম একটা জায়গাটার দিক থেকে, যারা এরকম একটা প্রেমের সম্পর্কের মধ্যে আছেন তারাও শুনছেন, বাস্তবতা হয়তো মানতে পারবেন না, একসময় সুমাইয়া আপনার মন থেকে উঠে যাবে। আমি জানি স্টিল আপনি সুমাইয়াকে অনেক লাভ করেন, করেন না?
হ্যাঁ এখনো করি।
রাইট, আপনি করেন কিন্তু সুমাইয়া তার জায়গাটা থেকে আপনি আপনি বের হয়ে গেছে। সুমাইয়াকে তার মা যখন বাধা দিয়েছে তখনও কিন্তু সুমাইয়া আপনার কথাই বলেছে, এবং অনেক বাধা যখন এসছে তারপরেও সুমাইয়া আপনার কথা বলেছে, আপনার কাছেও অনেক যখন বাধা এসছে তখন আপনি সুমাইয়ার কথা বলেছেন, কিন্তু সামহাও সুমাইয়ার মন থেকে আপনি উঠে গেছেন। আপনার সবকিছু জানার পরেও
সুমাইয়া আপনাকে লাভ করেছে এবং এক পর্যায়ে সুমাইয়া আপনার কাছ থেকে বের হয়ে গেছে। এক্স্যাক্টলি কোন রিজন কি আছে, আপনি কি ফাইন্ড আউট করতে পারেন যে এই রিজনের কারণে সুমাইয়া আপনার কাছ থেকে দূরে সরে গেছে?
হ্যাঁ, আমার মনে হতো যে আসলে আমার ফ্যামিলিটার দিক থেকেই মনে হইতো যে আসলে আমি তো তেমন না, বাবা আমার কাছে এসে থাকবে কিভাবে বা খাবে কিভাবে, আমি এগুলো আরো বলতাম যে আমি বলতাম যে তুমি আমার জীবন থেকে চলে যাও। এগুলো আমি ওরে বলতাম যে তোমার আমি যদি কখনো বিয়ে করি তুমি খাবা কি, তোমার আমি খাওয়াবো কি, কারণ তোমার তো আমি কষ্ট দিতে পারবো না, তোমার আমি ভালোবাসি কিন্তু তোমার তো কষ্ট দিতে পারবো না। ও আমার বলতো যে না আমি থাকতে পারবো, তুমি যদি আমার ভাঙা করে রাখো আমি ভাঙা করেই থাকবো, এগুলাই বলতো। আমিও বলতাম যে ঠিক আছে দেখি কি করা যায়, তারপর আমি চাবো যে তোমার ভালোভাবে রাখার জন্য, যে জন্য আমি
আপনার অর্থনৈতিক অবস্থায় মূলত দায়ী, আপনার তাই মনে হয়?
হ্যাঁ আমার তাই মনে হয়।
ওকে, এখানে আমি আপনাকে যেটা বলবো, আপনার অর্থনৈতিক অবস্থা আসলে দায়ী না। যদি বৈবাহিক প্রেক্ষাপটে আপনি যেতেন, যদি মেয়েটাকে আপনি বিয়ে করতেন, যদি একটা সংসার জীবন শুরু করতেন, তারপরে যদি আপনি এই নিদারুণ অবস্থাগুলো ফেস করতেন যে আপনার ওয়াইফের জন্য আপনার একটা লিপস্টিক কেনা দরকার, দামি লিপস্টিক, সেটা আপনি কিনতে পারছেন না, কিংবা তা আপনার ওয়াইফকে তার যে সামাজিকতার জায়গাতে আপনাকে পরিচয় করিয়ে দেয়া বা তার যে প্রেস্টিজের জায়গা সেখানে আপনি নিজেকে ম্যাচ করতে পারছেন না, কারণ সংসার জীবনটা তো আসলে শুধুমাত্র দুইজনের জিনিস না, এটা আসলে সামাজিকতার একটা প্রেক্ষাপট থাকে, ফ্যামিলিগত একটা ব্যাপার থাকে, তাই না? সবকিছু নিয়েই আমাদের বাস করতে হয়। সেই জায়গাগুলো যখন ম্যাচ করে না তখন বিভিন্ন ধরনের ক্লাইমিটি মানে যাই বলি না কেন সংসার জীবনে সেগুলো শুরু হয়, সেটা আপনি যেহেতু করেননি এখন পর্যন্ত বা জাননি সেটা আপনি বুঝবেন না। আপনাদের ভেতরে এই অর্থনৈতিক অবস্থা নিয়ে প্রবলেম হওয়াটার কোনো সুযোগ নাই, যেটা আপনাকে জেনে শুনেই সে ভালোবেসেছে, বরং এগুলোর জন্য ভালোবাসা আরো বেশি বেড়ে যায় বিয়ের আগে সাধারণত। এবং যেই জিনিসটা নিয়ে আমরা ওই গল্পের সাথে আজকে অমিলের জায়গাটা খুঁজছিলাম, আমি যেটা বারবারই নক করেছি প্রিয় শ্রোতা, দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে এদেরকে যখন বাধা দেওয়া হলো, একজনকে মেরে বিছানায় শুয়ে ফেলা হয়েছে, আরেকজন বড় শীর্ষ সন্ত্রাসীর দ্বারা বাধাপ্রাপ্ত হচ্ছেন এবং যেকোনো মুহূর্তে তাদের দ্বারা অ্যারেস্ট করে দেওয়া হবে এরকম হুমকি দিচ্ছেন, সেই জায়গাতেও এরা দুজন দুজনকে ভালোবেসে যাচ্ছে, কোনো বাধা নেই, কিন্তু সময়ের প্রেক্ষাপটে এরা দুজনই সামহাও, ও কিন্তু এখন একটু মেনে নেওয়ার মধ্যে আছে যে সুমাইয়ার এরকম অবস্থা, যাই হোক না কেন ও মেনে নিচ্ছে ধীরে ধীরে, এবং সুমাইয়া মোটামুটি ওর কাছ থেকে শিফট করে গেছে। এই দুটো পরিস্থিতির জন্যে আলটিমেটলি সেটা হচ্ছে সময়, এবং এই সময়ের জায়গাটা এত বেশি ইম্পর্টেন্ট টিনেজারদের ক্ষেত্রে, বিশেষ করে যারা বয়সন্ধিকালে থাকেন, এটা একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত থাকে। এই সময়ে অদ্ভুত রকমভাবে চারপাশের যে কাউকেই ভালো লাগতে পারে, এবং সেই ভালো লাগাটা পরিবার থেকে প্রপার ট্রিটমেন্টের মধ্য দিয়ে যদি না যায় এবং দুজনের আস্থার জায়গাটা যদি সুন্দরভাবে সেটা গ্রো না করে, তাহলে একটা সার্টেন পিরিয়ডে গিয়ে ওই ভালো লাগাটা আপনাআপনি নষ্ট হয়ে যায়, এবং এটা মোস্ট অব দ্য কেসেসের ক্ষেত্রে সত্য। সবসময় যে এরকম হবে তা না, অনেক সময় দেখা যায় ক্লাস ফাইভ থেকে প্রেম করেছে, বিশ বছর প্রেম করার পরে বিয়ে করেছে, বারো বছর প্রেম করার পরে বিয়ে করেছে, দশ বছর প্রেম করার পরে বিয়ে করেছে, টিন এজের লাভ, একেবারে ছোটবেলার বন্ধু, একেবারে ত্রিশ পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত প্রেম করে তারপরে বিয়ে করেছে, দ্যাট ইজ এক্সেপশনাল কেস। কিন্তু টিন এজে প্রেমে পড়েছে এবং এটা এই ভালো লাগা ছাড়া আর কোনো ভালো লাগা শিফটই করেনি, শত প্রতিবন্ধকতার মধ্য দিয়ে ওই ভালোবাসাতেই স্টিক থেকেছে, এরকম ঘটনা খুবই রেয়ার, এবং সেই জায়গাটিতে আজকের এই দুজন মানুষ। আমরা শুধু একটা মেসেজ এখানে দিতে চাই, বিশেষ করে যারা টিন এজার যারা শুনছেন এবং প্যারেন্টস যারা আছেন তাদেরকে, এই সময়ে যে কোনোভাবেই যে কোনো কারোর প্রতি এক ধরনের এফেকশন গ্রো করতে পারে। ওরা তো এখানে আপনি অর্থনৈতিক অবস্থার জায়গাটা দেখতে পারেন, আমি সেটাকে বরং না দেখে, অনেক সময় দেখা যায় যে প্রাইভেট টিউটরের প্রতি এই ধরনের এফেকশন গ্রো করে, টিচারদের প্রতি এক ধরনের ক্রাশ চলে আসে, সিনেমার হিরোদের প্রতি এক ধরনের ক্রাশ চলে আসে, মেয়েদের ক্ষেত্রে যেরকম হয় ছেলেদের ক্ষেত্রেও এই জিনিসগুলো হয়ে যায়, ভাইস ভার্সা, অসম বয়সের ক্ষেত্রে এই জিনিসগুলো হয়, এগুলো খুব ন্যাচারাল, এগুলো খুবই হতে পারে। কিন্তু হওয়ার জায়গাটিতে যারা প্যারেন্টস আছেন, যারা অভিভাবক আছেন, তারা যেন এমন কোনো ব্যবহার বা এমন কোনো আচরণ না করেন ট্রিটমেন্টের জায়গাটিতে বা ওকে কোম্পানি দেওয়ার ক্ষেত্রে, ওকে বোঝানোর ক্ষেত্রে, যে ও যে শিশুসুলভ কাজটা ওর মধ্যে দিয়ে হয়ে যাচ্ছে, আপনিও এমন কিছু করলেন যেটাও শিশুসুলভ, এই যে গায়ে হাত তোলা, বেশি বেশি করে অত্যাচার করা, না বুঝিয়ে জোর করে দিয়ে দিয়ে দেওয়া, এই যে অন্যায় অত্যাচারগুলো করা, এগুলো কিন্তু একেবারে শুধুমাত্র ওর ভবিষ্যৎ না, আপনার ভবিষ্যৎটাকেও নষ্ট করে দিতে পারে। যেটা করতে হবে, ধৈর্য ধরে তাদেরকে খুব সুন্দর করে বোঝানো। দেখুন, ও কিন্তু ওর গল্পের মধ্যে এক দুটো জিনিস খুবই স্পষ্ট করেছে যে মাত্র দুবার ও সুমাইয়ার হাত ধরেছে, অন্য কোনো ইন্টেনশন ওর মাথায় ছিল না, টাকা পয়সার অভাবে এসছে, সেগুলো পর্যন্ত রিসিভ করেনি, ওর ইকোনমিক জায়গাটা থেকে পঞ্চাশ হাজার টাকা অনেক টাকা, বা এই পঞ্চাশ হাজার টাকার জায়গায় ওর বন্ধুদের দ্বারা কি বলে মোটিভেটেড হয়ে হয়তো লাখ টাকাও সে হাতিয়ে নিতে পারতো, সেগুলোও সে করেনি, ও অন্যায় কাজ করে পড়াশোনার পথে আসার চেষ্টা করেছে, এবং এই সময়টাতে যে প্রীতি ফিলিংসটা কাজ করে সেটা অনেক পবিত্র। কিন্তু যদি সেটা আপনি নাই চান, তাহলে ওদের উপরে ছেড়ে দিন, খুব সুন্দরভাবে গাইড করুন, বোঝানোর চেষ্টা করুন, খুব বন্ধুসুলভ আচরণ করুন, দেখবেন যে ওরাই আপনা আপনি জায়গাটা থেকে সরে আসবে। আমরা এই প্রেমের গল্প থেকে
সজীবের জন্য আফসোস করব নাকি সুমাইয়াকে গালি দিব নাকি সুমাইয়াকে কষ্ট দিব আমরা সেটা নোট করছি না। আমরা বরং এটা বলতে চাচ্ছি যে ওদেরকে প্রপার টাইম দিলে, ওদের প্রতি কোনো অন্যায় আচরণ না করলে ওরাই এখন ওরাই একটা সময় গিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। দ্যাট ইজ দ্য আলটিমেট লেসন অফ দ্য স্টোরি। আপনি হয়তো মানবেন অথবা মানবেন না, আপনার জায়গাটা থেকে হয়তো মনে হতে পারে যে ও যে ছেলেটার সাথে ঘুরছে ওর ডিসকভারি বাইক আছে কিংবা ওর ইকোনমিক স্ট্যান্ডার্ডের জায়গাটা এরকম হয়ে গিয়েছে যে আপনার চাইতে বেটার একটা ছেলেকে পেয়ে গেছে। ব্যাপারটা আসলে এরকম না, ব্যাপারটা আসলে ওই এফেকশনের জায়গাটা থেকে। এবং আপনি হয়তো সুইচ করতে পারেননি, বিভিন্ন জায়গা থেকে হয়তো স্টিক হয়ে আছেন, কিন্তু একটা সময় গিয়ে দেখবেন হয়তো আজ থেকে ছয় মাস পরে বা এক বছর পরে আপনাদের মধ্যে ফাইনালি ডিভোর্স বা ফাইনালি যদি বলি যে ডিটাচমেন্ট ঘটেছে তো মাস দুই আগে রমজানের ওই সময়টাতে, রাইট? তার মানে তো খুব বেশি দিন হয়নি, তার মানে আমরা দু তিন মাস আগের ব্যাপারটা এত তাড়াতাড়ি আপনি ভুলে যাবেন, দগদগে ঘা, ব্যাপারটা এরকম না। আর যে সাইডটা থেকে ব্রেকআপ করে, যে সিদ্ধান্ত নেয় আলটিমেটলি, অপর সাইডটা কিন্তু খুব সহজে নিতে পারেন, অপর সাইডটা সাফার করে। এবং একটা সময় গিয়ে এটা সত্য যে অপর সাইড যে সাফার করতেছে সে ওই জায়গাটা থেকে বের হয়ে আসে, সেটার জন্য হয়তো আপনার একটা সময় লাগবে। যাই হোক, আমরা এই পর্যায়ে ছোট্ট একটা ব্রিদিং স্পেস নিতে চাই প্রিয় শ্রোতা, ছোট্ট একটা গান শুনবো এবং তারপর আমরা আবারও ফিরে আসবো ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমাদের এই সজীবকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, ওর ডান্সের একটা ভিডিও দিয়ে দেওয়া হয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। দেশটি আছে আরজে কিবরিয়া নামে।
presents Hello 8920 Close up The closer, the better
Acha, Sajib আমাদের শ্রোতা যারা আছে যারা এতক্ষণ কষ্ট করে আপনাকে শুনেছে অনেক অনেক কমেন্টস আমরা পেয়েছি ফেসবুকে এসএমএস এ করেছেন হাজার হাজার কমেন্টস কি বলার আছে আপনার তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে
জি আছে
বলুন
জি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলার আছে যে এরকম সবাই আমি যখন রিলেশনটা করছিলাম সবাই বলতো যে এটা আবেগের ভালোবাসা আবেগের ভালোবাসা আসলে আমি জানি না জানি কিনা জানি এটা আবেগের ভালোবাসা কিনা তবে আমি সত্যি ওকে খুব ভালোবাসতাম আর নিজের প্রতিও খুব অনবিচারী করছি কষ্ট দিছি নিজেরে ওরে হয়তো খুব কষ্ট দিছি তার জন্য আমি আজও জানি না আমার ভালোবাসে কিনা কিন্তু আমি আমার দিক থেকে ওরে আমি ভালোবাসবো আর যদি কখনো ওর সাথে কিছু করে থাকি বা কোনো ভুল করে থাকি বা আমার জন্য যদি কষ্ট পেয়ে থাকে আমি ওরে মাপ চাইতেছি ওর কাছে সরি বলতেছি ওর জন্য ভালো থাকে আমি সেটাই চাই আর শ্রোতাদের উদ্দেশ্যে এটাই বলবো যে আমার মতো এত অল্প বয়সে বা এত ম্যাচুর না পর্যন্ত নিজেকে ম্যাচুর না করা পর্যন্ত রিলেশনে জড়ানো এটা ঠিক না থাকুক বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকুক তাতে একটা ফ্রেন্ডশিপ হিসাবে থাকুক যাতে এরকম এরকম পাগলামি যাতে কেউ না করে এরকম মাতার তার যাতে না ছেড়ে কেউ বা এরকম যাতে পাগলামি কেউ না করে এটাই
প্রিয় শ্রোতা এই হচ্ছে আমাদের সজীবের জীবনের গল্প আপনারা যারা জীবনের গল্প বলতে চান প্লিজ কল আস আমাদেরকে ফোন করবেন আপনার জীবনের গল্পের সারাংশটুকু খুব ছোট করে বলবেন বলার পর বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে অনেক অনেক ভালো কথা পাই অনেক অনেক ভালো গল্প পাই কিন্তু ফোন নাম্বারটা দিতে ভুলে যান ফোন নাম্বারটা আপনাকে মুখে স্পষ্ট করে ধীরে ধীরে বলতে হবে ঠিক আছে তো ফোন নাম্বারটা অবশ্যই দেবেন এবং তারপর আমাদের এই নাম্বারে ফোন করবেন আচ্ছা ফোন নাম্বারটা আমাদের ফোন নাম্বারটা বলে দিচ্ছি আমাদের ফোন নাম্বারটা হচ্ছে 0961389289 আমি আবারও বলছি 0961389289 ওকে আমরা বাকি সেগমেন্টগুলো এখন শুনবো এবং তারপর আবারও ফিরছি আশা করছি আমাদের সাথেই থাকবেন সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 আর বাকি সেগমেন্ট বলতে আমি যেটা বোঝাই যে গত সপ্তাহে আমরা যে স্টোরিটা এখানে প্রচার করেছি সেই স্টোরিটা শোনার পরে যারা সারা সপ্তাহ ধরে ফোনে ফিডব্যাক পাঠান তাদের সেই ফিডব্যাকগুলো আমরা প্রথমে শুনি এবং যারা আমাদের এখানে জীবনের গল্পগুলো বলতে আসতে চান তারা যেভাবে আমাদের কাছে আকুতিগুলো জানান অনুরোধ করেন বলেন আমাদেরকে এবং সেই ফোন কলগুলো আমরা শেষের দিকে বাজি এবং তারপর একটা গান বাজে এটা হচ্ছে আমাদের অনুষ্ঠানের শেষের সেগমেন্ট চলুন শোনা যাক
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 ক্লোজ আপ দ্য ক্লোজার দ্য বেটার
আমার নাম মোহাম্মদ তোফায়েল মিয়া আমি হালিমার গল্প শুনলাম এই জায়গায় আমি নিজে স্মরণ উপস্থিত ছিলাম আমার কাছে খুবই কষ্ট লাগছে যে একটা মেয়ে কত স্ট্রাগল করতে পারে আমি দোয়া করি হালিমা অনেক বড় হোক অনেক দূর এগিয়ে যাক তার সন্তানরা মানুষের মতো মানুষ হোক
মেয়েদি বলছে হালিমা ফর জীবনের গল্প শুনে আমি কষ্ট পেয়েছি
আমার নাম সুমি হালিমা প্রকাশ শুনে আমার অনেক খারাপ লাগছে হালিমা আপাকে একটু প্রাপ্য অংশীদার দেওয়া হোক ঘটনার মধ্যে হালিমা আপু এবং জাফর ভাই কোনো দোষী নতুন অভিনয় অসহায় ছিল
আমার নাম ইমান হালিমা যা বললো তার মতন এত কষ্ট জাফরে তার এত ভালোবাসছে কিন্তু তার যা বলছে তাই তো করতে পারেন
নাম মোহাম্মদ হাফিজুল ইসলাম হালিমার জীবনে যা কিছু হয়েছে এটা হচ্ছে মানে ভাগ্যের লিখন যেহেতু যার গার্জিয়ান না থাকে তার জীবনে এরকম দুঃখ কষ্ট হতেই পারে
আমি জাকারিয়া বলছি হালিমার জীবনের গল্পটা শুনলাম হালিমার জন্য জাফরের জীবন গেল
আর হালিমার জন্য আন্তরিক ভাবে ভালোবাসার দোয়া থাকবে
আমি মুজাফফর হোসেন বলছি হালিমার জীবনের গল্প শুনে আমার কাছে খুব খারাপ লাগছে জাফরের জীবনের গল্পের সাথে আমার জীবনের গল্প হুবহু মিল আছে
আমি রানা হালিমা আপার গল্পটা নিয়ে যে অসহায়দের পাশে আমাদের সকলের দাঁড়ানো উচিত স্ত্রীদের সাবধান হওয়া উচিত যাদের স্বামীর উপরে না খেপে আর এক্ষেত্রে স্বামীদের সাবধান হওয়া উচিত আর একটা বিয়ে করে সেটা যেন খুব দুঃখজনক
আমি সাইফুল হালিমা আপার যে গল্পটি শুনলাম এটি কোনো মুভি বা ছবি দেখে নিয়ে যে বলবো যে অনেক সুন্দর হয়েছে ভালো হয়েছে কিন্তু এটুকু বলতে পারবো তার গল্পটা শুনে গলাটা অনেক বার হয়ে গেছে চোখ দিয়ে পানি চলে এসেছে আপার জন্য অনেক অনেক দোয়া করি অনেক ভালো লাগে অনেক সুখের
শামীম বলছি, আমি একটা মেয়েকে ভালোবাসতাম, 7 বছর যাবত আমার সাথে সম্পর্ক আছে, কিন্তু ওর জন্য আমি অনেক কিছু করছি, ওর জন্য জেলের দমাত গেছিলাম, ওরা আমার ভালোবাসাটা এখন নাই, ও একটা অন্য একটা ছেলেকে ভালোবাসে। হ্যালো, আমি কথাগুলো শেয়ার করি মানুষে জানে।
আমি ময়না, আমি এক সময় টোকায় ছিলাম, এখন আমি ম্যারিড লাইফে চলে আসছি, আমার এখন 19 বছর বয়স, আমি 10 বছর থেকে 19 বছর বয়সে আমি অনেক স্যাক্রিফাইস করছি, অনেক কিছু ত্যাগ করছি, ত্যাগ করে আজকে আমি এই পর্যন্ত আসছি, তার মাঝে আমার বিশাল একটা ইতিহাস আছে, সেটা আমি সবার মাঝে প্রচার করতে চাই।
আমার নাম আসাদিল, আমি ছোটবেলা থেকে অনেক দুঃখ কষ্ট বেদনা নিয়ে 26টি বছর জীবনযাপন করতেছি, 26টি বছরে আমি ঈদ আনন্দ পাইনি, বাবা বা ভাই বোন কে হারিয়েছি, ভালোবাসার স্ত্রীকে হারিয়েছি। আমি হ্যালো 8920 তে সবাইকে বলতে চাই আমার জীবনের করুণ কাহিনী, প্লিজ আমার সঙ্গে যোগাযোগ করেন।
আমার নাম ঝর্ণা, আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রী, বর্তমানে ইডেন মহিলা কলেজে অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। আমার বাবা মারা যান, ইভেন আমার মা অন্যের বাড়িতে কাজ করে আমাদেরকে মানুষ করেন, আমাদের নাম করে বিভিন্ন এনজিও গুলো আমাদেরকে ঠকাচ্ছে, বিদেশি ডোনার এনে আমাদেরকে সাহায্য সহযোগিতা করছে না, আমার পড়াশোনায় অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য আমি হ্যালো আসতে চাই।
আমার নাম মোহাম্মদ ইমন, আমি যখন ক্লাস 5 পড়ি তখন আমার জীবনের সাথে কিছু খারাপ নেশা জড়িত হয়ে যায়, সেগুলো হলো ইয়াবা ট্যাবলেট, গাঁজা, ফেন্সিডিল, মাদক, এগুলোর ভিতরে আমি নিজেকে জড়া ফেলি। এগুলো নিয়ে আমার কিছু কথা আমি যেগুলো আপনাদের এখানে এসে বলতে চাই।
আমার নাম তানিয়া, আমরা নানুর বাসায় থাকতাম, প্রায় আমার আম্মুর বিয়ে হয়েছিল, বাবা মারা গেছে, এখন মামারা বিয়ে করছে, এখন আমার আম্মুদেরকে বাসাতে তাড়াই দিছে, এখন আমরা বর্তমানে বাহিরে আছি, প্লিজ দয়া করে আপনি ফোন করেন।
আমি খন্দকার আশীর্বাদ রাহান, আমি একটা মেয়েকে ভালোবেসেছিলাম কিন্তু সেই মেয়েটি আমাকে রিজেক্ট করেছে, সেই মেয়েটিকে নিয়ে আমার এখন অনেক স্বপ্ন, আমাকে যদি আপনাদের স্টুডিওতে একটু আসার সুযোগ করে দিতেন তাহলে আমি আমার ঘটনাটি শেয়ার করতে পারতাম।
আমার নাম সাবান নাফিস, আমার এই জীবনে ছোট থেকে অনেক কষ্ট করে আজ আমি এ পর্যন্ত এসেছি, আর এই কষ্টের গল্প আমি সবাইকে জানাতে চাই, তাই এফএম রেডিওতে আমাকে একটু কথা বলার সুযোগ করে দেওয়া হোক।
আমি মোহাম্মদ জামাল ফারুক বলছি, মেয়েদের কণ্ঠে কথা বলতাম, ছেলেদের কাছ থেকে টাকা পয়সা ইনকাম করছি, আমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করছি এটা দেয়া, কিন্তু এখন আমি খুবই অশান্তিতে আছি, আমার এই জীবনের গল্পগুলো আমি হ্যালো 8920 তে এসে বলতে চাই।
নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দী হইয়া
দারুণ জানা দিবা নিজে, দারুণ
আমি কত জেগেছি চলিয়া না বধু ধরিয়া আমি কত জেগেছি চলিয়া একলা ঘরে মন বধু আমা বুঝতে পথ চাই I'm not afraid.